This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Pormane Boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনায় সার্বজনীন
মানে ভয়।
চমৎকার একটা সপ্তাহ চলে গেল। এই সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যে কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো বৃষ্টি। বিশেষ করে আশ্বিনের এই সময়টাতে বৃষ্টি আমাদেরকে এই সপ্তাহে খুব ভালোই ভুগিয়েছে। এরকম আবহাওয়া হলে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় দরের এত বড় টিম নিয়ে বাংলাদেশের কোন একটি ভৌতিক জায়গায় বসে এই অনুষ্ঠানটি ধারণ করা, এবং আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায় যদি সেটা হাওড় অধ্যুষিত কোন জায়গা হয়। আমরা এবার যে জায়গাতে গিয়েছি সেই জায়গাটির ছবি কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকায় এসছে। এটা এমন একটি হাওড় যেখানে মানুষ মারা গেলে কবর দেবার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এত বেশি পানি চারপাশে বিরাজ করে। এবং সেই হাওড়ে ঠিক মাঝখানটাতে অল্প কিছু জমি বেঁচে থাকে যেখানে কিছু গাছপালা, অদ্ভুত একটা পরিবেশ। এবং হাওড়ের লোকজন সবাই মিলে ঠিক করেছে ওখানেই এই সময়টাতে, বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে, যারা মারা যাবেন তাদেরকে কবর দেয়া হবে। এরকম একটা কবর স্থানে বসে চারপাশে থই থই করা পানি, দরের টিমের অনেক বেশি আগ্রহ ছিল এরকম একটি জায়গাতে বসে একটা দর এপিসোড ধারণ করার। গত সপ্তাহে আমরা যে পরিমাণ বৃষ্টির মুখোমুখি হয়েছি তাতে খুবই কঠিন ছিল, কিন্তু সেই দুঃসাধ্য আমরা সাধন করেছি। কোথায় বসে আমরা এই পর্বটি করেছি সেটা আপনারা সুমন এবং রেহানের কাছ থেকে একটু পরেই জানবেন। তবে তার আগে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি দরের পঞ্চম পর্বে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, এবং রয়েছে দরের মিউজিক নিয়ে যিনি কাজ করেন আমাদের টিম মেম্বার লোবান। আমরা কোনো ভূমিকা না করে সরাসরি প্রবেশ করতে চাই আজকের দরে।
তুই চা খাবি? চা নিলে খেলাম, তারপর যাবি করি। চাটা আসুক, চাটা খাই দেখে যে ঠিক করি। সাদাবাদ যাবি না মহাকালী যাবি?
মহাকালী যাবো।
সাদাবাদ থেকে বেটার না?
সাদাবাদ জীবনে যাস নাই, জানোস না জানি কি জ্যাম থাকে।
জ্যামের ব্যাপার আমি চিন্তা করতেছি ভালো বাস গুলো সাদাবাদ থেকে পাওয়া
যায়। হ্যাঁ না, মহাকালীতেও ভালো বাস পাওয়া যায়, কোনো সমস্যা নেই, চা খাবো।
আচ্ছা, মহাকালী থেকে আমরা কি ডাইরেক্ট হয়ে যাচ্ছি জানি? কিসের চর, কার চর?
চাটা শান্তিতে খাইতে দেয়, আমি বুঝছি। পরে তো টেনশন করার কোনো কারণ নাই। শোন, চাটা খাইয়া রিক্সা নিয়ে মশা মহাকালী যাবো। মহাকালী থেকে বাস উঠবো সরাসরি কিশোরগঞ্জের কুলিয়ার চর, বুঝছো? সেটা হচ্ছে ভৈরবের পরে।
আমাদের কোনো আর ভাঙ্গাভাঙ্গি নেই?
না, ভাঙ্গাভাঙ্গি নেই একদম।
তাহলে আর চিন্তা কিছু নাই, তাহলে দোস্ত একটা সিএনজি নিয়া ডাইরেক্ট মহাকালী জায়গা।
তুই সিএনজি ভাড়া দিবি?
না,
তাহলে রিক্সা।
আচ্ছা ঠিক আছে, তার মানে তুই রিক্সা ভাড়া দিবি, এটা আমি ফিক্স করলাম, ঠিক আছে?
আচ্ছা যা, আমার কাছে কি টাকা পয়সার অভাব আছে নাকি? রিক্সা ভাড়া দিয়ে দিলাম, যা।
চল দোস্ত, চা খাবো চলো। তো
চল, চাটা শেষ। টিকেটের টাকা মাইট যাবে, দেখ তোর প্রবলেম কি? বাস পছন্দ না, ভৈরবের এখানে একটা স্টপেজ পাবো ওইখানে।
প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই কিশোরগঞ্জের কুলিয়ার চরে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আমাদের দর টিম।
দোস্ত, তাহলে এখান থেকে কি হাঁটবি নাকি রিক্সা নিবি? এখান থেকে রিক্সা দেখা যাচ্ছে একটা দুটো।
তুই তার আগে আমার কো জার্নি কেমন ছিল?
বাপ, জার্নিটা আমার খুব ভালো লাগছে।
আপনারা কোথায়?
ওইখানে আসতেছি আমরা, দাঁড়ান আপনারা, চল চল।
কুলিয়ারচরের নদীর ঘাটে অপেক্ষা করছিল দরদিন, আমরা তাদের সঙ্গে যোগ দিই সেখানে।
পাই গেলাম সবাই, কি অবস্থা, মানে ঠিক মতো আছেন তো? মানে কোনো প্রবলেম প্রবলেম হয় নাই তো? সবাই তো ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, চলেন আমরা এখান থেকে নৌকায় উঠবো। নৌকায় উঠে দেখতেই পাচ্ছেন বিশাল হাওর, হাওরের মধ্যে সবাই সাঁতার টাতার জানেন তো? সবাই সাঁতার জানেন? আচ্ছা,
তাহলে আমার কোনো ভয় নেই, কেউ একজন আমার বাঁচিয়ে দিবে।
হ্যাঁ, আর তোর জন্য একটা কলস আছে, তুই ঝামেলায় পড়লে কলস নিয়ে লাভ দিবি।
ওকে,
তো আমরা এখন একটা, এই যে একটা নৌকা আছে, এই নৌকাটার মধ্যে উঠবো, আর এই নৌকাটায় উঠে আমরা রওনা দেবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা নৌকায় উঠি।
সুমন, আজকে যে জায়গায় যাইতেছি বুঝছিস, এই জায়গার না কোনো কাহিনী দরকার নেই, এমনি ভয় লাগতেছে। যেটার আশেপাশে পানি ছাড়া কিছু নেই, পানির মাঝখানে ছোট্ট একটা জায়গা এবং পুরো জায়গাটাই কবরস্থান,
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবরটা একটা দ্বীপের মধ্যে, এবং পুরো দ্বীপটা হচ্ছে কবর। কবর নিয়ে আমার কথাগুলো বলবো, তবে তুমি যে কেন এত ভয় পাইতেছো সেটা আমি জানি, কারণ আমি ভালো করে জানি তুমি সাঁতার জানো, সেই জন্য তুমি ভয় পাইতেছো।
ঠিক আছে, সাঁতার জানি না, কিন্তু যেখানে সাঁতার কাটবো ওইখানে যদি মাছ ছাড়া অন্য কিছু থাকে, এটা তো আলাদা ভয়ের ব্যাপার।
দূর, মাছ ছাড়া কিছুই থাকবে না, হাওড়ের মধ্যে আবার মাছ ছাড়া কি থাকবে,
বুঝতেছিস না ব্যাপারটা? তো সেখানে
ভাইয়ের জন্য একটা লাইফ জ্যাকেট হলে মানে ভালো হতো, কিছু সাঁতার জানে না।
সমস্যা নাই, একটা একটা কলস আছে এই নৌকার মাঝে, কিছু হলে তুই কলস নিয়ে লাভ দিস।
আমরা নিয়ে চিন্তা করিস না ভাই, পানির মধ্যে আমার, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে পানির মধ্যে যদি মাছ ছাড়া অন্য কিছু আরো থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে ভালো সাঁতারি হওয়ার সুমন বাঁচবে না, ক্লিয়ার? আমি যদি মরতে লে তরে লেওয়া মরুন, চিন্তা করিস না, তুই আমার অনেক ভালো লাগে।
ওকে, আচ্ছা আমরা পানিতে লাফালাফি পরে করি, যে আপনাদের কি অবস্থা, এর আগে হাওড়ে কে কে আসছেন আগে?
আমার দেশের বাড়ি বাণীপুর কিশোরগঞ্জ, বাট আমিও কখনো ওই জায়গাটা কখনো যাইনি।
কিশোরগঞ্জের বাড়ি আর হাওড়ে যান নাই, এটা কি বিশ্বাস করার কথা?
আমাকে কখন এরকম বলেনি, এরকম একটা ভয়ের একটা জায়গা আছে,
এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু
কিভাবে খুঁজে বের করলেন এই জায়গাটা?
রাইট, এটাই হচ্ছে আমাদের কাজ, আমরা এই জায়গাগুলো অনেক কষ্ট করে খুঁজে বের করি। দেখা যায় যে অনেক নাম করা জায়গাটা, হ্যাঁ ওই জায়গায় মানুষ যাচ্ছে আসছে, কিন্তু এখানে যে পিছনে এরকম একটা ঘটনা আছে অনেকেই জানে না, হ্যাঁ, এবং জানার প্রয়োজন বোধ করে না। বাট ওই যে আমরা সবসময় বলি, যেটা আমি বলি মাঝে মাঝে সুমন বলে, সেটা হচ্ছে ভয় পেতে ভালোবাসি, খুঁজে বের করতে তো হবেই।
কিন্তু আলামিন ভাই একটু সাবধানে বসেন, আপনি তো নৌকার একদম কিনারে বসছেন, আপনি সাঁতার জানেন তো? আমি অবশ্য এর আগে হাওড়ে আসছি, কিন্তু এভাবে রাতের বেলা নৌকায় করে ঘুরিনি।
না, হাওড়ে আমি আমি আসিনি আসলে খুব একটা, আমি মানে গেছিলাম এক জায়গায়, সেখানে শুনছিলাম হাওড় আছে, দূর থেকে দেখছিলাম, বাট ওইভাবে আমার,
বিশেষ করে আজকে খুবই অন্যরকম একটা পরিবেশ, বুঝতে দেখ চাঁদটা কিন্তু দারুণ লাগতেছে, আর তাছাড়া যে বাতাস, হালকা বাতাস আছে, তবে ঢেউটা মাঝে মাঝে একটু বেশি হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের
খুব সুন্দর,
আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও সুন্দর, কিন্তু তারপরে এটার পেছনে একটা ঘটনা আছে, যাই হোক সেটা আস্তে আস্তে গল্প করতে করতে আপনাদেরকে জানাবো।
একটা কথা মনে পড়ে গেছে, ইন্ডিয়ান একটা কাহিনী আছে, কখনো কেউ কি হাজি আলী দরবারের নাম শুনছেন?
অনেক সিনেমাতেও দেখবেন,
হ্যাঁ অনেক সিনেমাতেও, হ্যাঁ ওই যে গানটা তুই পিয়া হাজি আলী গানটা ওনাকে নিয়েই করা। তো ওনার যে স্টোরিটা, সেটা হচ্ছে উনি যখন দেহত্যাগ করেন, তারপরে ওনার একটা মাজার তৈরি করার চিন্তা ভাবনা করা হয়। তো কিছু লোক আবার সেটা করতে দেয় নাই, যে না আমরা দিব না এখানে এটা তৈরি করতে। তখন আবার সবাই মিলে তার লাশটাকে সুন্দরভাবে নদীতে ভাসায় দেওয়া হয়, এবং ভাসায় দেওয়ার তিন দিন পরে চর জাগে এবং ওইখানে অটোমেটিক্যালি মাজার তৈরি হয়। এরকম একটা কথা,
এই মাজারটা হচ্ছে দেখবেন যে অনেক সময় একটা রাস্তা আছে, এটা ডুবে যায়,
ডুবে যায়
একটু জোয়ার,
জোয়ারের সময় রাস্তাটা ডুবে যায়, তখন পানি পথ ছাড়া কোনো উপায় নেই,
উপায় থাকে। তো যাই হোক, এই নৌকার মধ্যে সবাই আছি, মানে খুব একটা খাবার দাবারটা থাকলে একটু ভালো হতো, তাই না?
আমি চিন্তা আছি আমরা খাবার কিনা এখন পারো, ঠিক আছে সেটা নিয়ে আর তোর খিদা লাগতেছে ভালো। তো কাহিনী হচ্ছে নৌকাটা তো অনেকক্ষণ লাগবে আমাদের যাইতে।
শোন ভাই, আমি চাচ্ছিলাম যে যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি, তো আমার একটা ঘটনা জানা আছে যেটা নৌকার সাথে খুব রিলেটেড এবং অনেক ভয়ানক। তো আমি এখন নৌকা দিয়ে যাচ্ছি, তা আমার এই জিনিসটা ভেবে আমার কাছে ভয় লাগতেছে, চাচ্ছিলাম যে এই ঘটনাটা আমি এখন যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি এটার সাথে রিলেটেড,
যেহেতু নৌকার ভিতরে আছি, বুঝতে পারতেছেন নৌকা রিলেটেড একটা কিছু শুনতে অন্যরকম একটা ইয়ে আসবে।
হাসান ভাই বলেন, আপনার কি নৌকা নিয়ে কি হয়েছে? আপনার
যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম শামীম, তো তার এবং তার দুই ভাই, তার বড় ভাই সহ তাদের সাথে যেটা ঘটছে সেটা হইতেছে তার দাদির লাশ নিয়ে। তো মেইন ব্যাপারটা হইতেছে তাদের বাড়ি হইতেছিল গোপালগঞ্জ। গোপালগঞ্জের তাদের একটা সমস্যা ছিল যে তাদের দুই পরিবার দুই সেটে থাকতো, মাঝখানে একটা নদী, তো নদী
মানে নদীর দুই পারে
দুই পারে দুই পরিবার থাকতো। তো তাদের যে দাদি আর দাদা মানে তারা যেখানে বড় হয়েছে সেটা হইতেছে নদীর এক পারে, আর তার বড় ভাইয়ের যে বিয়ে হওয়ার পর তার ফ্যামিলি সহ যেটা থাকে সেটা আরেক পারে। তো মাঝখানে নদীটা পার হতে আর কি এক ঘন্টার মতো সময় লাগে
ট্রলারে করে,
আমরা যে নৌকায় যাচ্ছি যে নৌকা দিয়ে আমরা যাচ্ছি এই নৌকা দিয়ে যায়। আর ট্রলারের নৌকা দিয়ে যাওয়া যায়, বাট এগুলো হইতেছে বড় কিছু নিয়ে যদি পার হতে হয় কারণ ওটার মধ্যে টাকাটা বেশি লাগে। আমার সাথে এরকম একটা ভয়ানক
মানে এই ঘটনাটা
সে ফ্রেন্ড বলতেছে নটার দিকে দাদি মারা যায়। ঠিক ভালো মুহূর্ত ছিল যে তো দাদির সাথে তারা তিন ভাই ছিল, আমরা তিনজন আছি শুধু রাস্তা নিয়ে আমরা নদীর ওই পাড়ে নিয়ে যাই। তো তারা বলছে যে ঠিক আছে আমরা আসতেছি, ব্যবস্থা করছি। এক ঘন্টা হয়ে গেল, এক ঘন্টার মতো কোনো খবর নেই। তো তারা বলছে রাস্তাকে তোমরা তিনজন এই পাড়ে নিয়ে আসো, যেভাবে কষ্ট করে আমাদের এই পাশে আসা সম্ভব হইতেছে না যে কোনো একটা সমস্যার কারণে। তো তার বড় ভাই তার ভাই সহ একটি ভ্যানে করে প্রথমে নদীর ধারে নিয়ে যায় যে লাশটা ওই পারে নিয়ে যাবে। তো আশ্চর্য ব্যাপার ছিল এই নদীর পারে এখানে 12টা পর্যন্ত সব ধরনের নৌকা থাকে, আর ওই দিন 11:30 বাজে একটা নৌকাও নেই ওই পারে। ওখানে শুধু একটা নৌকা দাঁড়িয়ে ছিল, তার মধ্যে একজন বৃদ্ধ লোক ছাল পেঁচানো অবস্থায় বসা ছিল আর মাঝি ছিল। তো সে প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছিল। তার ওইখানে যে বলা হলো, বড় ভাই বলতেছিল যে হ্যাঁ আমার একটা লাশ আছে, আপনার কষ্ট করে একটু নদীর ওই পাড়ে নিয়ে যান। মাঝি বলতেছিল যে ভাই আমি প্যাসেঞ্জার জন্য ওয়েট করতেছি বাট আমি লাশ নিয়ে যেতে পারবো না। তো ওর বড় ভাই অনেক রিকোয়েস্ট করতেছিল, দেখেন আর কোনো নৌকা নাই, আমরা মাত্র দুই ভাই আসি সাথে, এই লাশটা নিয়ে আমার কষ্ট করে পাড়ে নিয়ে যান। মাঝি বলতেছে না ভাই আমি এই রাত্রেবেলা আমি ওই পাড়ে নিয়ে যেতে পারবো না, যদি ওই পাড়ে নিয়ে যেতে তার খালি নৌকা নিয়ে এখানে আসতে হবে, তার সমস্যা হবে। সে বলতেছে ভাই আমি নিয়ে যেতে পারবো না, আপনারা যদি ইয়ে করেন তাহলে লাশটা আপনি নিয়ে যান, আর আপনারা যদি কেউ পারেন নৌকাটা বেয়ে নিয়ে যান। তো বৃদ্ধ লোক বলতেছে যে ঠিক আছে তোমাদের মধ্যে কেউ নৌকা চালানো পারে। তখন বড় ভাই বলতেছে আমি চালায় নিয়ে যেতেছি, বাট নৌকাটা ওই পারে কি করবো। তখন সে বললো যে ওই পারে কামাল নামে একজন আসে, ছিলাম দিলে হবে যে কামাল ছেলেটা চলে আসবে আপনার নৌকাটা নিয়ে নিবে। তো বললো ঠিক আছে, তো টাকা টাকা সব মাঝির কাছে দিয়ে সেই নৌকাটা নিয়ে রওনা দেয় লাশটা নিয়ে। সেই নৌকাটা বাইতেছে আর নৌকার ও অপর কর্নারে ওই বৃদ্ধ লোকটা বসে আছে, মাঝখানে লাশটা শোয়ানো, তার এক ভাই মাথার ধারে বসা, আরেক ভাই হইতেছে পাড় ধারে বসা। আর মাথার ধারে যে বসে ছিল সে হইতেছে আমার ফ্রেন্ড যে স্বামী, সে বসা ছিল। যাওয়ার ঠিক 10 মিনিট পর নৌকাটা যখন মাঝ নদীর পাড় কাছাকাছি, তখন বৃদ্ধ লোকটা বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এই পাড়ে বসতে পারবো না, আমি আর তোমাদের এখানে মাঝখানে বসি।
একটু ঘটনাটা একটু আমি বুঝিনি, বৃদ্ধ লোক ওই নৌকাতে যে ছিল সে আর নামেনি?
না না, সে ওই নৌকায় বসাই ছিল মানে ওই পাড়ে যাওয়ার জন্য। তার বড় ভাই এটাও বলছিল যে আমি এতদিন এই গ্রামে থাকছি বাট এই বৃদ্ধ লোক আমি কখনো গ্রামের লোক
যেহেতু
না। তো তারপর বড় ভাই বলে আপনি এখানে কিভাবে বসবেন, এখানে তো লাশ আপনার কোনো ইয়ে হবে না। বলে না আমার খুব খারাপ লাগতেছে আমি। তো বললো ঠিক আছে বসে। ঠিক বসার 2 মিনিট পর সে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে শুই। বড় ভাই তখন অবাক হয়ে যায় আপনি এখানে শুবেন কি করে। আর তার ধারে যে ভাইটা বসা ছিল সে একটু মনে খটকা লাগে যে হঠাৎ করে এখানে শুতে যেতে। তখন বৃদ্ধ বলতেছে আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে শুই, কোনো সমস্যা হবে না, মানুষ তো মানুষ, লাশ তো মানুষ, তার সমস্যা কি। তো তার ছোট ভাই জিনিসটা খুব অদ্ভুত ভাবে নিয়ে সে পাড় ধারে উঠে তার ওই যে আমার ফ্রেন্ড শামিন তার মধ্যে সে বসলো মাথার ধারে।
হাসানের জীবনের অধিকভৌতিক ঘটনা আমরা শুনছি এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা যে জায়গাটি থেকে এই অনুষ্ঠানটিকে অন্তরে নেবার চেষ্টা করবেন সেই জায়গাটি সে স্পট সম্পর্কে আপনাদেরকে সুমন এবং রেহান অনুষ্ঠানের শুরুতেই ধারণা দিয়ে দিয়েছেন। শুধু চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করুন, চারপাশে থই থই করছে পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা, ওখানে মানুষ থাকে না, শুধু কবর আর কবর। সেই জায়গাটিতে চার পাঁচজন বন্ধু মিলে জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আপনার সামনে আনার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা, হাসানকে নিয়ে এই টিম যখন ওখানে বসে এই ঘটনাগুলো ধারণ করবার চেষ্টা করছিল, কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে দরের গল্পগুলো তত বেশি গাঢ় হবে, কিন্তু সেটাকে উপভোগ করতে হলে আপনাকে ডরের রেসিপি অবশ্যই মনে রাখতে হবে। একলা ঘর, অন্ধকার, জানালাটা হালকা করে খোলা, একলা আপনি এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে ভয় ছাড়া আর কিচ্ছু আপনি খুঁজে পাবেন না, কারণ ডর সবসময় চেষ্টা করছে এই কথাটি প্রমাণ করতে। ডর মানে ভয়। লাশ নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটি ঘটনা পড়ছিলাম। ইতালির সিসিলির এক শিশু, শিশু ঠিক না, শিশুর মৃত মম, এবং এই শিশুটি খুবই ধনবান পিতার সন্তান ছিলেন। বাবা চেয়েছেন যে কোনো ভাবেই হোক এই শিশুটিকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেখতে চান। অনেক পয়সা খরচ করে তিনি এই মমিটি ধারণ করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই লাশটি দেখতে সেখানে যায় এবং এই লাশটিকে বলা হয় স্লিপিং বিউটি। অদ্ভুত একটি কাণ্ড ঘটে গেছে বেশ কয়েকদিন যাবত এই মমিটির সাথে। সেটা হলো এই মমিটি কখনো কখনো চোখ খুলছে যা কোনোভাবেই একটা মমির সাথে যায় না। বিজ্ঞান এটাকে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু কি বিভৎস একটা ব্যাপার, কি ভয়ের একটা ব্যাপার। চিন্তা করে দেখুন, ছোট্ট একটা শিশু 1920 সালে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে, তার মমি করা হয়েছে এবং সেই মমিটি কখনো কখনো চোখ খুলছে, কখনো কখনো চোখ বন্ধ করছে। আপনারা যদি ঘটনার সত্যতা পেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। ছোট্ট এই শিশুটির নাম রোজালিয়া। আমরা লাশের গল্পে আছি, এমন একটি লাশ কিংবা লাশের সাথে এমন কোনো অদ্ভুত আচরণ যা সত্যি সত্যি আমাদেরকে লজিক কিংবা এন্টি লজিকের মুখোমুখি না করিয়ে ভয়ের সামনে দাঁড় করিয়ে দেবে। আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
বৃদ্ধ লোকটাকে পায়ের ধারে রেখে
এখানে চলে আসছে। বৃদ্ধ লোকটা যেভাবে মানে শুয়েছে সেখানে হইতেছে লাশের পা, আর তার পাশে হইতেছে তার মাথা।
বৃদ্ধ লোকটার মাথা হচ্ছে লাশটার পায়ের কাছে,
আর বৃদ্ধ লোক নৌকা চলতেছে একটু বাতাস, সেই কারণে হয়তো সে মাথার মানে যে চাদরটা গায়ে ছিল সেটা পুরোটাই মাথার কাছে ঢেকে রাখছে, আর এখান থেকে তো লাশটা পুরোটাই ঢাকানো। তো এক পর্যায়ে ঠিক 5 দশমিক পর তারা কিছু একটা শব্দ পেতেছে, কিছু একটা কর্ম কর্ম একটা খাওয়ার আওয়াজ। তারা তো প্রথমে বুঝতে পারে না, প্রথমে বড় ভাই বলে ছিল, তো ছোট ভাই দুইজন খুব অবাক হয়ে তাকিয়ে দেখলো যে তার বৃদ্ধ লোকটা পায়ের ধারে শুয়ে কি করতেছে, সেটা তো দেখা যেতেছে না, বাট রক্তে ভিজে উঠতেছে চাদর। তারা বুঝতে পারলো যে না, এখানে তার দাদি পাটা খাচ্ছে, এরকম আওয়াজও আসতেছে। তখন ওর বড় ভাই হাত দিয়ে সেরা বললো যে চুপ, কোনো কথা নেই, কিচ্ছু বলবো না, কারণ এখন মাঝ নদীতে কোনো কিছু করা থাকবে না, চুপচাপ থাকবে, কোনোরকম শুধু নদীর কিনারে চলে আসে। তো তার মতো সে আওয়াজ চলেই যাচ্ছে, এক পর্যায়ে তার বড় ভাই কিনার পর্যন্ত নিয়ে আসে। কেউ তার বৃদ্ধ লোককে কোনো ডিস্টার্ব করবে না যে কি হইতেছে না, কেউ কোনো শাসক দেবে না। তার বৃদ্ধ লোক তার কাছ করেই যাচ্ছে এবং চাদর ভিজা রক্ত। কিনারে চলে আসার পর তার ভাই নামলো, ওই আগ দিয়ে কিনারে আগ দিয়ে বৃদ্ধ লোক উঠে বসছে, উঠে ঠিকঠাক সে চাদর চাদর ঠিক মতো রাখছে, আর চাদর তো ভিজা রক্তে লাশে বৃদ্ধ লোক বসে আছে।
যে চাদরটা সেটা ভিজে নেই,
ওই ব্যাপারটা আমি ভালো করে করছিলাম, কারণ সেখানটা বলতেছে যে বৃদ্ধ লোকের যে আলতা ছিল বেশিরভাগ খাকি কালার হয়, এই কালারটা বোঝা যেতেছে না রক্তে ভিজা না, কারণ তার দাদির যে চাদরটা ছিল সেটা সাদা রঙের ছিল, হোয়াইট কালার, সেটা বোঝা যেতেছে রক্ত পুরো লাল হয়ে গেছে, কারণ এটার মধ্যে আর কোনো ইয়ে নেই। তো ভাই নামার পর সে কামাল কামাল বলে তিন চিল্লালো, বাট ওখানে কোনো লোকজন নাই। এবং একটা নদীর তীর থেকে সাধারণত প্রথমে চর পার হওয়া লাগে, তার কিছুক্ষণ পর গ্রাম, তারপর হচ্ছে ঘর বাড়ি, একটু দূর আছে,
একটু হাইটা যাইতে হবে,
চর থাকে 2 মিনিটের রাস্তার মতো চর, তারপর হইতেছে উঠার 5 মিনিটের রাস্তার পর হইতেছে গ্রাম, এরকম একটা দূরত্ব। তো বড় ভাই দেখতেছে কামাল কামাল বলে চিল্লাইতেছে, বাট লোক তো নাই, দূর থেকেও দেখা যেতেছে কোনো লোকজন নাই। তখন সে বৃদ্ধকে বললো যে আপনি এখানে একটু বসেন, যে লোকটা খুঁজছে আমি হয়তো ওখানে পায়ে আসছে, রাত্রে অন্ধকার এখানে নাই তো আমি ডেকে আনি। তো বলতেছে ঠিক আছে যাও। তখন ওর বড় ভাই বলতেছে দুই ভাইরে ডাকলো যে তোমরা আমার সাথে। তখন বৃদ্ধ লোকটা বলতেছে আর কি যে না তুমি যাও, ওদের দুজনে রেখে দাও। তারপর আবার যোগাযোগ করতেছে, বললো না এখানে একজন রেখে যেতে হবে, কারণ এখানে আমি লাশের সাথে আমি থাকবো না।
তোমরা বৃদ্ধ বলতেছে,
বৃদ্ধ বলতেছে। তো এক পর্যায়ে যখন জোরাজোরি করতে হচ্ছে, তখন এক পর্যায়ে বৃদ্ধ বললো ঠিক আছে বেশিক্ষণ সময় লাগাবি না, তিনজন যা, বাট এখানে আমি আসি বা বেশিক্ষণ থাকবো। তো আমি যতক্ষণ দেখবো যে যেহেতু বললাম যে 5 মিনিট পরের মতো রাস্তা দেখা যাবো, আমার চোখ এখানে তাকানো আছে, তো আমার চোখ যতদিন যা তোর ততটুকু যাবি, তারপর আবার ফেরত আসবি। তখন ভাই বলছে ঠিক আছে। তো ভাইটা শুধু চরটা কোনো রকম পার হয়ে তিন ভাইয়ে বলো পিছিয়ে আসলে থাকা পানা, তিন ভাই দৌড়াইতেছে আর ওইখান থেকে এত দূর চলে আসে, তাদের পিছনে মনে হয় বিদ্যুৎ চলে গেছে, তোরা আমার এনেছে বই যেতে
বইতে। তিন ভাই শুনতে পেয়েছে?
হ্যাঁ, তিনো ভাই শুনতেছে, তিনো ভাই দৌড়াইতেছে, কেউ পিছনে, বড় ভাই বাবা চিলিয়ে বলতেছে যে কেউ পিছনে মিনা যাই হোক। তো তারা দৌড়ালো, এক পর্যায়ে সাউন্ডটা দেখতেছে কম হয়ে গেছে, তো আশপাশে আর কোনো বাড়ি গাড়ি খুঁজে পেতেছে না। ঠিক কিছুক্ষণ পর একটা গোয়াল ঘর পেলো, তার বড় ভাই এতটুকু আইডিয়া ছিল যে গোয়াল ঘরে, আমি জানি না এটা কিরকম, বাট ওর বড় ভাইয়ের আইডিয়া এরকম ছিল যে গোয়াল ঘরে মানে জিন বা কোনো খারাপ কিছু ঢুকতে পারে না। তো সে ওই গোয়াল ঘরে ঢুকলো, গোয়াল ঘরে দুইটা গরু ছিল, তো ওরা কোনো রকম দুই গরুর মাঝখানে তিন ভাই বসে ছিল চুপচাপ করে, বলো কোনো কথা নেই।
গোয়াল ঘরের তো আশেপাশে বসত,
হ্যাঁ হ্যাঁ, তার কিছু দূর আসলো, বাট সে আর এত দূর সাহস পায়নি যে দৌড়ে ওই বাসা পর্যন্ত যাবে। সে এই গোয়াল ঘরে আসলো, এটা নিল, আর বললাম তো বড় ভাই যে একটা মাথায় আইডিয়া রাখছে যে খারাপ কিছু এখানে আসতে পারে,
তো এইটারই সেফ মনে করছে,
এইটারই সেফ মনে করছে। তো এখানে আসার পর সে বসে আছে দুই গরুর মাঝখানে, তিন ভাই বসে আছে, তো বলো কোনো সারা সপ্তাহে চুপচাপ থাকো। সবচেয়ে ভয়ের বিষয় হয়েছিল এই জায়গাটায়, যে তারা এই জায়গায় বসেছিল তখন মনে হয় প্রায় 1:30 বাজে, এক পর্যায়ে তারা শুনতে পেল যে কেউ আশপাশ থেকে হাঁটতেছে এবং বলতেছে যে তোরা ভিতরে কতক্ষণ থাকবে। আধা ঘন্টা পার হয়ে গেল, গোয়াল ঘরটা খড়ের ঘর, একটু পর পুরো খড়ের ঘরটা নাড়া দেয়, তারা ভয় পেয়ে যায়, আবার ছোট ভাই চিল্লান দিয়ে উঠে, তো বলছে না চুপচাপ থাকে। এতটুকু শান্ত হয়নি এই জিনিসটা মাঝখান থেকে ঘর ভেঙে ভিতরে হাঁটছে এবং গরু লাফালাফি শুরু করে, যে গরু নাকি অনেকবার লাফিও দিয়েছে এরকম, আর গরু এমন পর্যায়ে ছিল যে গরু ছিঁড়ে যাবে, তারাও ভাবে ছিল যে গরুর লাফি নাকি তারাও খায়। এরকম করতে করতে প্রায় ফজরের কাছাকাছি যখন চলে আসছে 3:30 দিকে, তখন জিনিসটা জোরে জোরে দুইবার বলে গেছে যে তোরা আজকে বেঁচে গেলি, সামনে যদি কখনো পাই এরকম বাজে, এরকম দুইবার বলে। তারপর জিনিসটা বলে ঠিক আজানের সময় তারা তিন ভাই বের হয়, বের হয়ে পাশেই যে এক লোকের বাসা হয়েছে, সে লোকে মানে দরজা নক করছে অনেকবার, তারা খোলার পর বলতেছে কি হয়েছে, তাদের কাছে সব ঘটনা বলার পর তারা বলছে দেখুন আপনি এখন বের হন না, আপনি ভিতর আসেন। তাও পানি টানি ইয়া করার পর তাদের তিনজনের অবস্থা খুব খারাপ ছিল, সকালে যখন ফজর আজান দেওয়ার পর আলো হয়েছে, আলো হওয়ার পর যখন ওই নৌকাটা এখানে গেছে যে লাশ মানে ইয়া করার জন্য, ব্যাপারটা দেখতে পেল যে নৌকাটা জায়গা মতোই আছে, বাট লাশটা যে অর্ধেক খাওয়া এটাও ঠিক আছে, বাট ঘাটটা মোটকে ওই যে চর বললাম ঘাটটা মোটকে এটা উল্টা করে চরের মধ্যে যাবে,
মানে ওইখানে যাওয়ার পরে দেখেছে যে রাতে যে খাইছিল লাস্ট ওই খাওয়াই অবস্থায়,
খাওয়াই অবস্থায় পুরা, সম্ভবত এটা বাম্পাই বসে, বাম্পা পুরোটা খাওয়া, ডানপা কিছুটা হাঁটু পর্যন্ত পুরোটা খাওয়া। আর এটা তো নৌকার মধ্যে যেহেতু যেতেছিলাম তাই ঘটনাটা না বলে পারলাম না।
আমি শুধু এটা চিন্তা করতেছি, তুই একটা জিনিস চিন্তা কর যে ওই মাছ নদীতে ছিল এবং তাদের কাছে আসলে বুদ্ধির পরিচয় দিছে, মানে
একটা জিনিস চিন্তা কর যে তাদের যদি সিঙ্গুলারলি যাওয়ার কথা থাকতো, ওখানে যদি কোনো লাশ না থাকতো তাহলে কি,
তাহলে কি হতো?
সে লাশ নিয়ে বিজি ছিল নদী পথে,
শামিমের বড় ভাই মানে মাথা ঠান্ডা রেখে খুব বুদ্ধি একটা বলেছে,
চরম চরম।
এই আসলে আমার মনে হয় এইসব বিপদে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি।
রাইট, মানুষ অনেক সময় একটা জিনিস ভয় পায় না, কিন্তু মানে সবচেয়ে বেশি শুনছি লোহা, লোহার পাশে, তারপরে শুনছি আগুন জ্বালালে,
ওগুলো সাথে রাখলে হয়তো
এই ধরনের ব্যাপারগুলো, বাট মানে আগুন জ্বালানোর ব্যাপারটা সবসময় আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমি আসলে যদি জিনে বিশ্বাস করি, জিন কি দিয়ে তৈরি,
তাহলে আগুনে কেন সে ভয় পাবে?
ও এই জিনিসটাও ভাই, এই জিনিসটা শিখলো করবে। সে বললো যে তার বাবা নাকি আগে খেতে যখন যেত, রাত্রে যখন ফিরতো, সে সবসময় গরু নিয়ে ফিরতো, দরকার নাই তারপর সে গরু নিয়ে যেত, রাত্রে গরু নিয়ে ফিরতো। এরকম ওদের কাছে এরকম হতো যে দুধ খেয়ে কেউ টাকাটা কি করতো দেখতো, কারণ গরু থাকার কারণে তারা সেফ থাকে। তাই ওর বড় ভাইয়ের মাথায় এতটুকু ছিল যে না, গরুর ঘরে ঢুকলে হয়তো এটা আমার কাছে আসবে।
আজকে নতুন একটা বিষয় জানলাম,
পৌঁছে যেতে কখন লাগবে?
খুব বেশি দূরে না, প্রায় কাছাকাছি চলে আসছি। তুই ওই দিকে তাকা, ওই যে দেখ, দেখা যেতেছে, আর খুব একটা সময় লাগবে না।
মাত্র 5 থেকে 6 মিনিট পরেই আমরা সেই কাঙ্ক্ষিত কবর দ্বীপে নেমে যাই।
কোন দিকে বলছি
তো, সেখানে একটা ভালো ঝামেলার মধ্যে আমি মনে হয় রাত্রেবেলা আসার আগে আমাদের সকালে একবার এসে দেখে যাচ্ছিল। গ্রামের দিকের কবর গুলো আমার খুব ভয় লাগে, বোঝা যায় না অনেক সময় গাছ গাছালি ঝোপঝাড়ের কারণে।
আমাদের
এখান থেকে আসলাম নদীর মধ্যে, আমরা যে ভয়টা না হয় সেখানে আসার পরে কিন্তু ভয় বেশি কাটতেছে।
এটা ভয়ে মানে জায়গাটা দিনের বেলা দেখলে অনেক সুন্দর মনে হয়, রাত্রের বেলা অনেক ভয়ঙ্কর মনে হয়।
একটু বেশি ছিমছাম, এত লোকজন কম এটা জানতাম না।
সে প্রথম দিকেই কিন্তু বলছিলাম আপনাদেরকে যে কেন ওই জায়গার মধ্যে আমরা যাইতেছি, পরে আস্তে আস্তে বল। এখন তো আমরা পৌঁছাই গেছি, এবার একটু বলি আপনাদেরকে কেন এইখানে নিয়ে আসছি। এই যে হাওরটাতে আমরা আসছি, এই হাওরটার নামটা বলতেছি না, নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন নামটা বলতেছি না। এই জায়গাটার মধ্যে আসার কারণটা হইতেছে, আশেপাশে তাকায় দেখেন গ্রামগুলো কিন্তু অনেক ওই যে দেখেন, অনেক দূরে দূরে গ্রামগুলো দেখা যেতেছে। এবং এই জায়গাটা একটা দ্বীপের মতো, চতুর্দিকে পানি আর পানি। এটা কিন্তু সাধারণ একটা বসবাস করার দ্বীপ না, এই পুরো দ্বীপটাই হচ্ছে একটা কবরস্থান। এই যে আশেপাশের গ্রামগুলো দেখতেছেন, তো এই গ্রামগুলোতে বাড়িগুলো এমন, এখানে জায়গা খুব বেশি একটা ফাঁকা থাকে না। যখন চতুর্দিকে পানি থাকে, ওই সময়ের মধ্যে যদি এলাকার মানুষজন মারা যায়, তাহলে ওদেরকে কোথায় কবর দেওয়া হবে? তো এই ঝামেলাটাকে দূর করার জন্য এই আশেপাশের যে গ্রামগুলো আছে, সব মানুষজন মিলে এই জায়গাটা তৈরি করছে, যাতে এই গ্রামের মানুষগুলো এই সময় মারা গেলে এখানে কবর দিতে পারে। মূলত এই দ্বীপটাতে আর কোনো মানুষজন থাকে না। আমরা এইখানে আসার কারণ হচ্ছে, ওই যে দেখতেছেন না মাছ ধরতেছে, খেয়াল করে দেখেন ছোট ছোট আলো দেখা যেতেছে, এগুলো কিন্তু সব মাছ ধরতেছে জেলেরা। তো আমরা কয়েকটা ঘটনা এমন পাইছি, জেলেরা যখন রাতের বেলা মাছ ধরে এখানে, বিশেষ করে এই দ্বীপটার আশেপাশে মাছ ধরে, অনেক সময় এখান থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ পাইছে। মনে হয়েছে যে এখানে কোনো মানুষজন আছে, এমন অ্যাক্টিভিটিস তারা পাইছে, যদিও তাদের জানা মতে এখানে কোনো মানুষজন থাকার কথা না।
বিভিন্ন রকম শব্দ, যেটা আর কি মানুষের, মানুষ থাকলে হয়তো করতেও পারত।
হ্যাঁ,
কথা হচ্ছে যে এখানে তো মানুষ থাকে না,
ওই পরিবেশের ইয়ের সাথে স্বাভাবিক না এরকম শব্দ। কেউ কেউ আবার অসুস্থ হয়ে গেছে এখান থেকে। এইখানে খুব কাছাকাছি মাছ ধরতে চলে আসছিল একজন জেলে, সে আবার একা একা ছোট একটা নৌকা নিয়ে আসছিল, কিন্তু তার পরের দিন তারা এই জেলেকে তার নৌকার মধ্যেই অজ্ঞান অবস্থায় পাইছে আর কি, এই দ্বীপটার আশেপাশে। এরপর থেকে আর কি এখানকার মানুষজন গভীর রাতে এই দ্বীপের আশেপাশে আর মাছ ধরতে আসে না। তো আমাদের মূলত আসার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে এই জন্যই যে আমরা একটু দেখেছি আসলে এখানে কিছু ঘটে কিনা। আমি জানি না আদৌ ঘটবে কিনা, তবে এইটা শোনার পরই আমরা মনে করলাম, আমি আর রেহান ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে আমরা এই দ্বীপটার মধ্যে যাব।
হ্যাঁ সুমন, ঘটনাটা তো শুনলাম, এখন কাহিনী হচ্ছে যে আলামিন ভাই এখানে আছে, চল আমরা এখন গল্প শোনা শুরু করি। কি বলেন আলামিন ভাই, শুরু করবেন নাকি? শুরু করে দেন।
আমি তখন ক্লাস 2 কি 3 তে পড়ি, ছোটই আমি একদম।
তার আগে আপনার একটু কোথায়, আপনার বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা পলাপাড়া থানা।
আচ্ছা,
আর আমি থাকি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে ফতুলাটা থাকি,
ফতুলাটা থেকে চাকরি করি।
আমি তখন ছোট একদম, কাশি তুই ছিলেন, ঘাস টাস কাটে, কাশি কাটার কাশি। আমাদের একটা গরু ছিল, আমি ওই গরুর খুব আদর করতাম। আমি স্কুল থেকে গাছ শুধার জন্য ঘাস টাস নিয়ে কাটতে আনতাম, যে ঘাসটা আমরাই খাবো, একটু কষ্ট হবে, এই জন্য আমি কাটে কেটে দিতাম। তো একদিন আমার কাকা কাশি নিচ্ছি, কাশি নেওয়ার পর ওই কাশিটা আমি আইনা দেশে তো লাঠির চুলা, ওই চুলার পাশে রাখছি। কিন্তু হঠাৎ করে আমার সন্ধ্যার পরে কে জন্য আমার বললো যে আলামিন কাশি তুই। তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে কাশি তো আমি বিলে রেখেছি, কাশি কোথায় আনিনি। আমি করলাম কি, তখন লুঙ্গি পরতাম, লুঙ্গি কাঁসা দিয়া বিলে চলে গেছি। ভাইয়া যে জায়গায় কাশি রাখছি একটা মনে করছে, ঠিক ওই জায়গায় গেছি, যাওয়ার পরে না এই জায়গায় রাখিনি, ওই ভিটার মধ্যে রাখছি। ভিটা বলতে যে বিলের মধ্যে অনেক জায়গায় উঁচু উঁচু জায়গা থাকে, ওখানে মোষ্টির বাঁধার জন্য, ওই জায়গায় গরু রাখছি, ওই জায়গায় রাখছি কাশিটা, ওই জায়গায় গেছি।
এই জায়গায় রাখিনি। এরকম করতে করতে অটোমেটিক একদম রাত্রি হয়ে গেছে, সাতটা মতো হয়ে গেছে। হঠাৎ দেখি একটা গরু বাসুর বলি আমরা বাচ্চা আছি যেটা বাসুর, একটা বাসু তাম কিলোম দেখতো আমার রোহিঙ্গ কাকার বাসু। হ্যাঁ রোহিঙ্গা কাকার যে কাজের লোকটা নাম আছে লতিস, যে লতিস বাসু এখানে রেখে গেল। হ্যাঁ গরু নিয়ে গেল বাসুটা রেখে গেল, বাসু দেখতে সার রাখি ওখানে চিল লেগে আর খাল পার হয়ে যাইতো, তাহলে বাসুটা নিয়ে যাবে। তো আমি বাসুর ধরে চাইতেছি যে খালে ফেলাইয়া ওই ধরে উঠাম, আমি এদিকে তারাইতেছি ও অন্যদিকে যাইতেছে। তো বাসুর সঙ্গে অনেকক্ষণ দৌড়দৌড়ি করে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে মনে মনে করলাম দূর এ থাক, মানুষের বাসুর জন্য আমি আর ক্লান্ত দরকার নেই, আমি চলে যাই। এখন আমি যেই জায়গাটা দিয়ে খাল পার হম ঠিক ওই জায়গাটা আমি ক্যাস করতে পারতেছি, আমি কোন জায়গাটা দিয়ে আসছিলাম। তো এরকম অনেকক্ষণ খালে পার আবার হাঁটতেছি যে আমি কোন দিক দিয়ে নামিয়ে ভিতরে যাবো, তার নামাতে বাড়ি ভিতরে দূরে যাইতে হবে, কিভাবে যাবো। হঠাৎ ওই পাশে একটা কণ্ঠ, আমার এক দাদার কণ্ঠ, উনি বললো যে আলামিন এখান থেকে নাই আসো আর হাঁটানো দরকার নেই। তো আমি দাদার কণ্ঠ পাইয়া আমার তো ভয় লাগতেছিল যে ওই পারে আমি যামু খালে একা নামু, একটা ভয় থাকে। হ্যাঁ তো ওই পারে যাই তুমি উনি ডাক দিস আমার, আমার ভয়টা অটোমেটিকলি একটু কমছে। হ্যাঁ আমি বললাম দাদা আপনার দাঁড়ানোর জায়গায় আমি কিন্তু আসছি, দাদা তুমি আসো। আমি পানির ভিতরে নামি না সাঁতরে ভিতরে গেছি, যাইয়া দাদার পাইনি। তো কয়েকটা ডাক দিলাম দাদা নাই। পরে চিন্তা করলাম যে আমি এক কাজ করি, রোহিঙ্গা করে যে বলে যাই যে আপনার বাসুর কিন্তু ওই পারে গরু কিন্তু সারাত কানবে আপনার বাসুর ওই পারে, এই কথা বলার জন্য ওনাদের বাড়িতে গেছি। যাই বললাম যে কাকা আপনার লতিফ কি করে জানেন কি করছে, ও তো বাসুর রেখেছে ওই পারে। তো কে বাসুর রেখেছে? আমি তো হ্যাঁ বাসুর রেখেছে, বাসুর আনে নাই, আমি পশ্চিমটা দেখেছি। পরে উনি আবার লাগলো নামছে, নামার পরে দেখেছে না খরে বাসুর বান্দা। তো তুই কি দেখছ? তখন আমার মনে একটা ভয় দেখে গেল যে আমি কি দেখলাম। আর এইবার যে আমার দাদা ডাক দিচ্ছে, হ্যাঁ দাদাই লোক হয়ে গেল। এই আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমার মার কাছে বলো যে মা এই ঘটনা। হ্যাঁ পরে মায় বললো যে কে কিছু নেই, যেসব কিছু না এসব তোর দেহা দরকার নেই, এসব কিছু নেই। আর একটা ঘটনা হইলো, আপনি পরে আপনার দাদাকে জিজ্ঞেস করেন নাই সেদিকে গেছিল কি গেছিল না? না ওই দাদা তখন না, দাদা এলাকায় গেল, আমাদের এলাকায় যাত্রা গান হয়।
ওই ঘটনার কতদিন পর?
ওই ঘটনার এক বছর পরে হবে। যাত্রাগান দেখতে গেছি আমি আর আমার এক ফ্রেন্ড। যাত্রা তো বিশেষ করে রাত্রি 11টার পরে আরম্ভ হয়। অনেক লোক যাত্রা প্যান্ডেলে অনেক লোক চুকাইছে, অনেক যাত্রা দেখাইছে, অনেক কিন্তু কমিটি দিলে ওদের মধ্যে কেন একটা সমস্যা হয়েছে, হবে না যাত্রা বন্ধ। তা আমার ফ্রেন্ড করলো কি আমার এক বোনের বাড়ি আছে, চল ওই বাড়িতে যান, রাত্রে গিয়ে থাকি তার সবাই বাড়ি চলে যান। তো ও কি যেন মনে করে যে আমার নিয়ে গেলে ওর বোন হয়তো রাগ করবে বা কিছু, এরকম চিন্তা ভাবনা করে আমার বললো যে তুই একটু বয়স জায়গাবো আমি আসতেছি
ওই যাত্রার ওইখানে বসে যেখানে যাত্রা হওয়ার কথা ছিল।
হ্যাঁ
মানে আগে মনে হয় একটু জানাইতে গেছে যে আমি একটু নিয়ে আসতেছি,
তো তুই জায়গাবো আমি আসতেছি। এই কথা বললে ও চলে গেছে, আমি অনেকক্ষণ বসে রয়েছি, ও আসে না। অটোমেটিক যাত্রা হবে না এই কথা শুনে কমিটির লোক ছাড়া ওই জায়গায় আর কোনো দর্শকও নাই। পরে মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমি কাজ করি, আকাশে চাঁদ আসবো মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে আমি বাড়ি চলে যাই
বাসার দিকে। হঠাৎ
ছোট্ট একটা বিরতির সময় আবারও হয়ে গেল, ঠিক 12:06 দর আবারও ফিরে আসবে। এবং নিশ্চয়ই জানা আছে রাত যত গভীর হবে দর তত গাঢ় হবে। প্রিয় শ্রোতা, অনেকক্ষণ শুনেছেন আপনারা দরের গল্প, তবে আরো অনেক বেশি বাকি। এই পর্যায়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, দর বাংলাদেশের ভৌতিক অনুষ্ঠানের ইতিহাসে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাগুলোকে আপনাদের সামনে পরিচয় করবার একটা চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভয় অনেক বেশি পরিবেশের উপরে নির্ভর করে, যে কারণে আমরা শুধুমাত্র অতিভৌতিক গল্প নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসকে আমাদের ভৌতিক গল্পের অন্যতম অংশীদার করেছি। আজকের এই সপ্তাহে দর যেখানে বসে ধারণ করা হয়েছে সেটি হাওড়ের এমন একটি জায়গা যেখানে চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো, এবং ওই দ্বীপে শুধু কবর ছাড়া আর কেউ থাকে না। আমরা সেই জায়গাটিতে বসে ঝড় বৃষ্টি মাথায় করে আজকের এই হাসান এবং আলামিনকে সাথে নিয়ে ডরের গল্পগুলো ধারণ করেছি। এরকমভাবে যদি আপনি অনেক বেশি ভয় পেতে ভালোবাসেন, অধিভৌতিক ঘটনাগুলোকে যদি অন্তরে ধারণ করে এরকম জায়গায় বসে লাখো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে ফোন করুন আমাদেরকে 09613892892 এই নাম্বারে। আরো একবার বলছি 09613892892 এই নাম্বারে। ফিরছি ঠিক রাত 12:06।
মানে ভয়।
রাত 12:06 আপনারা শুনছেন দশ এবিসি রেডিও FM 89.2। আমি আজকে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, যেটি হাওড়ের কোন একটি বিশেষ জায়গা, সঙ্গে রয়েছে লোবান এবং আমাদের এই সপ্তাহের দুজন অতিথি আলামিন ও হাসান। হাসানকে আমরা থামিয়ে রেখেছি, হাসানই আজকের এই ডরের সবচাইতে মূল গল্পের জায়গাটিতে কিছু দুর্ধর্ষ ভৌতিক এবং গা শিউরে ওঠা অধিভৌতিক ঘটনা আমি অপেক্ষা করছি হাসান, তবে সেটা আলামিনের ঘটনার পর। আমরা আবারও ফিরতে চাই আলামিনের কাছে, আর ফেরার আগে আপনাকে বলছি ফেসবুকে কিছু ছবি পোস্ট করা হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, যদি আপনি দেখতে চান তাহলে চলে আসুন। ফেসবুকের অ্যাড্রেস facebook.com/abcradiofm89.2। আবার বলছি facebook.com/abcradiofm89.2। ফিরে যাচ্ছি সুমন ও রেহানের কাছে।
তো ওখান থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার হবে, তো আমি হাঁটতেছি আর গুনগুন করে গান গাইতেছি। তো ওখানে একটা রাস্তা আছে যে মনে করেন প্রায় 1 কিলোর মতো, এখানে মনে করেন যে 1 কিলোর কম জায়গা কোনো বাড়িঘর নেই, আর বাড়িঘর যা আছে রাস্তার থেকে দূরে দূরে। তো ওই জায়গাটা আসা আমার আর বেশি ওখানে আর ভয় লাগার কথা না, যে জায়গাটা ভয় লাগার কথা না, কারণ এই জায়গাটা কোনো গাছ গোছ নাই, একদম পরিষ্কার একটা জায়গা। হঠাৎ করে দেখি একটা ম্যাগ আইসা চারটা ডেকে দিল, জায়গাটা অন্ধকার হয়ে গেল। তো বৈশাখে কিন্তু কাল বৈশাখে ঝড় হলে কিন্তু অনেক কঠিন ম্যাগ করে, একদম সব অন্ধকার করে দেয়।
অন্ধকার
আশেপাশে তো বাড়ি নেই, তাহলে আমার জায়গা দরকার, শুধু হয়ে যাবে না। এখন আমি হাঁটি, আমার কেমন যেন শরীর ভার ভার হয়ে যেতেছে, হঠাৎ করে আমার মনে হয় একটা ভয় দেখে গেল যে আমার পিছনে কেউ হাঁটতেছে। তো আমার এক লোকে বলছিল যদি পিছনে কেউ হাঁটে এরকম কোনো শব্দ হয় তাহলে বাম পাশ দিয়ে লাফে দিবে,
বাম পাশ দিয়ে
বাম পা দিয়ে পিছনে লাফে দিবে, পিছনে তাকাইবে না, হ্যাঁ তাহলে সমস্যা হবে। তো আমি যে পাটা উস আলগে যে পিছনে লাফি মারবো ওই শক্তিটা আমার মধ্যে নাই, হঠাৎ করে ভয় ঢুকে গেছে। মনে মনে বললাম একটা চিৎকার দিই, চিৎকার দিলে হয়তো আশেপাশে থেকে কেউ শুনলে আমার কাছে দৌড়ে আসবে। তো আমি চিৎকার দিতেছি কিন্তু আমার চিৎকার আমি নিজে শুনতেছি না, বের হচ্ছে
গলা দিয়ে কিছু
বের হচ্ছে না। আমি হাঁটতেছি খুব দ্রুত, যে ওই জায়গায় একটা বাড়ি আছে রাস্তার সাইডে, ওই বাড়িটার কাছে গেলে হয়তো ওখানে মানুষ বাইর হবে। আমি ঠিক ওই বাড়িটার কাছাকাছি গেছি, আমার কাছে মনে হলো যে আমি 5 মিনিটের রাস্তা বোধহয় আমি 20 মিনিটের উপরে হাঁটছি, তারপর আমি যাইতে পারতেছি না, আমি খালি শুধু বাঁচার জন্য হাঁটতেছি। এখন পরে হঠাৎ দেখি যে আমার সামনে একটা গরু, গরুটা দেখে আমি ভাবলাম যে কারো গরু ঘর থেকে শুকাই বসছে, আমি ওই গরুটার পলক হাঁটতেছি। হঠাৎ চোখের পলক না দিতে দিয়ে যে গরুটার গরু না একটা কুকুরের মতো হয়ে গেছে। এই জিনিসটা দেখে তো এমনিতে তো ভয়ে আসি, এই জিনিসটা দেখে তো আমি একদম আরো বেশি ভয় পাই, বেশি ভয় পাই। আমি দৌড় দৌড় দিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে একটা বট গাছের মতো একটা গাছ হয়, ওটাকে জিম গাছ বলে, এই জিম গাছটার এই পাশে খাল এই পাশে খাল। তো আমি দৌড়ে যে ওই গাছতলায় একটা বাড়ি ছিলাম, আমার এইটুকু মনে আসছে যে আমি গাছতলায় একটা বাড়ি ছিল, বাড়ি খেয়ে আমি হঠাৎ করে শুনে শুনে গেছি। পরে যখন আমার জ্ঞান ফিরলো আর কি, যখন আমার হুশ ফিরলো, তখন আমি দেখি যে আমি ওই যে পাশের যে বাড়িটা ওই বাড়ির মধ্যে, হ্যাঁ আমার সবাই মাথার মধ্যে পানি দিতেছে। পরে আমার জিজ্ঞেস করবে কি ছিল, তুমি চিৎকার দিলে তো জোরে কি সমস্যা হয়েছিল, ওদের কাছে বলছি ওরা কই ম্যাগ, কোনো তো ম্যাগ ট্যাগ করে নাই, তো রাত তো আগের মতো স্বাভাবিক গেছিল, কোনো বৃষ্টি বৃষ্টি তো আর হয় নাই। পরে সকালবেলা আমার বাড়িতে খবর দিছে, খবর দেওয়ার পরে আমার যে আমার আমার চাষাতো ভাই ওরা যে নিয়ে এসে, তোরপরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম,
মানে ওনারা পাইলো কিভাবে, আপনি কি
ওই চিৎকার দিছে ওই লাস্ট চিৎকারটা ওনারা শুনছে,
মানে আপনি চিৎকার দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছে। আপনার তাহলে একদিকে আপনার একটু লাকি বলাই যায় যে আপনার চিৎকারটা শেষ পর্যন্ত কেউ না কেউ শুনতে পাচ্ছে, তার মানে কোনো না কোনো একটা বিপদের মুহূর্তে আপনি সামহাও সেভ হয়ে যাচ্ছে।
হ্যাঁ সেভ হয়ে যাচ্ছে। আমি তখন একদম ছোট, যেমন পর্বতে শুনছি আমার মার সাথে একটা পরি ছিল,
পরি,
হ্যাঁ এই পরিটা এখন আমি ছোট, আমরা আলাদা করে থাকতাম, আব্বা আমাদের সাথে কথা বলার জন্য ওনার রুমে গেছে, আমরা শুয়ে আছি, হঠাৎ ওনারা দরজা চাপিয়ে কথা বলতেছে, দরজা আমাদের একটা শব্দ হইলো যে কেউ হয়তো দরজা আমাদের নক করে যায়, হ্যাঁ আমার আব্বা না আছে, নামার পরে যাই দেয় যে আমার মায়ের একটা জুতা ওই জায়গাটার মধ্যে পড়ে আছে, আব্বা দৌড়ে ঘরে গেছে, ঘরে যাই দেয় যে আমার ভাই ঘুমাইতেছে আর আমার মুখে একটা ফল আঙ্গুর ফলের মতো একটা ফল আমি কিছু কিছু খাইতেছি আর খেলতেছি। তো আপনার মা ঘরে নেই, এর মধ্যে এবার বাথরুমটা তুমি যে খুঁজেইলো নাই কোনো জায়গায় নেই, তাহলে কই গেল ঠিক সকাল ভর হবে ওই মুহূর্তে যেমন চারদিকে একটু ফর্স হয়ে যায় না, তখন দেখতেছে আমাদের বাড়িতে একটা আমড়া গাছ ছিল, ওই আমড়া গাছের একটা চিকন ডালের উপরে বসে আছে
আপনার মা।
এরকম একটা ডালের উপর তো বসে থাকা সম্ভব না, মহিলা মানুষ নামাজে বসলে কিন্তু মুক্ত টাইপেই বসে, ওইরকম বসে আছে। আমার মা ওই ঘর টর একদম পরিষ্কার টরিষ্কার করে একদম থাকতো, আমরা বাইরে কোনো নোংরা কাজ টাজ বা পাট টাক করতে যেত না। আমার মা সাথে এখনো আছে,
এখন কি আর সেই আগের মতো সমস্যা করে?
আগের মতো সমস্যা করে না। এখানে একটা ঘটনা হলো, আপনারা হয়তো ভেড়া মারার নাম শুনছেন, বিদ্যুৎ কেন্দ্র, তখন আমাদের প্রায় তিন চার মাস থাকতে হয়েছে এই কাজগুলো করার জন্য,
ভেড়া মারাতে,
ভেড়া মারা। তো ওখানে আমরা রাত্রে কাজ করতেছি, ওখানে হার্ডিন্স ব্রিজের নাম তো শুনছেন,
হার্ডিন্স ব্রিজ,
হ্যাঁ, ওখানে আমরা নাইট করতেছি, ঘাটে নাইট করতেছি, বাজার থেকে আমরা লিওর দিতেছি, রাত্রে প্রায় বারোটা বাজে গেছে, সবাই খিদে লাগছে কিন্তু আমাদের খাওয়ানোর টাইম দিতেছি না, কাজের খুব চাপ, তো এরকম চিন্তা করছি খাইতে যেতে ভোর পাঁচটা, তো খিদে লাগছে খুব। আমি কি করলাম, তোর ওখান থেকে পাঁচ সাত মিনিটের পর আমি একাই চলে আসছি ভাত খাওয়ার জন্য
রাতের বেলা,
হ্যাঁ, ভাত খেয়ে যাইতেছি, হঠাৎ দেখি যে একটা বুড়ো একটা মহিলা বাড়ির থেকে বাইরেছে, হাতে একটা লাঠি টুকটুক করাইতেছে, ওই এলাকার তো কারোর আমার চেনা সম্ভব না, চিনিও না, তো ওই মহিলা আসছে, আমার সামনে এসে দাঁড়াইছে, ওই মহিলা বাড়ির ভিতরে বাইরেছে আর আমি বাইরে ক্রস করে যাবো আর কি। পরে আমি বললাম যে আপনি কই জিবেন, এত রাত্রে বুড়ো মানুষ কই জিতেছেন, আমি একটু ফেরিঘাট যাবো, তো ফেরিঘাট কাজ কি, হ্যাঁ আমার তো কাজ হোক আমার ফেরিঘাট নিয়ে যাও, আমি আপনি হারিয়ে যেতে পারবেন, আমার হাতটা ধরো,
পুরুষ না মহিলা,
মহিলা, তো আমার এক হাতে লাঠি থাক, তোমার একটা একটা হাত ধরো, তাই মনে হাত ধরছি, হাত ধরে হাঁটতেছি, কিন্তু একটা মানুষের হাত ধরলে যেরকম লাগার কথা ওনার হাতটা একদম নরম, হ্যাঁ, তা আমি ভাবছি যে বুড়া মানুষ তো চামড়া তোমরা ঢিলে হয়ে গেছে, এলে হয়তো নরম নরম, আমি এবার কি করি ওনার জাস্ট হাত চামড়া নরম তো হাঁটিটা তো বাজার কথা আছে, হাঁটিটা পাওয়ার জন্য একটু জোরে জোরে চাপ দিই, তুমি হাঁটিটা
বাড়িটার জন্য একটু হাতে লাগে,
তো মহিলা একটু কাপড়টা বেশি টান দিয়েছে, চেহারা ওনার আরো ক্লিয়ার দেওয়া যায় না, পরে আমি জিজ্ঞেস করতে চাই আপনি ঘাটে যাবেন কেন, আমার ছেলের দোকান আছে ওই জায়গায় দোকানে যাবো, আমি এত রাত্রে আপনার দোকানে যাবেন, প্যাকেট বাজে প্রায় এক দেড়টা, আপনি এত রাত্রে দোকানে যাবেন, কারণ ও আজকের দোকান থেকে বাড়ি আসে নাই, এই জন্য আর আনতে গেলাম, ওই ওই এলাকাটায় কিন্তু বালুর ব্যবসা দেখে চলে, বালু তুলে ট্রাক ভরে গেছে, এই রাস্তার এই পাশেও বালু, ওই পাশেও বালু, বালুর স্ট্রিট মাঝখানে রাস্তা, ওই জায়গাটা গিয়ে বললো কি যে একটু দাঁড়ান, ওখানে আশেপাশে কোনো বাড়ি নেই, কয় আমার কাজ আছে, ঠিক আছে, হ্যাঁ, কয় সব কথা কি তোমার কাছে বলতে হবে, সেটা পুরো
মানে একটু বাথরুমে
যাবে, আচ্ছা ঠিক আছে, তো যান, তো উনি আমার আমি হাতটা সাইড দেওয়ার সাথে সাথে ওই বালুর স্কুটার পাশে গেলে, যাওয়ার পরে আমার কইতেছে বাবা আমার তো ভয় লাগতেছে, তুমি তোমার এই জায়গায় আসো, হ্যাঁ, তো আমার লাঠিটা ওই জায়গায় ফালাই রেখেছি, তুমি লাঠিটা নিয়ে আসো, দাঁড়াতে পারতেছি না, আর শুনি লাঠিটা ফালাই গেছে, লাঠিটা হাতে নিয়েছি, হাতে নিয়ে আমি যাম ওই জায়গায়, এর মধ্যে আমাদের সাথে কাজ করে একটা লোক আমার শ্বশুর শ্বশুর ডাকে, আমি জামাই জামাই ডাকি, ও আমার পিছনে ডাক দিল, শ্বশুর আপনি কই যান, হ্যাঁ আমি কই এক মহিলা গেছে আর একটু নিয়ে আসেন, আসেন না দেখেছেন, আমি কি লাঠিটা দিয়েই কোনো মহিলা আনোটা মহিলা আইব, আমার ওই জামাই আমার হাত ধরে টাইনে নিয়ে গেল, আপনি জান আমি একটা সিগারেট খেয়ে আসি, তাই আমি সবাই কাজ করতে যেয়ে গেছি, যাওয়ার পরে ওখানে আবার যে এই ইঞ্জিনগুলো জাগানোর জক মারতে হয়, আমি জক মারতে যেয়ে দেখি আমার জামাই ওদের জক মারতেছে,
যে আপনাকে হাতে ধরে নিয়ে আসছে আপনি যেয়ে দেখেন ওখানে উনি কাজ করছে,
কাজ করতেছে, আমার পছন্দ হয়ে গেছে, কাজ করতেছে, পরে আমি ছিলাম যে জামাই কি ব্যাপার, আমি আপনার দোকানে ঢুকলেন সিগারেট খাওয়ার জন্য, কাজের জন্য সিগারেট খেতে যাওয়া আমি যেতে পারি না, আর তুমি তো আমি দোকানে গেছি না, কাজ কর আমি সিগারেট খেয়ে আসি, আপনি হবে দোকানে গেলেন, আপনি আমার ডেকে নিয়ে আসলেন, ওটা কোথায় ডেকে নিয়ে আসছি, তখন মনে করেন যে আমি যে ঠক মারবো ওই শক্তিটা আমার আর নাই, হ্যাঁ আমি তখন ভয় পেয়ে গেছি পুরো, যে আমার তাহলে কে নিয়ে আসলো হাত ধরে,
তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার কেউ যদি হাত ধরে নিয়ে না আসতো,
হ্যাঁ
আপনি যদি লাঠিটা দিতে যাইতেন
দেখতেন
তাহলে কি হইতে পারত,
কি হইতে পারত, পরে আমার এখানে আসলে খুব ভয় লাগতেছে,
পরে আপনাদের কি মনে হচ্ছে,
আমি শুনছি গোরস্থানে কোনো খারাপ কিছু আসে না, তারপরে জায়গাটা আসলে জানো
কেন, এটা আসলে চতুর্দিকে যে পানি সবচেয়ে বড় বিষয়
এইটা,
ঝামেলায় পড়লে আমরা খুব সহজে ছাড়াও পাইতে পারবো,
আমি পরের দিন আমার মনে মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, তো তাহলে এইবারে তাহলে এরকমটা মনে থাকতে পারি, আর তুমি যদি বলছো না ছেলে দোকান দেয় তাহলে আমি একটু খোঁজ নেবো
আসলে আছে কিনা,
আছে কিনা, ওই বাড়িতে আসছি একদম সকালবেলা উঠে আসছি, যে বাড়ির থেকে মহিলাটা বাইরে হচ্ছে ওই বাড়িতে গেছি, যাওয়ার পরে ওই বাড়ির এক মহিলার কাছে জিজ্ঞেস করলাম যে আপা আপনার কি শাশুড়ি আছে, হ্যাঁ আছে, আপনার শাশুড়ি কি বুড়ুয়া, হয় আপনি কি, আমি তো আমি যে জায়গায় কোয়ান্টামে কাজ করি, আপনার হাজব্যান্ড কি করে যদি কিছু মনে করেন, তখন তো ফেরিকার দোকান দেয়
মিলে যাচ্ছে,
হ্যাঁ দোকান দেয় তা তো সত্য, তাহলে আমি তো আপনার শাশুড়ির সাথে দেখা করতে পারি, উনি অসুস্থ আমি তো উঠতে পারেন, উনি অসুস্থ মানে খুব অসুস্থ, উনি তো বিছানা সরে উঠতে পারেন, পরে ওনার স্বামীও ঘর থেকে বাড়ি ফিরে কে বাড়ি ফিরে আমি চিনি ওই জায়গায় তো কাজ করি দোকান দিছি খাইছি কি হবে ভাই কি সমস্যা আমি কালকে দোকানে আসি কটা বাজে এগারোটা বারোটা দিকে আমি আসি বসছি তাহলে আমি চিন্তা করলাম তাহলে ওই মহিলা দেখা গেছে একটার পরে আপনার ভাগ্যটা ভালো আর আপনার জামাই আপনার বাঁচাইছে আপনার জামাই যদি ওই টাইম ওই জায়গায় না আসতো তাহলে হয়তো আপনার একটা সমস্যা হয়ে যেত। হ্যাঁ এখানে এরকমের অনেক ঘটনা ঘটে আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে ওই গাছটা আসলে একটা খারাপ গাছ
মানে আসলে আপনার মানে ভাগ্যটা অনেক ভালো
ভাগ্যটা অনেক ভালো এর কিছুদিন পর আমার যে কাজ করতেছি আমি একদিন গেলাম ইতে ভেড়া মারা বাজারে আমরা সন্ধ্যার পরে কাজ করে সবাই ভেড়া মারা যেতাম ওখানে যাওয়ার পরে আমার এক লোকে বললো কি লালনের দেশে এসেছেন লালনের মাজার দেখেন কখনো এই কথাটা শোনার পর আমার মনে মনে একটি যে কালকে আমি আসছেন কিন্তু আমি ওই জায়গায় যাবো কুষ্টে গেছি কুষ্টে থেকে মাজারে গেছি গান শুনতে শুনতে যে কখন যে বেলা গড়ে গেছে আমার আর কৃষ্ণ সন্ধ্যা হয়ে গেছে তখন কুষ্টিয়া যে মজমপুরের জায়গাটা ওখান থেকে একবারে বারো মাইল নামে একটা জায়গা আছে ওই জায়গা পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই করুন বা গাড়ি খুব আস্তে 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 চলতে হয় বাস স্টেশন আসার পরে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাবে না পরে একটা লোক বললো কি যে আমি আমরা মিরপুর ওই দিক দিয়ে ঢুকবো ওখানে একটা মিরপুর নামের জায়গা আছে মিরপুর থানা হ্যাঁ আমরা ওখান দিয়ে ঢুকবো ঢুকে পরে আমরা ওই জায়গার নাম আছে ওই যে বেগু ঢুকে পরে আমরা ভেড়া মারা যাবো তো ওই বাসে উঠলাম মিরপুর দিকে ঢোকার পরে ওদিকে জায়গাগুলো একদম নির্জন একটা জায়গা দিয়ে গাড়ির চাকা চাকাও ছিল না যে আমার বললো যে ভাই এখান থেকে ভেড়া মারা বেশি দূরে না এখান থেকে যে ভ্যান গাড়ি যায় তারপরে ওখানে যে মুসলিমন গাড়িগুলো আছে টমটম পাওয়া যায় আপনার ইচ্ছেরা ভেড়া মারা চলে যান না আমি অনেকক্ষণ দাঁড়াই রুছি দাঁড়িয়ে থাকার পরে আমি আর ভ্যান গাড়ি বা টমটম খুঁজে পাইতেছি না পরে এক লোকের দিন ভাই ভেড়া মারা যাওয়ার রাস্তা কোনটা পরে বললো কি যে তাহলে আপনি এক কাজ করেন সামনে একটা বাজার আছে ওখানে গেলে ভ্যান ট্যান পাইতে পারেন বললো যদি ও যেটা আছে বাতি দেওয়া যায় উদি বাজার এই আমি বাতি ফলো করে হাঁটতে হাঁটতে বাজারে এসে ভ্যান পাওয়ার পরে আমি ভ্যানে করতে ভাই আপনি যদি আমার এখানে চল্লিশ টাকা দেন তাহলে আমি আপনার এখানে নিয়ে যান আর যাত্রী আছে বসে থেকে তাহলে অনেক দেরি হবে আমি ঠিক আছে আপনার চল্লিশ টাকায় দিব আপনি আমার নিয়ে যান আমি যখন ভেড়া মারা আসি আওয়ার পরে আমার মনে মধ্যে একটা ই করলো যে আমি এখান থেকে হাইট হাইটে যান কারণ রাস্তা খুব খারাপ ভ্যান গাড়ি সরে আসে আমার এমনি ইয়ে গেছি শরীর মধ্যে ব্যথা হয়ে গেছে আমি এখান থেকে হাইট হাইটে যান এরকম চিন্তা ভাবনা করে আমি হাঁটতেছি অল্প বয়সে একটা লোক ভাই কই যাবেন ভাই আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কাজ যাইছি ওখানে যাবো আমি তো দেখে যাবো চলেন একসাথে যাই কথা বলি যাই আচ্ছা চলেন কোন সময় কালী মন্দির টন্দিরে গেছেন আমি কই না আমি এরকম কোন সময় যাইনি কথা ভূত দেখবেন কি মানে আপনি ভূত দেখবেন ওই জায়গাটা একটা রেললাইন ক্রস করতে হয় ওখানে আমরা আসছি আশেপাশে কোনো বাড়িঘর নাই ওই জায়গাটা এসে বলছে ভূত দেখবেন আমি কই না ভাই আমার ভূত দেখার আসে না হ্যাঁ চলেন যাই আপনার ভূত দেখাই কিভাবে ভূত দেখবেন আপনি আমার হ্যাঁ কয়ে বনে জায়গায় আমি জিন কেন জানি আপনার আমি জিনের মাধ্যমে ভূত দেখাম আমি কি ভাই আমি সবাই খুব ভয় পাই আমি আমার ভূত দেখার দরকার নেই আপনি আমার চলেন আপনাকে বসেন আমি যাই কার আমি বসেন না তখন আমার মনে পড়ছে যে আমরা ভূত যাকে বলি এদের ছায়া থাকে না হ্যাঁ তাহলে এই লোকটা আমি ফলো করি তখন আকাশে চাপ আমি দেখি যে লোকটার কোনো ছায়া দেখা যাইতেছে না অটোমেটিক একটা ভয় দিয়ে গেলাম মনে মনে যে এই জায়গাটা আমি যদি লোকটা এত কাছাকাছি একদম গাছ সাথে লাগানো যে দৌড়ো দেয় তাও আমার যে কোনো মুহূর্তে ধরে হইতে পারে এরকম একটা অবস্থা আর রেল লাইন দিয়ে কিন্তু দৌড় দেওয়া যায় না হ্যাঁ রাস্তাটা ঘুরে যেমন খারাপ করে হ্যাঁ পাথর থাকে দৌড় দেওয়া যায় না আর অটোমেটিক লোকটার চেহারা মেয়েরাও আমার সোজানার দেখেছিল কেমন যেন উনি একদম অন্যরকম হয়ে গেছে চেহারাটা দেখার পরে আমি একটা ভয় পাই দিচ্ছি পরে আমি ভাই আপনি কই যাবেন কারণ আমার তুইটা বুঝলো তিদ্দা হাসন আমি কই যাবো আমি কই তাহলে আপনি যাবেন বা জলপথা আপনি আমার ছাড়ে দেন আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় যাই এই কথা কথা যা তুই তোর জায়গায় যা এই কথা বলা আপনার তাকে দিয়ে যে আসলে আমি যে রাস্তায় আসার কথা আমি ওই রাস্তায় আসিনি আমি জাস্ট রেল লাইনটা ক্রস করবো আর আমি রেল লাইন হারার কথা না আমার আমি রেল লাইন হারলাম কেন আমি তো রেল লাইনটা ক্রস করে ওই চলে যাওয়ার কথা ও রেল লাইনের আশেপাশে অনেক গাছ ও আমার ওই হাইড ব্রিজের ঘুরাই নিয়ে গেছে আর ওই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গা একদম জঙ্গল আর ওদিকে তো লোক হাঁটা নিষেধ ব্রিজে তো লোক ওঠা নিষিদ্ধেই ওদিকে একটা
রেস্ট্রিক্টেড এরিয়া
আমি এই জায়গায় আসলাম কেন তখন আমি চিন্তা করছি যেহেতু আমি ব্রিজের ঘোড়ায় আসছি এখান থেকে ফেরিঘাটটা কাছে আর আমি ওই জায়গার যে রেল লাইনটা ওইটা একটা পাহাড়ের মতো একটা রাস্তা অনেক বড় রাস্তা দুই সাইডে খাত তো আমি যদি এখন এদিকে দৌড় দিই বিপরীত দিকে দৌড় দিই তাহলে আমার রেল লাইন লাইন দৌড়তে হবে আমি দৌড়ে আগাতে পারবো না আর যদি ওই যেমন মানুষ মেন রোড থেকে হাইওয়ে থেকে যদি রেল লাইন ওঠে হাঁটতে থাকে রাস্তার মতো ঘুরে গেছে হ্যাঁ যেমন ঘাস ঘুষ পাড়ায় পরে নষ্ট হয়ে যায় না রাস্তার মতো বসে এদের দিয়ে দৌড় দিই হ্যাঁ তাহলে এত ঢালু জায়গা আমি দৌড় দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল একটার মধ্যে করে যেতে পারি এরকম একটা চিন্তা ভাবনা হ্যাঁ ওটা তোমার করলে কি যে তুই কি দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করতে আসিস আমি কি বলতেছি আমি কি তখন চিৎকার দিব না কি করবো আশেপাশে কোনো লোক দেখতেছি না আর আমার আবার বলতে দৌড় দিয়ে শুনতে পারছি, এইটা মনে মনে ভাবছি কিন্তু এইটা ও বুঝে ফলাইছে। আমি চিন্তা করলাম একটা পাশ আপনি নিন, পাশ নিয়ে ওরা পাশ করতে পারি বুঝে, পাশগুলো খুব বড় বড় কালো কালো বড় বড়। হ্যাঁ তা আমি একটু নিচ্ছি, নেওয়ার পরে যে লোকটা আমার সামনে লোকটা ছিল আমার এই পাশে, আমি ওই যে রাস্তা দেখার জন্য ঘুরছি না ওদিকে তাকাই নি, আমি বসে একটা পাথর নিয়ে ওরা গায়ে মার মনে হচ্ছে চিন্তা ভাবনা আমার সামনে দেখার পরই আমি ওই পাসওয়ার্ডটা নেওয়ার মতো আমার শক্তি হয় না, তখন আমি চিন্তা করি আমার শেষ, হয়তো আমার আর বাসার কোনো সিস্টেম নাই। হ্যাঁ তখন আমার মনে পড়ে গেছে বুড়ির কথা যে বুড়ি আমার ওই জায়গায় ক্ষতি করতে পারে না, তোমার ক্ষতি করবো আমি আর বাসা। তো মানুষ মৃত্যুর সময় আসলে বাসার জন্য একটা আকৃতি থাকে, আমি বললাম যে দেখছেন আপনি যে হন আমার মাফ করে দেন, যদি আপনি কোনো ভুল করে থাকে আমার মাফ করে দেন। হ্যাঁ আমার গেছে আমি ধরে রেখেছি তুই যা, আমি তো আমি তো যাইতে পারতেছি না, উনি আমার মাফ করে দেন। উনি ওনার কণ্ঠ আর আগের মতো নেই, ওই তুমি হয়ে গেছে পরে আমি কি থাকলাম আমার কিছু করে না আমি চাই বোঝা। তো আমি ওই শুনতে পেয়েছি ঢালটা আস্তে আস্তে নামব, নামতেছি ঢাল ভাই ঠিকই নামতেছি, দাঁড়া কিছু করতেছে দাঁড়া, আমার দাঁড়ান ছাড়া উপায় নেই। আমি তো আমি তখন বুঝে বলে জানি আমি একটা শয়তানের পিঠে ঘুরে গেছি, দাঁড়া কইছে পরে আমি দাঁড়াইছি কই যাচ্ছি, তখন আবার ধীরে ধীরে আমি ঢালাই না আমি বেলাইনের উপরে আসি, যে বিপরে যদি আমি আসি ঠিক এদিকে যেতেছি, তখন আমি ঢালে নামি আমার শরীর মরি ঘামাই গেছে আমি চোদ্দ পানি করতেছি, আমি কাঁদতেছি পরে আইসে আমার মনে করেন হাত দিল আমার কাঁধে, আমার একটা তিন দিকে আসছিল আমার গায়ের মধ্যে হাত দিল, ও হাত দেওয়া চোখ বন্ধ চলেছে, ওই জায়গায় হাত দেওয়ার পরে আমি ভাবলাম যে হয়তো একটা রেল লাইনের একটা আসতো একটা রেলিগি মোড়ে আমার এখানে তুলে দিচ্ছে,
এত ভারী
এত ভারী, আমি যে হাতটা সরামো ওই রকমের এই হাতটা আমি জাগাতে পারতেছি না, আমি যে হাতটা সরামো ওই শক্তিরও আমার নাই। পরে অনেক কষ্ট হাতটা এই হাতটা আমি জাগাইয়া ওর এই জায়গায় আনছি, আনার সাথে সাথে একটা বাঁশি শব্দ, যেমন সিকিউরিটির বাঁশি বাজে বাঁশির শব্দ, বাঁশির শব্দ শুনে আমার একটা ই হইলো আমার। তখন ও আমার ঘাটটা ধরে একটা চাপ দিচ্ছে, আমি ভাবলাম যে আমার এই হাত ধরে মনে হয় ভেঙে গেছে এরকম থেকে, পরে ওই থেকে লাইট মারছে এ কে ওখানে কে, তখন
বাঁশির শব্দ যেখান থেকে হচ্ছে
পরে ওই লোকটা সামনে আসে, এই তুমি যাই কি করতেছ এখানে কোনো কাজ এত রাত্রে যাই কি ঠিক আছে লোকটা, তুই জানো এটা নিষেধ দেওয়া এখানে আসা নিষেধ, আমি ওনার কোনো কথাই বলতেছি না, আমি যে ওনার কি ওনার কথা বলে আমার কানে যেতেছে কিন্তু আমার দিকে কথা বলে দিতেছে না, কাজ ঠিক আছো হাত দশে হাত দশে উনি জড়াই দিচ্ছে, জড়াই দিলে কান্না খুব কাঁদছে ওনার, জড়াই দিলে খুব কাঁদছে কি হয়েছে তুমি এই জায়গায় তুললে গেছো আত্মহত্যা করতে। পরে ওনার যে একটা থাকার একটা ক্যাম্প আছে
মানে উনি আপনারা ধরার পর কি ওই যে আপনার
হাতটা নাই,
ওই হাতটা নাই
আর ওই লোকটাও নেই,
আচ্ছা পেছনে যে লোকটা ছিল
আমার শরীরটা হাল করে দিয়েছে, কিন্তু এই জায়গার যে হাতটা ওইটা আমার কাছে অনুভূত হয়েছে যে আমার এই জায়গায় কিছু একটা ছিল বা চাপ দিয়েছে এরকম একটা। পরে ওইটা আমার রূপ নিজের দাঁড়াও আমি আসতেছি, উনি আমার পাঠাই দিই একটা সিগন্যাল দেখানোর লোক থাকে না, দাঁড়াও আমি আসতেছি জায়গায় দিল, আমি গেলাম ওই জায়গায় পাঠিয়ে দেওয়ার পরে ওই জায়গায় সত্যি হাই কিন্তু ছোট একটা টেবিল আছে ওই লোক বসলাম, ওই লোকটা যে তুমি যা আমি আসতেছি পরে আস তুমি কে আমি তোমার সাথে দেখা করিনি বাবা, আমি তো গেছিলাম কে ছিল কে ছিল আল্লাহ আলম।
এইটাই হচ্ছে আমরা মানে আলমিন ভাইয়ের যে ঘটনার রেহান শুনলাম, প্রত্যেকটা ঘটনার মধ্যে মানে উনি বিপদের চরম সীমায় যাওয়ার পরেও মানে কোনো না কোনো ভাবে সম্ভব কোন একটা লোক আসে ওনাকে বাঁচায়,
আমার কেন জানি মনে হয় এটা আপনার আম্মার সাথে যে জিনিসটা আছে সেটার সাথে সম্পর্কিত
জানি না হইতে পারে,
কি কি হিসাবে বললাম জানো মানে এইসব জিনিস সচরাচর যে ধরনের ব্যবহার গুলা করে আমরা জিন বলি বা পরি বলি বা অশরীরী কিছু বলি ওই ব্যবহারটার মধ্যে না এই জিনিসটা থাকে না যে ওকে আমার বিপদ থেকে সরাইতে হবে
সরাইতে হবে।
হ্যাঁ ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম যে এটা নিশ্চয়ই আপনার মায়ের সাথে সম্পর্কিত আছে
হতে পারে। পরে আমি ওখানে দুদিন কাজ করিনি, ওখানে কাজ শেষ করার আগে আমি ঢাকা চলে আসছি
দোস্ত, মানে আলামিন ভাইয়ের মতো এমন ভাগ্যবান নির্ঘাত খুঁজে পাওয়া যাবে না লাখ একটা যেমন বিপদের মুহূর্তে কেউ এসে সাহায্য করবে।
আসলে আলামিন ভাইয়ের বিপদগুলো মানে খুঁজে পাওয়া যাবে না যে বলতেছিস, মানে আমি চিন্তা করি উনি যেই ধরনের বিপদগুলোতে পড়ছে যদি ওরকম বাঁচানোর কেউ না থাকে তাহলে তো ঘটনা বলার জন্য ফেরত আসতে পারবে না।
রাইট হাসান ভাই, আপনি একটা ঘটনা নৌকায় আসার সময় নৌকায় বসে বলতেছিলেন,
তো সেইটা শুনে মোটামুটি আমার আর রেহানের খবর খারাপ হয়ে গেছে।
আসলেই তাই, এবং আমার মনে হয় মানে আপনি যারাই গল্পটা বলছেন যে কোনো সময় যদি গভীর রাতে বলে থাকেন এটার এফেক্ট অনেকক্ষণ থাকার কথা। আমি আমার এত বড় গল্প শুনেও খুব মন থেকে বাইর করতে পারিনি আপনার নৌকার ঘটনাটা।
আমি যখন শুনছি তখন আমার খুব ইয়াদ ছিল, তার উপর এমন এক জায়গায় আসছি যে জায়গাটার মধ্যে আরো খুব, যখন আলামিন ভাই যখন ঘটনাগুলো বলতেছিল তখন আমি বেশিরভাগ পড়ার সময় চোখ বন্ধ রাখি আর শুধু চিন্তা করি যে আর যে এখানে যে চিৎকার আওয়াজগুলো আছে এগুলো দেখতে।
হাসান ভাই, আপনি বলেছিলেন যে আরো কিছু ঘটনা আপনার আছে, তার একটু শুনি। আচ্ছা, তার আগে বলেন যে আপনি কি করতেছেন এখন, কোথায় থাকেন, একটু সম্পূর্ণ ডিটেলসটা একটু জানি, প্রথমবার তো জানা হয়নি।
আমি উত্তরায় থাকি আর আপাতত এখন বিজনেস করতেছি। এটা আমি 7 বছর মাদ্রাসায় পড়াশোনা করছি আর আমি তো 3টা মাদ্রাসা পাল্টিয়ে পাল্টিয়ে পড়াশোনা করছি, যেহেতু এক মাদ্রাসা থেকে হয় না, এক মাদ্রাসা থেকে একটা কোর্স কমপ্লিট করার পর আরেকটা মাদ্রাসা একটা মাদ্রাসা থেকে, তিনও জায়গার থেকে আমার এতটা এক্সপিরিয়েন্স আছে যে আমি বলতে পারি যে মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা এইসব ব্যাপারে খুব ভালো করেই জানে আর এইসব ব্যাপার তারা বেশিরভাগ হয় তাদের সাথে, তারা বুঝে ব্যাপারগুলো।
তো আপনি বলতেছিলেন যে কবরস্থান রিলেটেড কোন একটা ঘটনা আপনার মনে পড়েছে বোধ হয়?
আমি যেহেতু এই জায়গায় আছি কবরস্থান রিলেটেড হিসেবে আমি একটা ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু বলছেন মাদ্রাসায় 7 বছর বসে, তো এমন এমন একটা দিন আছে যে কেউ মারা গেলে নিশ্চয়ই মাদ্রাসার যে খবর নেয় যে আপনি খতম পড়ে এরকম একটা খতমে গেছিলাম। আমি খতমে যাওয়ার পর অন্য একটা মাদ্রাসার সেটা আসছিল তার খতমটা পড়াবে।
কোন বছর
এটা? সম্ভবত 2006 দিকে।
আচ্ছা,
আমার পাশে যে ছেলেটা বসছিল তার সাথে কিছু কথাবার্তা হওয়ার পর বলতেছিল যে খতমটা পড়াইতেছে তার মারা গেছে পরে। আমি বললাম আমি জানি না, তারপর জানার জিজ্ঞেস করলাম, তা বললো যে 2 দিন আগে মারা গেছে, এখন দোয়া পড়াবে। তাহলে ঠিক আছে। তো বললাম হঠাৎ এই কোশ্চেন কেন?
ভয়ের একেবারে অদ্ভুত একটা অনুভূতির জায়গাতে এই মুহূর্তে আমরা। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বলে আর্চিকে প্রিয়ার আরো একবার ফিরে আসা। বিরতিতে যাবার আগে যে কথাটি বলতে চাই, প্লিজ মেনটেন দাওয়ার রেসিপি। বেশ কদিন যাবত হালকা বৃষ্টি হয়ে গেছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি। আমরা চাইব আপনি পিন ড্রপ সাইলেন্সে ঝিঝিপোকার ডাক শুনতে শুনতে চোখ বন্ধ করে চিন্তা করুন হাওড়ের একটি বিশেষ জায়গা, চারপাশে ধুই ধুই পানি, মাঝখানে একটি স্টিম 4 থেকে 5 জনের, এবং এমন একটি জায়গাতে তারা বসেছে যে জায়গাতে কবর ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে এই টিমের সাথে আপনিও একজন। আপনি সেখানে বসেই শুনছেন দর। উপলব্ধির জন্য যে কাজটি করতে হবে, ঘরের দরজাটা বন্ধ করে রুমটাকে অন্ধকার করে দিতে হবে, রেডিওর পরিষ্কার শব্দটা নিশ্চিত করতে হবে, জানালাটা হালকা করে খোলা রাখুন, এবং ঘরের মধ্যে আপনি ছাড়া আর কেউ যেন না থাকে। এবার শুনুন ডর, ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে।
ডর মানে ভয়।
যেখানটাতে হাসান বলা থামিয়ে দিয়েছিল সেখানে অদ্ভুত কিছু একটা অপেক্ষা করছি আপনার জন্য। আমরা আবারও ফিরতে চাই হাসানের কাছে, কিন্তু তার আগে আপনাকে বলছি দর এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সেখানে বসে আপনার জীবনের অধিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে তুলে ধরা হয়। যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা অবিশ্বাস্য হলেও সত্য এবং যা আপনাকে রীতিমতো বাক্যরুদ্ধ করে দিয়েছে এবং আপনি যা বলতে চান লাখো মানুষের সামনে, তাহলে যোগাযোগ করুন ডর টিমের সাথে। আমাদের ফোন নম্বর 09613892892। আবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, ঘটনাটি ঘটে যাবার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ABC-র ফেসবুক ফ্যান পেজে, দেখুন ওখানে কি হচ্ছে আজকের এই ডর নিয়ে। বেশ কিছু প্রাসঙ্গিক ছবি ওখানে দেওয়া হয়েছে। আমাদের অ্যাড্রেস facebook.com/abcradiofm89.2। আবার বলছি facebook.com/abcradiofm89.2। ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
তুই ছেলেটা বলছিস দেখেন আমার অনেক কিছু একটা ঘটছে,
এরপর আমি চাই না কখনো যে মারা গেছে ওই দিনে আমি খতমটা পড়াবো। কেন তো বললো যে আমার দূর সম্পর্কে কাকা হয় সে তখন থাকে আমাদের ওদিকে কিশোরগঞ্জে তাদের বাড়ি, ওটা হচ্ছে নাম সম্ভবত চিনেন রসুলপুর, যেহেতু সে মাদ্রাসায় পড়াশোনা করতেছে হবে দিতে সবাই তারে বললো যে মানুষটা মারা গেছে তুমি কনসেপ্টটা পড়ো। বাট একটা জিনিস সবারই জানা দরকার যে মারা যায় তার আগ মুহূর্তে কনসেপ্ট পড়া যায় বা তার সাথে বসে ইয়াসিন সূরা পড়া যায় তাতে আর ভালো, বাট মারা যাওয়ার পর লাশের সামনে কনসেপ্ট পড়া নিষেধ।
আচ্ছা,
কিন্তু এই ব্যাপারটা ও জানতো না, ও রাস্তা রেখে গেছে বাড়ির উঠানে রাস্তা শোয়ানো সবাই সবকিছু রেডি করতেছে ও খতম করতেছে, মানে ওটা সে কনসেপ্ট তেল করতেছে, ও রাস্তা উঠানের এক সাইডে ও উঠানের আরেক সাইডে কনসেপ্ট করতেছে। এখন পরিবারের সবাই বাসার ভিতরে কিছু আছে মহিলারা সবাই রেডি করতেছে, এমনিও কারেন্ট নেই এলাকাটায়, কনসেপ্ট ও পড়তেছে মোমবাতি দিয়ে, ওই পাশে একটা হারিকেন জ্বালানো আছে লাশের আলো আলোর যতটুকু আলো করে রাখছে আর কি, হারিকেন টারিকেন জ্বালে ও পড়তেছে। তো বাসা হঠাৎ থেকে খবর আসছিল যে মসজিদে এখান থেকে খাট পেতেছে না তো দূরে মসজিদ থেকে নেওয়া যাবে, তো পুরুষরা সব চলে গেল খাটানোর জন্য, আর ভিতরে ও বললো যেরকম যে চার পাঁচজন মহিলা ছিল তার ওর থেকে দুইজনে চিনে সম্পর্কে পাঁচে সব হচ্ছে এলাকার গ্রামের চারজন
মৃত্যুর সংবাদ শুনে সবাই
বাসায় আসছিল, তো ও কনসেপ্ট করতেছে ওর খেয়াল ছিল না, কিন্তু পাশের যে বাড়িগুলো ছিল ওদের কাছে খবরটা দেওয়ার জন্য একে একে বের হয়েছে, এক এক জায়গায় এক এক পাশের বাড়িতে খবর দেওয়ার জন্য বের হয়েছে, এরকম করতে করতে ঘরের মানুষ সব বের হয়ে গেছে ওর খবর নেই, ও কনসেপ্ট করতেছে ও দেখতেছে একজন বের হইতেছে ঘর ভিতরে আসে আরো, এরকম করতে করতে চার পাঁচজন যারা ছিল সবাই বের হয়েছে
বিভিন্ন কাজে,
হ্যাঁ সবাই বের হয়ে গেছে, বাট ও কনসেপ্ট করতেছে আর ওরা মনে করছে লাশের সাথে তো আসেই কনসেপ্ট করতেছে হবে আর কিছু সমস্যা নেই, লাশের দেখা রাখা যায় না, তাছাড়া ও হচ্ছে অনেক গ্রামের ছেলের যেরকম সাহসী হয় ওরকম সাহসী আছে ওর, তো এক টাইমে কনসেপ্ট করতেছে তো হঠাৎ ওর খেয়াল হইলো যে কনসেপ্ট করা অবস্থায় তার চোখটা লাশের মনে হইতেছে লাশের হাতটা নড়তেছে, লাশের হাতটা নড়তেছে সে একবার কনসেপ্ট বন্ধ করে তাকালো এজন্য না লাশ স্বাভাবিক আছে, আবার ও এটা বলে রাখি যে লাশের উপর যে চাদরটা রাখছে এক হাত বাই করা ছিল মানে এক হাত কিছুটা দেখা যেতেছে
মানে চাদরটা একটু ছোট ছিল পড়ানো হয়নি,
না শুধু এমনি বাসা যে চাদরটা থাকে
ওইটা দিয়ে ঢেকে রাখা হয়েছে
পার দেখা যেতেছে তো শুধু ফেসটা থাকা এটা ঠিক আছে, তো ও কনসিপাকে দেখলো যে হাতটা নড়ছে এরকম একটা সন্দেহ হয়েছে কনসিপা বন্ধ করে তাকে দেখলো না ঠিক আছে মনে হলো মনের ভুল, সে আবার পড়তেছে আবার পড়া অবস্থায় সে আবার খেয়াল করলো যে না লাশের আঙুলটা নড়তেছে,
এবার সে ক্লিয়ারলি দেখে
এবার সে ক্লিয়ার বুঝতে পারছে আঙুলটা নড়তেছে এবং হাতটা উঠবে এরকম দেখতেছে পাঁচ আঙুল নড়তেছে, সে আবার অফ করে আবার তাকালো, তাকানোর পর একটানা তাকিয়ে এসে দেখে না হাতটা নড়তেছে না, তখন আবার ঘরে মানুষের নক দিল তার খালাকে বলে
FM 89.2 This track was downloaded from FusionBD.com FM 89.2
খালা আসেন ভিতরে সে আবার এখান থেকে বললো হ্যাঁ আছে পড় আমি পড়তেছি ভিতরে আসে ও পড়তেছে, ও এবার লাশের দিকে মানে মন নিতেছে না যে হাতটা নড়ছে ও পড়তেছে ও পড়তেছে লাশের দিকে কোনো খেয়াল দিতেছে, এক সময় সে হঠাৎ করে খেয়াল হলো যে লাশটা উঠে বসে, এবার ও কনসিপটা বন্ধ করে সোজা তাকিয়ে দেখলো না লাশটা পুরো উঠে বসে আছে ওর দিকে তাকিয়ে আসছে তার চোখ দুটো বড় করে ওর দিকে তাকিয়ে আসে,
মানে আশেপাশের যে প্রতিবেশী মানুষজন ছিল এরা নাই
ওরা তো পাশের বাসে চলে গেছে এক একজন খবর দিতে, বাসাতে কখন খালি হয়ে গেছে সেও নিজেও জানে না,
আচ্ছা তাকে ভিতর থেকে
সেটাই তো মানে ও তো জানে না যে ভিতরে মানুষ নেই, আর ও যখন জিজ্ঞেস করলো যে খালা ভিতরে আছে তখন ঠিক ভিতর থেকে আওয়াজ পেয়েছে যে হ্যাঁ তুই পর এতটুকু শুনছে, আর গোসল করে যেহেতু কারেন্ট নেই পুরো এলাকায় পাশের গাড়ি সে পাশের গাড়ি এতটা দেখা যায় না গাছপালার কারণে সেগুলো যে বসে আসে পুরো লাশটা, ও কনসেপ্ট অফ করেই সোজা চিল্লাম দিল খালা খালা বলে কোনো শব্দ নেই, এবার কিন্তু সে লাশটা উঠার চেষ্টা করতেছে বসে আছে সে পুরো দেখতেছে ওর মাথা পুরো ঘোরার অবস্থা ও একটা দৌড় দিয়েছে দৌড় দিয়ে চিলেতেছে মা কেউ বাচ্চা মামারে সে বলে চিলেতে চিলেতে ওর কাছে মহিলারা যারা গিয়েছে খবর দিতেন তারা দৌড়ে আসছে চিলেছে ওর আমি দেখলাম লাশ উঠে বসছে সেসব তখন ওরে ঝাড়ি টানি মারলো কি আজ কত গেল
তখন আবার সবাই আসার পর দেখতেছে লাশ
না লাশ নাই ওই জায়গাটাই নেই ওই জায়গাটাই নেই লাশ, ও আসার পর বেশিক্ষণ না দুই মিনিট হয়তো দৌড়ে আসছে দুই মিনিট না এক মিনিট পাশাপাশি সবাই দৌড়ে আসছে সে বলে কি হয়েছে লাস্টে উঠে বসছে সবাই ও ঘটনা বিশ্বাস করতেছে না বলে কি ভয় পেয়েছিস হয়তো এইসব ব্যাপার না খালা তুমি বলছো তুমি বাসে আসলে তুমি আমার বউকে কনসেপ্ট করতে তো তুমি বের হয়েছো আমি তো বের হয়েছি তুই লাশের সাথে আসলে আমি বের হয়েছি গেলো যাওয়ার পর দেখে লাশ নেই সবাই তুমি হয়ে গেল যে
মানে সবাই যে দেখতেছে লাশ নাই
না লাশ নেই লাশ কোথায় গেল, আর ওই টাইমে যে যারা খাট নিতে গেছে তাদের ফোন দিয়ে বলা হলো যে এইসব ব্যাপার ওর জায়গাটার কারেন্ট আমি যা তত জানি এখনো আসেনি তখনও তো ছিলই না আর আমিও রসুলপুরে গেছি ওই এলাকার কারণে এমনকি নয়টার পর থেকে শিয়াল টাকা শুরু হয় ওই তো ওর ফোন দিয়ে বলা হলো যে ওই লাশ তো পাইতেছি না তো ওরা যেখানে খাট নিতে গেছে ওই হুজুরে নিয়ে আসলো
যে হোটেল আমাদের এই সংস্থা এসে লাশ পেতেছে না। সে আসলো, আসার পর প্রথমে সব ঘটনাগুলো শুনে এমনি ওরা লাশ খোঁজাখুঁজি করতেছে, মাইতেছে না। তখন ও বলতেছে যে লাশের সাথে কে ছিল, বলে ও ছিল কনসিপ পড়তেছিল। তখন বললো যে তুমি হাফেজি পড়তেছো, তুমি এটা জানো না যে মরা লাশের সাথে কনসিপ পড়তে না, হয়তো আগে পড়তে হয় আর না তো পরে বা অন্য জায়গায় লাশের সামনে পড়তে নেই, তুমি এটা জানো না। বলতেছে যে এক বিদেশ তুমি ভয় পায় দৌড়ে আসতো, এখন স্বাভাবিক লাশের কোনো শক্তি নাই এখান থেকে উঠে যাওয়ার, এটা লাশে একা ফালানো নিষেধ, যেহেতু লাশের একা থাকলেই শয়তান এইসব নিয়ে খেলা করে, ক্ষতিও করে, লাশ নিয়ে খেলা করে, এর ক্ষতি করে। তো লাশটা এখন যদি পাওয়া যেত ভালো, পরে দুই ঘন্টা তিন ঘন্টা খোঁজা করতে এমনি অন্ধকার, সব জায়গায় খুঁজে হলো পেলো না। তো একজন লোক বুঝে করে বাসার পিছিয়ে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে খুঁজতে পায়নি, বাট ডোবার ওই সাইড থেকে মানে একটা লাইন গেছে যেটা বিলের মতোই, এটা আবার পাকা করা হয়েছিল উপর থেকে নিচের দিকে, নিকলি মানে রাস্তাটা খুব পাকার মতো, ওটা নিচের দিকে সে লাইট দিয়ে খুঁজে পেলো যে ওইখানে লাশটা পড়া। লাশের কোনো ক্ষতি টতি হয়নি, বাট যে এখান থেকে ব্রিজ থেকে মানে মনে হচ্ছে ওখান থেকে উপর থেকে ফালা হয়েছে, তার শরীরটা আর কি ঝুলে গেছে এরকম। তো লাশটা নিয়ে আসা হয়েছে, বললো
আমাকে একটু বলেন তো ওই জায়গাটা বাসাটা থেকে যেই বাসায় লাশটা ছিল এটা থেকে কতটুকু দূরে?
ওটা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা বাসার থেকে।
10 মিনিট হাঁটা মানে
বাসার থেকে পিছিয়ে হইতেছে ডোবাটা, ডোবাটার মধ্যে সন্দেহ ছিল, ডোবাটার মধ্যে পায়নি, তার উপর থেকে রাস্তাটা উপরের দিকে উঁচা হয়েছে, যেটা এখন ওইটার নাম বলা হয় সুতাকাটা ব্রিজ, ওটা থেকে একটু সামনে রাস্তাটা অনেক উঁচা, ওই উঁচা থেকে নিচে পাকা করে যেরকম ইয়া দেওয়া হয়
মাটির যেন ভেঙে না যায় সেই জন্য কিছু ব্লক ফলানো হয়
এখান থেকে পাওয়া গেছে। তো আর কি লাশটা পাওয়া গেল, সেই ক্ষেত্রে হুজুর বাবা নিষেধ করলো যে লাশের কখনো একা ফেলা যায় না, শয়তানে খেলা করে এইসব ব্যাপার নিয়ে। আর একটা হচ্ছে যদি রাত্রে না পাওয়া যেত ওই জায়গায় এমনি শিয়াল থাকে, তাহলে শিয়ালে খেলা করে।
কতক্ষণ পরে পাইলো?
আধা ঘন্টা বা এক ঘন্টা পর। তারপর ওই ছেলেটা আমার বলতেছে খতম ব্যাপারটা, আমি বললাম যেটা তো নর্মালি এটা সবাই জানা কথা যে লাশের সাথে কনসিপ করতে নিতে এরকম বলছে, আর সমস্যা নাই কনসিপ করতে লাশে একা ফেলা গেছে সেটা তো কোনো সমস্যা নেই। এই ব্যবস্থায় ওই ছেলেটা বললো তখন। আর এই জায়গাটার মধ্যে যখন আসি কবরস্থানের মধ্যে, স্বাভাবিক এই লাশের কথাতে আমার বাবা সত্যি
আসলে তার মানে আর কোন মানে এটার কোন মানে কিভাবে ওইখানে গেছে
এখানে
এটার কোন সমাধান
প্রচুর এটা ক্লিয়ার করে দিচ্ছে যে লাশে এখানে রেখে গেছে তো শয়তানে খেলা করছে। আর এটা ভালো ছিল যে লাশের কোনো ক্ষতি হয় না বা লাশ উধাও হয়ে যায় না, লাশটা পাওয়া
পরে আবার এই লাশটাকে নিয়ে দাফন করা
হয়েছে। পুরুষ লাশ ছিল না মহিলা লাশ?
পুরুষ পুরুষ।
যেখানে কারেন্ট নাই, আমি বসে আছি একটা লাশের পাশে, হঠাৎ করে আমি তাকায় দেখলাম লাশটা বসে আমার দিকে তাকায় আছে। পরবর্তীতে যদি জানতেও পারি যে মেডিকেল কোন রিজনে আসলে সে মরেই নাই, জীবিত ছিল, তাও তো ভয়ে মাথা ঠিক থাকবে না।
আমি চিন্তা করতেছি দোস্ত, এমন একটা জায়গার মধ্যে বসে আছি, আশেপাশে পানি আর পানি, পুরো জায়গাটা কবরস্থান, আর সেই কবরস্থান থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে, এমন জায়গায় বসে এই ঘটনা শুনতেছি, মানে যাই হোক আমরা এরপরে শুনলাম আপনার দুইটা ফ্রেন্ডের ঘটনা শুনলাম।
এবার আমার নিজের ঘটনাটাই বলি, সেটা হইতেছে আমাদের যে বাসাটা,
কোথায় মানে উত্তরায়?
হ্যাঁ উত্তর, এটা ভিতরের সাইডে, জায়গাটার নাম হইতেছে গাওয়াইর।
গাওয়াইর
বিশাল বড় বাসা, বাগান বিলাস বাড়ি নাম। এই বাসাটার প্রবলেম,
এই বাসাটা থেকে আপনারা থাকেন?
হ্যাঁ হ্যাঁ
এখনো আছেন।
ফার্স্টে ঠিক ওইখানে দেখেছি, 90 থেকে আমরা ওই জায়গায় আছি, লাস্ট 6 বছর আমি উত্তরায় আছি, 14 নম্বর সেক্টর।
আচ্ছা আচ্ছা।
এখন ওই বাসাটা হইতেছে ফার্স্টে যখন থাকছি, এটা হয়তো এরকমই 5 বছর আগের ঘটনা, 5 বছর আগের ঘটনা। তখন আমার ছোট ভাই আর কি, একটা বলে যে ভাইরাস জ্বর, ভাইরাস জ্বর চলতেছে, তো আমারও জ্বর, আমার ছোট ভাইয়েরও জ্বর। ছোট ভাই বলতে হইতেছে আমার পরে একটা ভাই আছে,
তারপরে কয় ভাই?
আমরা 3 ভাই, একবারে ছোটটা।
আচ্ছা।
তখন তার বয়স মাত্র 4 বছর ছিল, তো তারও জ্বর আমারও জ্বর, শুয়ে আছি আমার আম্মুর রুমে, তো দুজনের মাথা একই দিকে, আমার আম্মু শুয়েছে, আমার আম্মুর কোলের উপর হইতেছে আমার ছোট ভাই শুয়ে আছে। ওই টাইমটা আমার এমনি নর্মালি বোবাধীন ধরে, এটা ইয়া না, বোবাধীন ওই দিনকার আমায় ধরছে ঠিক আছে, বাট আমি ঘুম বোবাধীন দিলে একটা জিনিস হয় আমি নিজে সজাগ থাকি, বাট জিনিসটা সবকিছু বুঝতে পারি কিন্তু ধরে আসে আমার। আমি বোবাধীন ধরছে, আমি খেয়াল করতে পারতেছি আমার মাথার কাছ থেকে কেউ কালো একজন দেখতে পারতেছি, সে আমার উপর চাপ দিয়ে আছে, কোনো হাতের কিছু না, বাট চোখের চাপে এমন এরকম হয়ে আছে। ঠিক ওই টাইমটায় আমার ছোট ভাই চিল্লান দিয়ে উঠছে এবং আমার ওটাও ছেড়ে দিচ্ছে। ছোট ভাই চিল্লান দিয়ে উঠলো যে ভূষু তুই এতটুকু বসে ভূ, এই বই পেলে সে চোখ উঠে গেল, যেটা বল কিছু নেই বল, শরীর তৈরি কিছু নেই, হাতটা সব আসছে, আমার আমাকে ভয় পেয়ে গেছে, তেমন ঠিক আছে না বাড়ি, তো আমি তাড়াতাড়ি করে তার উপর মেডিকেল নিয়ে আসছি। তো আমি লিখে নিয়ে আসবো, জ্বর বেশি বেড়ে গেছে তাই হয়তো এরকম হয়েছে, ডাক্তারে যেটা বলেছেন আসার পর। তো ওই দিন হসপিটালে থাকবে, আমার আব্বু চলে আসলো হসপিটাল মেডিকেলে, আমি আর আমার ছোট মানে মেজো ভাই যে সে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি আর মেজো ভাই যে রুমে ঘুমাই ওই রুমে আমি ওই দিন ঘুমালাম, আমার মেজো ভাই আমার রুমে ঘুমাইছে, আমি ওই দিন আম্মুর রুমে শুলাম। আর যেহেতু আব্বু ল্যাপটপ ছিলাম, আমি রাত্রেবেলা মুভি দেখতেছি, তো রাত্রে আমি কানে হেডফোন দিয়ে মুভি দেখতেছি। ওই ঘটনাটা মনে আছে আমার যে আমি এখানে কালো কিছুটা দেখছি, সাথে আমার ছোট ভাই এত ঘর পাইছে, তারপরও এতটাই আমি দিচ্ছি না, কারণ ওই বাসার মধ্যে অনেক কিছু ঘটনা এমন আছে যেটা কমন হয়ে
গেছে। আপনার কি মনে হয় যে আপনি যেটাকে দেখছেন ওইটাকেই দেখছে আপনার ভাই?
সেটা আমার পুরো খেয়াল, কারণ আমি যে দিকটা দেখতেছি যে ঘুমের মধ্যে যে দিকটা দেখছি কালো একটা শ্যাডো দাঁড়িয়ে আছে আমার উপর ঘর, ঠিক ওই দিকটাই ও আঙ্গুলি ইঙ্গিত করে বলছে এটা ভুল।
না কারণ কি আমি হচ্ছে যতটুকু জানি যে বোবায় ধরার ব্যাপারটা, এটা তো আশেপাশের মানুষ টের পায় না।
না টের পায় না, এটা আসলে টের পায় না, এমনকি আমার আমার সাইড থেকেও যদি ধরে আমিও টের পাবো।
হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমার ওই ব্যাপারটা আছে যে আমার এখান থেকে ধরছে আমি কালো শ্যাডোটা দেখতেছি, বাট আমার ছোট ভাই ওদিকে ইঙ্গিত করে বলছে ভুল, ওই দিকটাই দেখে, কারণ দুজনের মাথা একই দিকে।
আচ্ছা,
তারপর বাসে আসার পর ওই দিকে আমার খেয়াল আছে হালকা ভয় লাগতেছে, তারপরে আমি আমি মুভি দেখছি, রাত্রে দুটো বেজে গেছে, মুভির মাঝখানে আমি একটা সাউন্ড পেয়েছি কেউ হয়তো ওয়ালে বাড়ি মারছি এমন একটা, যেহেতু কানে হেডফোন একটা ভাইব্রেট হয় কানের মধ্যে
একটু বোঝা
যায় বা দরজা লক করছে,
কষ্ট না হলো হালকা বোঝা যায়।
আমি আবার দরজা লক করিনি, যেহেতু আমি আমার যেহেতু ছোট বউ আছে, ছোট বউ যদি আসে তাহলে দরজা লক করিনি, সেও আসতে পারে। আমি বারবার হেডফোন ছড়াইছি দুইবার, আমি কোনো আওয়াজ পাইনি। লাস্ট দুইটার দিকে মনে হয় আমি মুভি অফ করছি, অফ করার পর আমার বাবার আলমারিতে আমি ল্যাপটপটা রাখছি, ঠিক ল্যাপটপ আলমারিটার বরাবর হইতেছে যেটা বাসার মধ্যে যেটা বেড চেঞ্জ করার রুম রাখে, মানে অ্যাটাচ বাথরুম থাকে আপাতত করিডোর, ওই জায়গাটা ওই জায়গাটা সাইড হচ্ছে আমার বাইরের দরজা। আমি আলমারি দরজাটা খুলছি, আলমারিটা রাখতেছি, এইখানে আমি একটা সাউন্ড পেলাম যে ওয়ালের মধ্যে একটা ধপ একটা বাড়ি লাগছে, আমি সেটাও খেয়াল করিনি, আমি আর রাখলাম, রাখার পর আলমারি আটকালাম।
আলমারি বলতে আপনি পাঠাবেন না,
পাঠাতে দিন, তাই আওয়াজ হইতে পারে। আমি আলমারিটা রাখার পর আমি আলমারির দরজাটা আটকানোর সাথে সাথে আবার এই সেম আওয়াজ আওয়াজটা হলো,
ডিরেকশন বুঝতে পারছিলেন কোথা থেকে?
হ্যাঁ, করিডোর এখান থেকে আসছে, বর্তমান এখান থেকে। আমি দরজাটা আটকে আলমারির দরজাটা আটকে আমি আরেকবার শোনার জন্য ওয়েট করতেছি যে কি আবার সেম সাউন্ড। তখন আমি চিন্তা করছি এই রুমে ঘুমাবো না, চলে যাই মানে মেটে ঘরে, কারণ ঠিক ওই দরজাটায় দেখে এলে আমার ড্রেসরুম সহ বাথরুমের দরজা সহ করিডোর পুরোটাই দেখা যায়। আমি যখন বের হতে যাবো ওই টাইমটায় একটা বলে রাখি যে একটা ডিম লাইট আছে ইয়েলো কালারই, পুরোটা ঘর আলো রাখে ওটা জানা যায়। আমি ওটা দিয়ে বের হতে যাবো, তখন আমার খেয়াল আবার আওয়াজ, আমি তখন চোখ থাকে করিডোরে, যেহেতু বাথরুম উপর করিডোর, যেখানে করিডোর দরজা সবসময় লাগানো থাকে, করিডোর দরজাটা খোলা, আমি কোনো ইয়া দেখতে পাচ্ছি না, মানুষের একটা আকার থাকে, মানুষের ইয়া ঠিক আছে অবয়বটা ঠিক আছে, বাট কালার থাকে একটা, ওটা কালার হচ্ছে ছায়া, মানুষের ছায়া দেখবো ওটা ছায়া একটা, ওটা ছায়াটা দেখতেছি উঠতেছে দুইটা পা অনেক বড়, একটা পা উঠতেছে একটা বলের মধ্যে পারি না, একটা পা উঠতেছে আবার একটা বলের মধ্যে পারি না, কেউ করিডোর উপরে বসে বসে পা নয়, আর পশমও বুঝা যেতেছে তার ছায়ার মধ্যে, তার বড় বড় পশমগুলো বুঝে যাচ্ছে। আমি ওইটা দেখার পর আমি চিন্তা করছি এখন বের হবো কি করে, বাট একটা ভয় লাগছে, তার মধ্যে আমার কোনো দোয়া টোয়া মনে আসতেছে না, কি করবো না করবো আমার পাওনা রাখতে পারতেছি, আরেকদিকে ভয় আছে তার ফেসটা এখন আমি দেখতে পারতেছি, আমি চাইতেছি না তার ফেস দেখতে, বা সে আমার আমি ওই মুহূর্তটার মধ্যে দরজাটা খুঁজে দেবো যে কোনো একটা শক্তি নিয়ে, বাস আমার ভুল ছিল যে আমি তার দিকে তাকিয়ে আসি, আমি ওইদিকে তাকিয়ে দোকটা দিতে দিচ্ছি, এটি আমি আমার চোখে করছে তার দিকে, ফেসটা অনেক বড়, তার পা তো অনেক বড়ই, তার শরীরে আকার কিন্তু অনেক বড়, ছায়ার মতো পুরোটাই, তার মোটামুটি দেখলাম পোকরানো চুলের মতো ছায়া সব মাঝখানে দিকে,
মানে ছায়াটা এত স্পষ্ট যে চুলটাও
বুঝে কালো, যেহেতু চুলও কালো, মানুষের কোনো ওর কালার নাই, আমি নাক মুখ কিছু দেখতেছি না, বাট দুইটা চোখ দেখতেছিলাম, দুইটা চোখ দেখছি পুরো লাল, এতটুকু দেখার পর আমি মনে হয় কয়েকটা সেকেন্ড শুধু এই দেখার মধ্যেই আমি শেষ, আর কিছু বলতে পারি না, আর ঠিক দরজার ওখানে পড়ে আসছে আমার ছোটো কুকুর, আমি সাড়ে নটার দিকে এসে দরজা খুলছি, দরজা যেহেতু লক
সকালে,
হ্যাঁ দরজা খুলে দিচ্ছি, আমি এখানে পড়ে আসি, এই এক মুহূর্ত চট তো ছিলই, তার মধ্যে আমার জিজ্ঞেস করি এসব ব্যাপার, সব কিছু বললাম, সে বললো এইসব ব্যাপার এই রুমের মধ্যে একা এইসব ব্যাপার বিশেষ তো করছি, তারা এখানে আসার উপায় না, আমি এই জায়গায় এখানে পড়ে আসি। তারপর আব্বু যখন আসছে তার এসে একটা করলাম, তখন আব্বু অনেকদিন পর বলছে, সাথে সাথে বলে নাই, অনেকদিন পর এই ঘটনা বলছে যে ওই রুমের মধ্যে আব্বু সবসময় শোয়ার আগে করিডোরে লাইটটা জ্বালায়, বাথরুমের উপর করিডোরে লাইটটা সবসময় জ্বালায়, কারণ আব্বু একবার দেখছে বাথরুমে যাওয়ার সময় কিছু একটা আসলো পরে, এটা হচ্ছে ওই
আমার আগে করিডোরে, আমি এখানে ঘুমাইতামই না, করিডোরের লাইটটা কেন জ্বালায় রাখে
সেটা আবু এত কিছু দিতেছে বলে না যে কি দেখছে, বাট সে বলছে যে কয়েকের উপরে সবসময় সে লাইট জ্বালায় রাখে কারণ সেখানে একটা কিছু দেখছে আগে বাথরুমে যাওয়ার আগে।
শুনে সম্বন্ধ আছে, এইসব প্রশ্নের উত্তর না আমরা কখনো পাবো না। আমি এরকম বেশ কয়েকটা হস্টেল চিনি, সরকারি কলেজের অনেক হস্টেল আমি চিনি, কিছু কিছু রুম আছে কখনোই কেউ থাকে না। ওই রুমটা কেন তালা দেওয়া জিজ্ঞেস করলে অধ্যক্ষ থেকে শুরু করা কেয়ারটেকার পর্যন্ত কেউ কোনো জবাব দেয়
না। ইভেন এমনও রেহান, ঢাকা শহরে মানে বিভিন্ন মানে জায়গা আছে, এলাকা আছে, কিছু ফ্ল্যাট আছে, বাসা ভাড়া হয় না।
হয় না
কেন হয় না?
ওটা বাইরে থেকে টাকা দেখলেই বোঝা যায় যে শুধুমাত্র ওই বারান্দাটারই প্রত্যেকটা রডে জং করা, ওই বারান্দাটাই সবসময় বন্ধ, ভিতরে কেউ থাকে না, সেটা বুঝাই যায়। অথচ উপরে নিচের ফ্ল্যাট টাকা দিয়ে বিক্রি হয়েছে।
আমরা এক কাজ করবো, এখান থেকে আমরা ঢাকায় ফিরি, ঢাকায় ফিরলে এরকম কোন একটা বাসার মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে।
ধানমন্ডি থেকে আমার পরিচিত আছে,
তো আমরা এরকম কোন একটা বাসা যাবো। আর আমার কাছে আরেকটা বিষয় অদ্ভুত লাগে কি জানেন, কোন ওই যে বাসার মধ্যে মানে যেখানে সভ্যতা একদম মানে লেটেস্ট প্রযুক্তি সবকিছু, এর মধ্যেও যখন এই ধরনের কিছু দেখা যায় তখন মানে ওই বিষয়টা আমার খুব ভয় লাগে।
আমি তো একটা কথা বলি, বাংলাদেশকে যদি আমরা বয়স হিসাবে ধরি তাহলেও তো আমাদের চেয়ে ইউকে ইউএসএ অনেক বেশি সভ্যতা আছে ওদের দেশে, আছে না?
আর
ইউকে তে এমন বাসা পর্যন্ত আছে যেখানে তুই যেভাবেই রাখিস না কেন ফার্নিচার পরের দিন আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে।
এই ধরনের ঘটনাগুলো আমার ফার্নিচার নিয়ে আছে,
ফার্নিচার ব্যাপারটা হচ্ছে মানে যেগুলো হয় না ফার্নিচার গুলো থাকে ওগুলো মাঝে মধ্যে আমি জানি না কিভাবে কিনছে, সেটা হয়তো অনেক ছোট থাকতে হয়েছে। ফার্নিচারের মধ্যে আমিও বসছি, একটা সোফা সেট কিনছিল আব্বু, সোফা সেটটা তখন হল রুমে রাখছিল কারণ আমি বাসাটা হইতেছে আমার ডুপ্লেক্স বাসা, তিনতলা বাসা হলো ডুপ্লেক্স বাসা, নিচের তলায় হল রুমটা অনেক বড়, সাথে সেই সাথে আবার ফোয়ার আওয়াজ। আব্বু ওই সোফাটা অনেক শখ করে কিনছিল, তো যেদিন কিনছে তার পরের দিন আব্বু ওই সোফাটার মধ্যে শুয়ে ছিল। রাত্রে ঘুমাইছে, রাতে ঘুমানোর পর ঠিক মধ্যরাতের দিকে চিল্লাচিল্লি করে সবাই ডাকাডাকি করছে, বলে এই সোফাটা নাকি নড়ে। বলে কেন ঘুমাইছি, এই সোফাটা নাকি নাড়ে তারে ফালাই দিছে। তো এটা আমার বাবা প্রথমে এক্সপ্লেন করে, করার পর বলতেছে যে এই সোফাটা মনে হয় ভালো টলো না এমন কিছু না, বাট আমার বাবার ছোট মামা সে ওই দিন ওর বাসায় ছিল, বলে কি সব ফালতু কথা, এসব কোনো হয় নাই, সে বিশ্বাসই করে নাই। ঠিক সে বললো ঠিক আছে আমি শুয়ে দেখবো, ওই দিন কেউ গেলো, তারপরের দিন সে শুয়েছে, সে শোয়ার পর ঠিক সে আবার পরের দিন চিল্লাচিল্লি করে বললো যে আসলেই এই সোফাটা ভালো না, এই সোফাটার মধ্যে হয়তো বিদেশি কারণ ফরেনার এসে কিনছে, বললো এটার মধ্যে হয়তো কোনো সুইসাইড হয়েছে না তো কিছু হয়েছে, এই কারণে এই সোফাটা নড়ে। আমারও আজকে
মানে সেকেন্ড হ্যান্ড ছিল,
হ্যাঁ সোফাটা সেকেন্ড হ্যান্ড ছিল, ওই সোফাটা এখনো আছে, বাট ওইটা আমার স্টোর রুমে ফেলায় রাখছে ওই সোফাটার এতে। বাট অনেক মানে কম টম ধুলা টালো পরে একবার ইয়ে হয়ে গেছে, জং পড়ে গেছে, তারপর আবু বলতেছিল যে এটা আবার ইয়া করবে, যেহেতু পুরোটাই ছিল সব ঠিক আছে, বাট ফোন টোম ইয়ার চেঞ্জ করে নিলে সব ঠিক হয়ে যায়। ওই সোফাটার ব্যাপারে এখন বললেন তো মনে পড়লো,
মানে আমি এটা চিন্তা করতেছিলাম অনেকেই তো এখন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটা খুব কিনতে হচ্ছে, অ্যান্টিক পিস অ্যান্টিক পিস, তো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার ক্ষেত্রে দেখা যায় এখন সাবধান হয়, সাবধান হওয়াই
উচিত আমার মনে হয়।
যেটা বলতেছিলাম দাদির বাসা নিয়ে, দাদির বাসার প্রবলেম হইতেছে বাসাটা রাত বারোটার পর।
এটা কি ওই বাসাটা না,
ওই বাসাটা,
ওই বাসাটা যে বাগান
দিলা, হ্যাঁ
বাগান দিলা,
ওটা কি আপনাদের নিজস্ব বাড়ি?
হ্যাঁ ওটা আমাদের নিজস্ব।
আচ্ছা
এই বাসাটা হয়ে
গেছে, এই বাসাটার আশেপাশে কি অনেক জঙ্গল জঙ্গল এই ধরনের কিছু
আছে? যেটা বলবো ওই বাসাটা যখন কিনছে এটা হইতেছে পুরোটা গ্রাম এলাকা ছিল পুরোটাই, এখন আপাতত হয়ে গেছে দক্ষিণখান পর্যন্ত তো ভালোই হয়ে গেছে, এখন আবার বলছে দুবাইদের এখান থেকে আবার নির্জন এলাকা, বাট এই জায়গাটা তখন ছিল পুরোটাই নির্জন। আর ওই জায়গায় যখন বাড়িটা করা হয়েছে ওই বাড়িটা হইতেছে ওই এলাকার মধ্যে মানে সবাই চিনতে বাড়ির নামে, যেহেতু একটা এই জায়গার মধ্যে এত টপ এত সুন্দর একটা বাড়ি করে ফেলেছে। দাদির বাসার প্রবলেম হইতেছে ঠিক বারোটা বা বারোটার পরে কোনো এক টাইমে এই বাড়িটা পুরো কাঁপি একটা আওয়াজ হয়।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, হালকা বৃষ্টি হচ্ছে দেশের কোথাও কোথাও, একটু আগে আবহাওয়া বার্তাতে দেখছিলাম। চোখ বন্ধ করে চিন্তা করুন, ডর আপনার কানে রয়েছে, রুমটা অন্ধকার করা, জীবনের অধিভূতি ঘটনাগুলো ইচ্ছার সাথে নেবার চেষ্টা করছেন, ঝিঁচির ঝিঁচির করে বৃষ্টি হচ্ছে এবং হাসানের অধিভূতি ঘটনাগুলোকে আপনি অনুভব করার চেষ্টা করছেন। খানিকটা গায়ে লোম শিউরে উঠলে বইকি, বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্নে যারা দরকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে আমরা শুধু একটা কথাই বারবার মনে করিয়ে দিই, এই পৃথিবীর এখনো অনেক কিছুতেই বিজ্ঞান সমাধান দিতে পারেনি, এখনো অনেক কিছুই অনাবিষ্কৃত, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যায় যা বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। প্রত্যেকের জীবনে এইরকম প্রশ্নওয়ালা অনেক ঘটনাই আছে। ভয় এমন একটি অনুভূতি যা মানুষের সৃষ্টির আদি থেকে ছিল, এখনো আছে। ডর টিম ভয় পেতে ভালোবাসে। ডর মানেই ভয়। রাত একটাই ঘটতে যাচ্ছে আসল ঘটনা। ফিরে আসছি ঠিক রাত একটায়। ডর
মানে ভয়।
সময় হয়ে গেল আপনাকে আমন্ত্রণ জানানোর। ডরে আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আর আমার টিম লোবান রয়েছে সাউন্ডে। ডরের অন দ্য স্পট হন্টেড প্লেসে আজকে রয়েছে সুমন এবং রেহান, সাথে রয়েছে দুজন বন্ধু। আমরা হাসানের কাছে আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের ফেসবুক পেজে। এবং একই সাথে যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো আমাদের এখানে এসে বলতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি পিন চাপবেন, তারপর আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার কথা শুনে আপনার সঙ্গে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, ফেসবুকে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। আমরা আবারও চলে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে।
যেটা আমরা বুঝতে পারি ছাদে হয়, বাসার ছাদে কিছু একটা ধুম করে একটা পড়ে, এমন পড়া পড়ে যেটা পুরো বাড়ি বাড়িতে বোঝা যায় কাঁপে না, বাট বোঝা যায় সাউন্ডটা পুরো বাড়িতে, যে জায়গায় যে রুমে থাকুক না কেন এই সাউন্ডটা পায়। তো এটা আমরা তখনও বুঝছি, কারণ আমাদের তিনতলার মধ্যে আমার বড় ফুপুরা থাকে, তিনতলা বড় ফুপুরা থাকার কারণে তার সামনেও একটা জায়গা ছিল বড় বারান্দাটা, ওটাও ছাদ, এর পাশেও ছাদ। তো আমরা ভাবতাম যে তারা তিনতলায় থাকে, তো সেই ক্ষেত্রে ওরা হয়তো সাউন্ডটা করে। কারণ এমন তো না যে প্রত্যেকদিন 12টা দিয়ে হইতেছে, 12টা থেকে দুইটা এর মাঝখানে একটা হয় যে সাউন্ডটা পাইতাম। তখন আমরা বললাম যে না, তিনতলায় হয়তো এটা তাইয়া করে। আর এমন কি হইতো যে মাঝে মধ্যে যেটা মশলা বাটে, মশলা বাটা সাউন্ড পাওয়া যেত। তো আমরা ভাবলাম ফুপু এরকম কিছু করে,
মানে পাটাপুতার মধ্যে
ঘষা ঘষি আওয়াজ হয়। তাছাড়া আমি যখন নিচে ঘুমাইতাম তখন আমি অনেকবার বলছি যে আমার উপরে কে মার্বেল খেলে, আমার ছোট ভাই তো রাতে রাতে খেলেন, তখন তারা উড়ে দিয়েছে মার্বেল খেলার আওয়াজ করতে, মার্বেল গড়ায় যেতে সেরকম আওয়াজ হইতেছে, দরজা আটকেছে এমন আওয়াজ হইতেছে, অনেকবার বলছি। আমার বাবা
ছাদ ছিল নাকি কোনো ফ্ল্যাট ছিল, মানে রুম ছিল
না, এটা তো পুরো নিজ বাড়ি, ডুপ্লেক্স। তো ডুপ্লেক্সের সাথে আবার ভিতর থেকে আবার তিনতলা যাওয়া যেত, তিনতলা হইতেছে আমার বড় ফুপুর বাসা, তার দুই সেটেও ছাদ, কারণ ফাঁকা জায়গা তো, ফ্ল্যাটের পাশাপাশি দুই সেটেও ছাদ, আবার মেইন ছাদ আবার উপরে।
আচ্ছা,
তো সেক্ষেত্রে আমরা ভাবতাম যে সে তিনতলা আওয়াজটা করে, তখনও বুঝি নাই। একবার হয়েছিল যেটা আমার বাবা হওয়া দিয়েছিল আমার দাদিকে নিয়ে, তখন শুধু থাকতেছি আমি, আমার ছোট ফুপু আর আম্মু আর আমার ভাই, রাত্রে খেতে নামছি, তিনতলায় যে বড় ফুপু সে দেশের বাড়িতে চলে গেছে, তিনতলায় কেউ নেই, আমরা নিচে খাইয়েছি, ঠিক খাওয়ার দিক দিয়ে পুরো বাড়ি খেতে আওয়াজ আছে। তখন বললাম যে তিনতলায় কেউ নেই বাড়ি থেকে, মানে ছাদের মধ্যে কি পালালো। ছোট ফুপু বলতেছিল তারপর খেতেছি কোনো ইয়া দিনে, একটু পর সাউন্ড পেতেছি কেউ সিলিন্ডার নিয়ে ঘষতেছে, মানে তখন তো সিলিন্ডার ইউজ করতাম, গ্যাস সিলিন্ডার, তখন পুরো স্পষ্ট শুনতেছি সিলিন্ডার কেউ টাইনে নিয়ে যেতেছে ছাদের দিকে,
ওরকম একটা
আওয়াজ হইতেছে, অনেক বিকট আওয়াজ হইতেছে। তখন বলে ছাদেকে চোখ পড়ে গেছে এসব ব্যাপার, তখন নিচের যে দারোয়ান ছিল, না দারোয়ানকে বললাম টর্চলাইট নিল, আর যে দারোয়ান হয়েছে আমাদের পরিচিত, একবার ছোট থেকে আসে, সে লাইট টাইট নিয়ে হ্যাঁ প্রথমে তিনতলা দেখে, তিনতলার সিঁড়ি পর্যন্ত যাইতেছি, তার শেষ সিঁড়িটা পার হবো ওই পর্যন্ত সাউন্ডটা পাইতেছি, পুরো শুনতেছি তিনতলার সাউন্ডটা হইতেছে। তিনতলার ছাদের দরজাটা খুললাম, নাই কেউ নাই, সাউন্ডটা পাইতেছি এবার উপরের ছাদ থেকে।
আচ্ছা,
এবার উপরে
মানে তখনও সাউন্ড হচ্ছে কিন্তু উপরে
উপরে, এবার নিচে তো শুনছি, এবার উপরে শুনছি সাউন্ডটা পাইতেছি। এখন নিচের দরজাটা আটকানোর সময় একটা সাউন্ড হয়েছে, দরজাটা আটকেছি, ছাদের দরজাটা আওয়াজ হয়েছে, দরজাটা আটকেছে, এই আওয়াজটার সাথে সাথে ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তো মানে দারোয়ান গেল, দারোয়ান গিয়ে দরজা দুটো খুললো, খোলার পর পুরাবার হাত কেউ নেই, আওয়াজও নেই। তখন দারোয়ানে বলতেছে যে ছাদে ঠিক হবে না, এটা অনেক খারাপ কিছুই। এখন আমলাম এটা তো প্রায় সময় শুনি, আমরা ভাবছিলাম যে এটা এতদিন ধরে বড় ফুপুরাই করে, না তা তো না। নিচে নামলাম, নিচে নামার পর বললাম কিছুই পাইনি, তখন আমার সর্বপ্রস্তুরাকে ছাদে পেয়েছি না এসব ব্যাপার। ঠিক দুই তিন দিন পর দারোয়ান সকালবেলা হতে চিল্লাচিলি করতেছে, তখনও বাসায় ওই বড় ফুপুরাও নেই
আমার বাবা হচ্ছে সহজে দু তিন দিন তো কিলাচুলি করতেছে, কনস্টেবল দরজা আটকানো, কনস্টেবল গেট দরজা আটকানো, চাবি আমাদের কাছে। সে সকালবেলা ফজর দিকে ছটার দিকে চলে গেছে, বলে দরজা খুললাম, দরজা খোলার পর বলতেছে যে দরজা তো আটকানো বাট ভিতরে আমি কাদার পায়সাপ দেখি, কেন কাদার পায়সাপটা বড়
সাধারণ মানুষের যে পায়সাপ থাকে এরকম
এরকম না বড়। এখন এটা ছিল নামার দিক, পায়ের ছাপটা এমন হইতেছে যে উপর থেকে কেউ
নামছে।
এখন এটা উল্টা কিনা সেটা জানি না, বাট জিনিসটা আমরা ফলো করতেছি উপরের দিকে, সিঁড়ি বেয়ে উঠতেছি, দেখা যেতেছে তিন সিঁড়ির পর একটা দাগ পেতেছি, আবার উপরে একটা মাঝখানে যে সিঁড়ি আছে ওইটার মধ্যে একটা পাইতেছি। এরকম করতে করতে ছাদে গেছি, ছাদে যাওয়ার পর যেখানে আমরা উপরে একবার উপরে যে একটা জায়গা থাকে ওই জায়গার মধ্যে যে নর্মালি যেসব জিনিসপত্র ইউজ করি ওগুলো রেখে দিই, তোষক টোষক ছিল, কোলবালিশ ছিল, যেগুলো কোরআন, ওগুলো দেখলাম যে সিঁড়ি এখানে সুন্দর করে বিছিয়ে রাখছে, কেউ এখানে রাত্রে থাকছে, এবং কি বালিশ কোলবালিশটা ছিল, কোলবালিশের মধ্যে কাঁটার ছাপ, কেউ এখানে থাকছে, এটা পুরো প্রমাণ এখানে উপরে কেউ থাকছে। শোনার পর আরো বিশ্বাস হয়ে গেলো যে না এখানে কিছু খারাপ কিছু আছে, যেহেতু এমন কোনো ক্ষতি করে নাই। এরকম জানার পর আমার সরব পুরা নিষেধ করে দিছে যে ছাদে কেউ যাবে না একা একা, এটা কোনো খারাপ কিছু হইতে পারে। এখানেও শেষ হয়নি, তার তিন চার দিন পর রাত্রেবেলা কি হয়েছে সেটা জানি না, সকালে উঠে দেখলাম যে পুরোটা বাগান এখানে টপ দেওয়া, তো দেখলাম একটা বড় টপ ভেঙে রাখছে দারোয়ানে। দারোয়ানে জিজ্ঞেস করলাম যে কি সে টপটা ভাঙছে কেন, বললে সে প্রথমে এমন কিছু বলতেও চাইতেছে না, বলতেছে এমনিও রাগে, সে আমার রাগ দেখাইতেছে খুব। তখন আমি বলছিলাম যে কি হয়েছে বলো, সেদিনও বলে নাই, দুই তিন দিন পর বলছে যে এই বাসার মধ্যে কি হয়েছে জানি না, বাট এখন বাসা খালি হয় কিনা এইসব ব্যাপারে কিছু দেয় না, বাট আমি রাত্রে যখন ঘুমাই তখন এই পাশ থেকে কেউ আমার ইট মারে, মানে জানলার দিকে সে ইট মারে, তার আলাদা ঘর আছে, সে ইট মারা মানে দরজার মধ্যে ইট মারে, ক্লাসে ইট মারে, সে বের হয়েছে, বের হওয়ার পর কাউরে পায় না। দুই তিনবার ইট মারার পর সে শুনতেছে তারে ডাকতেছে, ডিস্টার্ব করতেছে, চিল্লাইতেছে, তখন সে আগে বের হয়ে একটা টপ দিয়ে একটা বাড়ি মেরে ভেঙে পড়েছে, যে ভয় দেখানোর জন্য আর কি, তার সাহস আছে এমনি অনেক, সে টপ দিয়ে ভেঙে আর কি তাদেরকে ইয়া করলো যে জ্বালাইতে না, মানে এরকম
নিজেই টপটা ভেঙে মানে নিজের রাগটা দেখানো,
সে ছুঁড়ে মারছে টপটা যে আমার ডিস্টার্ব করতে না। তো এই দাদির ব্যাপারে এইসব ঘটনাগুলো আমি যখন এলাকা যখন ফ্রেন্ডের সাথে আলাপ করতাম, তো ফ্রেন্ডরা বিশ্বাস করতে পারতো না, যে আমার ক্লোজ ফ্রেন্ড সাগর একটা আছে, তারও অবশ্যই সে কখনো বিশ্বাস করে নেই। তো হঠাৎ একদিন তার বাসায় সবাই চলে গেছে, তার পরীক্ষা আছে, যে কারণে সে আমার বাসায় এসে থাকবে, আর সে এই মুহূর্তে থাকতে আসছে আমার দাদা আর কি দেশের বাড়িতে ছিল, যেহেতু আমার বাবা বিজনেসের কারণে চায়না চলে যায়, সিঙ্গাপুরে যায়, তখন সে বাইরে ছিল। আমি বললাম ঠিক আছে আমার সাথে থাকছে, তো তখনই ওই ব্যাপারগুলো ভুলে গেছি যে তার এই ঘটনাগুলো বলছি, সে বাসাটায় আসছে, তখন এইসব খেয়াল নাই, সন্ধ্যার দিকে হয়ে গেল, রাত্রে খাবারের পর হঠাৎ করে মনে পড়লো যে বলতেছে কি তোদের না 12টার পর বা 12টার দিকে একটা সাউন্ড হয়। আমি বললাম হ্যাঁ হয়, বাট এমন তো না যে ডেইলি এরকম ভাবে শুনতে হবে তোর, তখন বলছে আমি আজকে শুনতে পারবো, আমি বললাম জানি না, 12টার পর সে অনেক ওয়েট করছে যে শুনবে, শোনার নেই, ঠিক কোনো একটা না একটার দিকে সাউন্ডটা পাইছে, ও ধমকা আওয়াজটা হয়েছে। তখন আমি বললাম যে দেখছো এবার সাউন্ডটা তো পাইছো, তখন বলছে হ্যাঁ বুঝতে পারছি, তারপর বললো যে আর কি হয় নাকি, সেরকম আমি কিছুই বলি না, রাত্রে ঘুমিয়ে গেছি, তো মশারি টানিয়ে ঘুমাইছি, সে হঠাৎ করেই মশারি থেকে লাফ মেরে পড়ে গেছে, রাত অন্ধকারে লাফ মেরে পড়ে গেছে। আমি বললাম ব্যাপার কি, এইসব কি ও চিলাচিলি করতেছে, আমি রুম থাকবো না, এইসব ব্যাপার করতেছে, আমি কি আছে আমার বলতেছে, আমি স্পষ্ট দেখছি যে আমার মশারির পাশে কেউ ঘেসে দাঁড়ায় আছে, আমার মশারির পাশে কেউ ঘেসে এসে দাঁড়ায় আছে, আমি তোর ডাকার জন্য চেষ্টা করতেছি বাট আমি হাত মারাইতে পারতেছি না, আমার এই সাইড চলতেছে, আমি এই সাইড তোর দিকে আমি হাত নিতে পারতাম, মানে আমি তোর দিকে যেতেই পারতেছি না, তারপর আমার মুখও কেমন একটা জট হয়ে গেছে, আমি চিল্লাইতে পারতেছি না, তো আমি ওই দিকেই মশারি টানায় পড়ে গেছি। তো আমি বললাম যে লাইট জ্বালাই ঘুমায় সব ব্যাপার, ওই রাতটা গেল, রাতটার পর আমার সাথে আর ঘুমায় নেই, ওই বাসায় আর আসেও নেই। তো এই গেল দাদির বাসায় যেগুলো ঘটনা আমার সাথে ঘটছে এটা শেষ। এখন যেহেতু সে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেখানে যে যে এক্সপিরিয়েন্স হয়েছে সে ব্যাপারটা নিয়ে বলি। ফার্স্ট মাদ্রাসায় যেটা পড়ছি, সেই মাদ্রাসার মধ্যে যখন আমি পড়াশোনা করি রাত্রিবেলা, তখন আমি জানি না এক মাস পর বা দুই মাস পর আমি জিনিসটা খেয়াল করলাম, শীতের দিকে সবাই গভীর ঘুমে থাকে রাত্রিবেলা, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে কেউ একটা ডাকাডাকি করে, মানে পরিচিত গলায় কেউ ডাকাডাকি করে, এক একজন এক এক নাম ধরে। তখন ফার্স্ট যেটা আমি শুনছি, আমার রাত্রে অনেকটা ঘুম ভাঙে নেই শীতের কারণে, একবার আমি শুনছি যে আমার ফ্রেন্ড আছে রেজাউল, তার নাম ধরে ডাকছে, তখন
মানে বাইরে থেকে ডাকছে,
হ্যাঁ বাইরে থেকে ডাকছে। তখন আমি ওরে সকালবেলা বললাম যে তোর তো কেউ ডাকছিল বাইরে থেকে, তখন ও জিনিস ও আগে থেকেই মাদ্রাসায় থাকে, সে বললো যে কখনো তোর নাম ধরে ডাকলেও তুই কখনো আনসার দিবি না বা যাবিও না কখনো। আমি বললাম ব্যাপার কি হয়েছে, বলে এই জায়গায় মেইন সমস্যা হচ্ছে একটা হুতুর নাম, বললো যে এই হুতুর জিন পড়ায়, রাত্রিবেলা জিন পড়ায়, রাত্রিবেলা সহজেও কেউ বাইরে হয় না, আর বাহির হলে দেখবি সে এখানে বসে আছে, বাট কোনো কথা বলবি না, এখান থেকে যাবি আর আসবি, বাথরুমে যাওয়ার জন্য যাবি শুধু আসবি, আর বাহিরে কোনো আওয়াজ টাওয়াজ পেলে কখনো সাড়া দিবি না।
এটা বলার পর ঠিক পরের দিন রাত্রেবেলা আমি যেহেতু পরে শুনছি আমি ওটা বলছি, ঠিক ওই দিন রাত্রেবেলা আমার কেমন একটা ঘুমও আসতেছিল, এই কথাগুলো মাথা ঘুরতেছিল, হঠাৎ করে আমি সাউন্ড পেলাম আমার একটা ফ্রেন্ডের নাম হলো মাহাস বলে ডাক, ঠিক দুইটা ডাক দেয়, একটা ডাক দেয় মাহাস বলে, তারপর ডাক আবার মাহাস বলে ডাক দেয়, এক ঘন্টা পর আমার নাম ধরে ডাক দিল খালিদ বলে, আমি অবাক হয়ে বসে আছি, আবার বলে খালিদ, তখন আমি আবার রেজাল্টে ডাক দিলাম, বললাম যে আমার নাম ধরে ডাকতেছি, শুয়ে থাক কোন আনসার দেওয়া লাগবে, এটা কমন মানে হবে,
আপনার নাম ধরে খালিদ মানে খালিদ হাসান,
আমার নাম খালিদ হাসান, তো যেহেতু বলতেছে যে শুয়ে থাক তোর আনসার দিস না, তোর নাম ধরে ডাকতেছে, এর হয় ওইটা প্রথমে বুঝলাম, তারপরের ব্যাপার আরো ভয়ানক হয়েছে, রাত্রে মাঝে মধ্যে লাইট অফ থাকতো, দেখতাম মশারি এখান থেকে মানে একটা লাইন থাকে মাঝখানে একটা চলাফেরা একটা লাইন থাকে, ওই চলাফেরা লাইনে দেখতাম যে কেউ হাঁটাচলা করতেছে
মানে রুমের ভেতরে,
রুমের ভেতরে কেউ হাঁটাচলা করতেছে, এমনকি একজন না দুইজন না তিন চারজন হইতে পারে, এক সাইড থেকে হেঁটে যেতে সাবু করতে আরেকজন কিছু হাঁটতেছে, রাতের ডিম লাইট তো চলে, ডিম লাইটে পুরো দেখা যায় কেউ হাঁটছে, এমনকি মানুষের ফিগার দেখলে বোঝা যায় এই যে আমার ফ্রেন্ড নয়তো কোনো হুজুর হাঁটতেছে বা কোনো বাবুর্চি হাঁটতেছে, বোঝা যায় যে তারা হাঁটতেছে, বাট ডাকি নেই কখনো, তারাও আমার বলছিল যে এখানে হাঁটাচলাও দেখবি বাট কখনো ইয়া করবি না,
রেসপন্স
না করা ভালো, এই প্রবলেমটা ততদিন চলছে যতদিন ওই হুজুরটা ছিল, হুজুরটা চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি, এমনকি রাত্রেবেলা আমি হুজুরে দেখছি এখানে বসে আছে চুপচাপ সে বসে আছে, তার কাছে একটা লম্বা মোটা একটা ব্যাট পুরোটা কালো কস্টিক মারানো বসে, সে নাকি সেখানে জিম পড়ায়, সে যতদিন ছিল এই প্রবলেমগুলো ঠিক ততদিন ছিল, এক একজনের একটা নাম ধরে ডাকা, মাঝে মধ্যে গ্রিলের মধ্যে দুটা বাড়ি মারে,
এই সময় কোনো মাদ্রাসার কোনো ছাত্রর কোনো ক্ষতি বা কোনো ধরনের কিছু
ক্ষতি করে নাই, বাট দুইটা ছাত্র খুবই ভয় পাইছে, এক হইতেছে সে একবার বাথরুমে যাওয়ার সময় বাথরুমে ঢুকছে, সে আর বের হইতে পারতেছে না, দরজা খুলতেছে না, বাইরে থেকে আটকে গেছে সবাই ঘুম, আর ওইটা হচ্ছে একটা ফ্ল্যাটের টাইপে ছিল, যেটার বলতে সেটা ফ্ল্যাটের টাইপে ছিল, সবাই যায় জানার মতো, একজন উঠলে যেরকম বাসার মধ্যে তিনটা বাথরুম থাকে ঠিক ওইটার মধ্যে মানুষের তিনটা বাথরুম, তো এতজন উঠানি যে বাইরে থেকে আটকে দেওয়া যাবে, সে ভিতরে থেকে বলতেছে আমার কেউ আটকে দিয়েছে, একটা ভয় পাইছে, দ্বিতীয় ভয়টা পাইছে একবার একটা ছাত্র যেটা আওয়াজটা যেদিক থেকে আসে নিচ থেকে, সেটা মেন সেই উঠার ওখানটা পুরোটা গ্রিল দেওয়া, মানে চারপাশে একটা বেড়ার মতো গ্রিল দেওয়ার মতো ইয়ার করে রাখছে যাতে কেউ না যেতে পারে আসতে পারে, দরজাটা আটকে রেখে নেয়, তো সে ওটা পাশে শিখছে, ওটার পাশে শোয়ার পর সে অনেক বড় একটা স্টুডেন্ট, সে একবার তার নাম ধরে ডাকছে, সে আনসার দেয় নাই, দ্বিতীয়বার রাখছে সে আনসার দেয় নাই, তৃতীয়বার নাকি তার ওই গ্রিলের ফাঁক থেকে তার মানে মানে যে বেড বেড নিয়ে টানারানি করতেছিল, যে টানতেছে গ্রিলের দিকে টানতেছে, যে বেড ধরে টানতেছে, সে তখন রাগে ওই গ্রিলের মধ্যে জোর একটা বাড়ি মারছে, তার হাতও কেটে গেছে, জোর একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর আমাদেরকে ডাক দেওয়ার পর বলতেছে এইসব ব্যাপার হয়েছে, তখন আর যে হুজুরটা বললাম যে জিম করা, সে অনেকবার বলছে যে এই হলের জায়গাটায় কেউ ঘুমাবে না, কেউ চলাফেরা করবে না, সে এই জায়গাটায় ঘুমাইছে, সে ওই দিন ছিল না, সে বাড়িতে গেছিল, সে ছুটিতে বাড়িতে গেছিল, যখন আসার পর শুনছে তখন বলছে এই জায়গায় শুষে শুতে নিষেধ করছে, তারপর শুষতেন এসব ব্যাপার নিয়ে, সে যতদিন ছিল সে ততদিন এই সব ঘটনা ঘটে, সে চলে যাওয়ার পর আর এরকম ঘটনা হয়নি। আরেকটা যেটা বলবো সেটা হইতেছে যেরকম এখন নির্জন জায়গা, ঠিক মাথায় যেহেতু পড়ছে অনেক দুষ্টামিও করছি, আমি রাত্রেবেলা এরকম নির্জন জায়গায় আমাদের বাউন্ডারির মধ্যে মাদ্রাসা একটা বাউন্ডারির মধ্যে আমটামও চুরি করছি, বিশাল বাউন্ডারি, আম চুরি করছি, লিচু চুরি করছি ওই জায়গা থেকে, বাট আমি কখনো ওই ব্যাপারটা ভাবিনি যে এই বাউন্ডারিটা এত খারাপ, আমি আর কখনো শুনিও না এরকম ব্যাপারে, বাট প্রথম যে ঘটনা ঘটছিল সেটা হইতেছে আমার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছে, সে আমার পাশেই শুইত, আমি প্রায় ফলো করলাম এক সপ্তাহ ধরে, যে সে রাত্রে বেলা নয়টার দিকে খাওয়ার ইয়া দিত, খাবার টাইমে সে চলে যেত, সে রাত্রে আসতো বারোটা একটার দিকে, এসে চুপচাপ শুয়ে থাকতো, তো এই টাইমের মধ্যে কোথায় থাকতো, তো রাত্রেবেলা কোথাও যাওয়া ইয়া নেই, তো আমি তারে জিজ্ঞেস করার পর সে বলে না, অনেকবার ফলো করছি যে সে কোথায় যায় তাও পাই না, যে সে বলতেছে মসজিদে যে আমি পড়াশোনা করি, সেই জায়গা নেই, আমরা দুজন ঠিক করলাম, দুজন ঠিক করে বললাম যে তারে ফলো করবো, সে কোথায় যায় মানে খাবারের পর, সে সবার আগে খেয়ে ফেলে, ওই দিন আমরা তাদের ফলো করার জন্য কমই খেলাম, উঠে গেল ফলো করতেছি, সে ঠিক বাউন্ডারিটা টপখানা নিতেছে, যে মাদ্রাসার যে টয়লেটটা টয়লেটের পাশে একটা ওয়াল আছে একটা কি, ওই ওয়ালটা টপকে ওইখানে যায় বাউন্ডারিটা, বাউন্ডারিটা বিশাল বড় একটা এরিয়া, আর ওই বাউন্ডারি যখন টপকে নামে, প্রথম দিন সে নামছে, নামার পাঁচ মিনিট পর আমরা নামছি, নামার পর পুরো বাউন্ডারি খুললাম, তারে পেলাম বাউন্ডারির ভিতরে, আর বাউন্ডারির ভিতর বলতে
দুই সাইড হইতেছে বাউন্ডারি অপোসাইড হইতেছে মানে পানি বলতে যায় পুকুরের মতো ডোবা যেগুলো, দুই সাইডে কোনো যাওয়ার উপায় নেই। আর এক সাইড যেটা সেটা রোড, আর সে যদি বাউন্ডারি থেকে যেতে হয় তাহলে সে রাস্তা দিয়ে যেতে পারে, আর রোড থেকে যেতে পারে সে বাউন্ডারি এখান থেকে টপতে, আবার ওইখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বাউন্ডারিটা পুরো ঘোরার পর আসার পর ওয়েট করলাম, সে বারোটার দিকে আসলো, আমরা দুজন পুরো খুঁজে পাইনি। সে বারোটার দিকে আসার পর সে বলতেছে, জিজ্ঞেস করলাম, সে এসে চুপচাপ শুয়ে পড়ছে, জিজ্ঞেস করলাম বাউন্ডারিতে গেছিল কেন, সে বলতেছে তোমরা আসছে কেন, আমরা আমি বলছিলাম যে বাউন্ডারিতে কেন গেছিল, আর রাত্রিবেলা খাওয়ার পর এত রাত্রে বাউন্ডারিতে আবার আসো বারোটার দিকে প্রয়োজন। সে কিছুই বলে না, বলে না আমি আমার কাজে যাই, বাট তোমরা আমার কখনো ফলো করবে না, এটা নিয়ে জোরাজুরি আর বেশি করিনি, বাট সে এতটুকু ওয়ান বললো যে আমার পিছে ফলো করবে না, ক্ষতি হবে। তখন আরও আমার জিনিসটা এ হয়ে গেলো যে কী হইতে পারে। তারপরের দিন আবার খাবার শেষে সে আবার গেল, তখন ঠিক করলাম যে সে নামার সাথে সাথে আমরা নামবো, বা তখন দুজন গেছিলাম, এরপরে গেলাম তিনজন। সে নামছে এক সাইড ওয়াল থেকে, সে নামছে আরেক সাইড ওয়াল থেকে, আমরা নামছি, সে নামার পরপরই আমরা নামছি, নামার পরপরই সে নাম বাউন্ডারিতে পুরো টাইম, পুরোটা খুঁজছি, পুরো বাউন্ডারিতে আমরা তিনজন ভাগছি, পেলাম না পেলাম না।
রাতের বেলা
রাতের বেলা নয়টায় খাবার পর, সে খাবার পরে চলে যায় সাড়ে নটার দিকে, খাওয়ার পর
প্রতিদিনই খাবারের পরে ওখানে যায়
সাড়ে নটার দিকে।
বাউন্ডারিটার ভেতরে আছে কি মনে করছেন?
বাউন্ডারির ভিতরে শুধু গাছ, ফলের গাছ টাছ, আর ওটা সর্দার এলাকা, তো পুরোটা গাছের এরিয়া থাকে, ফলের গাছ টাছ, আর
মানে গাছপালাই
আর কিছু না, একটা ডিফরেস্টেড, তো রোডের সাইডে বড় একটা জায়গা পরিত্যক্ত। আমরা পুরোটা ঘুরে পাইনি, চলে আসলাম রাতে বারোটার দিকেও আসলো, ও এবার জিজ্ঞেস করতে হয়নি, সে সোজা রাত্রে বারোটার দিকে এসে আমার কাছে ধপ করে শুয়ে পড়ছে। এবার মনে হচ্ছে সে খুবই একটা ইয়ে হয়েছে,
মানে আপনারা ওকে না পায় আপনারা ফিরে এসে আপনারা শুয়ে আছেন,
হ্যাঁ ওয়েট করতেছি সে আসবে কখন বারোটার দিকে, প্রতিদিন তো এই মানে বারোটা সাড়ে বারোটা সে আসলো, আসার পর বেটের উপর ধপ করে শুয়ে পড়লো, সে মশারি টানায়নি, ধপ করে শুয়ে পড়লো। আমি ওঠে শুধু জিজ্ঞেস করলাম, আসতেও তো গেলাম পাইলাম না, তো তুমি নামার সাথে সাথে বাউন্ডারি দেখলাম, বাট তোমার তো পেলাম না। সে আমার একটা ঝাড়ি দিয়ে হাত, আমি হাত দিয়ে জিজ্ঞেস করছি, সে আমার একটা ঝাড়ি দিয়ে হাতটা ভালায় দিয়ে বললো যে তোমরা পাইছো তাকে, বললাম কি হয়েছে, মানে তোমরা মানা করছে আমরা ফলো করবো না, আজকেও ফলো করছে, আজকে যদি তোমার ক্ষতি হতো কোনো, তখন বললাম আমাদের কী ক্ষতি হতে পারে, তুমি তো গেছো তোমাদের খুঁজে পাইনি, বাট কারণটা কি? সে বললো যে এত কিছু তোমার জানার দরকার নেই, বাট আমার সাথে একটা কিছু আছে, আর আজকে তোমাদের বাতাসটা তার গায়ে লাগছে, তারা ও তোমার অনেক ক্ষতি করছে, মানে আমাদের ক্ষতি করতে চাইছে অনেক, বাট আমি নিষেধ করছি, অনেক কষ্ট আমি আটকে রাখছি, নেক্সট টাইম বললো যে দয়া করে আমরা ফলো করবো না, হয়তো তোমারও অনেক ক্ষতি হবে আমারও ক্ষতি হতে পারে। এটা শোনার পর আমরাও চুপচাপ হয়ে গেলাম, বুঝতে পারছি তার সাথে কিছু একটা আছে। তো তারই কিছু না বলে সকালবেলা আমরা চুপচাপ আমাদের হুজুরকে বললাম এইসব ব্যাপার, সে বললো ঠিক আছে রাত্রে দেখবো। সেম একই কারবার এবার আমরা ফলো করিনি, সে রাত্রেবেলা বারোটার দিকে আসছে, আসার পর নিচে ডাক দিল, আমি ডাক দিয়ে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করছে, রাত্রিটা পর্যন্ত আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পর সে বললো তার একটা ফ্রেন্ড আছে, পরিচিত হয়েছে মনে হয় পরিচয় হয়েছে দুই মাসের মতো, ফ্রেন্ডটা হয়েছে কামরাঙ্গি চড়ে পড়ে, মাদ্রাসার ছাত্রই জি, কামরাঙ্গি চড়ে পড়ে, সে কামরাঙ্গি চর থেকে এখানে আসে দেখা করতে,
মানে সেই ফ্রেন্ডটাকে জিন
জিন, সে কামরাঙ্গি চর থেকে এখানে দেখা করতে আসে, দেখা করে আবার এখান থেকে চলে যায়, এইতেছে তার ফ্রেন্ড। আর সে নামার সাথে সাথে তার ফ্রেন্ডে তো দেখাই যায় না, তারও তো দেখা যায় না, আমাদের কথা বললো যে আমরা নাকি গিয়েছি তার গায়ে বাতাস লাগছে, সে অনেক রাগ করছে এসব ব্যাপারও বলতেছিল, তখন বলছে যে তুমি তোমার ফ্রেন্ড এখানে কিভাবে আনো, তখন বলছে সে ঘটনা এমন বলছিল যে সে একবার বাড়ি থেকে এখানে আসার সময় তার সাথে আর কি দেখা হয়, তার সাথে দেখার পর সে তার ক্ষতি করেনি, সে ভালো যেহেতু সে তার বলছে তার সাথে ফ্রেন্ডশিপ রাখবে, কথাবার্তা হবে, এইসব ব্যাপারই সে অনেক কিছু সাধত, মিষ্টি নিয়ে আসতো বা অনেক হেল্প করতে চাইতো, বাট ও নিত না কোনো ব্যাপার কোনো কিছু। তো হজুর এইসব ব্যাপারগুলো ঢেকে রাখলো, বললো যে ঠিক আছে নেক্সট টাইম তুমি কখনো এই রাত্রেগুলো ওর সাথে দেখা করতে যাবা না, দিনে গেলো রাত্রে দেখা করতে যাবে না। আমার আমাদেরকেও বলে দিল যে তার কিছু কোনো ইয়ে করতে না, আমাদেরকে আলাদাভাবে বলে দিছে তার পিছনে কোনো ফলো টলো করো না, এগুলো না, যেহেতু মানে তার সাথে যদি দেখা টেখা না করে সে ফ্রেন্ড যদি খেপে যায় তা হয়তো তোমাদেরও ক্ষতি করতে পারে, তা তোমার ফলো করো না। তারপর আমি আর ফলো করি নাই, সে মানে কন্টিনিউ মিট তো করছে এটা অবশ্যই, কিন্তু সে কখন মিট করছে সেটা জানি না, বাট রাত নয়টার দিকে সে নিয়মিত থাকতো, দশটার দিকে থাকতো,
মানে সে হয়তো দেখা করার সময়টা পাল্টায়,
হ্যাঁ দেখা করার সময়টা পাল্টায়।
আচ্ছা,
তারপর এই ঘটনাটা শেষ হলো, এই ঘটনা শেষে এখন মাদ্রাসা লাইফের মধ্যে স্বাভাবিক ছাত্রদের আমরা যারা থাকি তারা অনেক কিছু অনেক এক্সপিরিয়েন্স করছি দেখছি। ঠিক এরকমই তার কিছুদিন পর জ্যৈষ্ঠ মাস যে আমের সিজনটা, এই সিজনের মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটলো, যেটা সেটা হচ্ছে সেই বাউন্ডারি নিয়ে, আমাকে অনেকেই বলছিল যে বাউন্ডারিটা অনেক খারাপ,
মানে তখন যেটা জ্যৈষ্ঠ মাস ছিল আমের সিজন ছিল,
হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আগেও বলছে অনেক ঘটনাও শুনছে যে বাউন্ডারিটা অনেক খারাপ, তখন আমরা তখন একটু ইয়ানি নি
যে বাউন্ডারির ভেতরে দেখা করতে,
হ্যাঁ দেখা করতে গেলে সে গেল ওই বাউন্ডারিটাই,
এখন আমি আর আমার একটা ফ্রেন্ড, তার নামও খালেক, সে আমরা ওইখানে আর কি রাত্রিবেলা আম চুরি করতে যেতাম। একবার রাত্রে আম চুরি করতে গেছি, সে মূলত আমি গাছে উঠতে পারি না, সে গাছে উঠতাম নিচে পাহারা দিতাম। সে একবার গাছে উঠছে, ভিতরের দিকে গাছে উঠে আম পাড়তেছিল, আমি নিচে বসে ওয়েট করতেছি। যখন যাই তখন এইসব মাথায় সব থাকে না যে এত ভয়ানক জায়গা আছে, ভয় লাগতেছে, এসব কিচ্ছুই লাগতেছে না। বসে আসি, সে আম পাড়তেছে, আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসি, সে ঠিক হঠাৎ করে নেমে গেছে। নেমে বলতেছে যে চলো এখান থেকে। আমি বললাম কী হিসে, বলে থাইকো না চলো। আমি বললাম কী হিসে, তখন আমার বলতেছে দেখলে ভয় পাবা না। তো আমি বললাম না কী হিসে, তো দেখো ওইদিকে কী যেতেছে। আমি প্রথমে খেয়াল করতে পারি না কী হইতেছে। তো যখন আমি সাইড হয়ে যখন সামনের দিকে গেলাম, তখন দেখতেছি যে আলাদিনের চেয়ারটা দেখছি, আলাদিনের চেয়ার ছোট ছোট আলো জ্বলে জ্বলে, ওটা হয়তো একটা মানে তামাক পাতার মতো একটা গাছ আছে, বড় বড় পাতা হয়, কালো হয়ে যায়। ওই গাছের উপর থেকে উঠতেছে ওইটা আস্তে আস্তে, আলোটা গাছের দিকে উপর উঠতেছে অনেকগুলো সারি সারি। তা আমি বললাম এটা কি দেখতেছি, মানে এটা অনেক খারাপ কিছু, চলো। তখন আমি আবার বললাম যে ভালো করে দেখে নি এটা কি, মানে আমি খারাপ ভয়ের কিছু দেখতেছিলাম, দেখছি আলোটা উঠতেছে। দেখলাম সেটা শেষ, এবার ব্যাক করবো। ঠিক ব্যাক করার পর ঠিক কিছু একটা জামগাছ আছে, জামগাছের এখান থেকে দেখতেছি যে বিলাই, বিড়ালও বলা যায় না, বিড়ালের থেকে একটু বড়, বন বিড়ালের মতো সাইজ। দেখলাম যে এটা একটার উপরে একটা উঠতেছে, সার্কাসের মতো আর কি, একটার উপরে একটা উঠতেছে।
মানে কতগুলো ছিল?
প্রায় মনে হয় 20-30টার মতো খেলা দেখে গেছে, একটার উপর একটা উঠতেছে। এখন আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, মানে যে পিছের দিকে ব্যাক করবো ওই রাস্তাটার মধ্যে এখন চুপচাপ দেখতেছি আর বলতেছি দোয়া করতে, মানে দোয়া টোয়া করতেছি জায়গাটার মধ্যে। তারপর সাইডের লাঠি দিয়ে যেগুলো আমি পারি সেগুলো পুরো বন্ধ করে দিয়ে দিছি, যাতে আমাদের এখানে যখন না করতে পারে। আমরা চুপচাপ বসে আছি, আমলাম এটা শেষ হোক তারপর যাই, দুজনে চুপচাপ দাঁড়িয়েছে। আর আমার একটা সাহস ছিল, সে ছিল সাথে, আমি একলা থাকলে তো কি হইতো, একজন তো আছে আমার সাথে। চুপচাপ দেখতেছি, বিড়ালের খেলা গেলাম, এবার সামনে আগাই। যখন সামনে হেঁটে যেতেছি তখন আবার একটা পিসে আওয়াজ এসেছে, পিসে আওয়াজ আসার পর দেখলাম যে ছায়ার মতোই বলতে পারি, একটু লাইটের মতো দেখা যেতেছে সব, যে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে এবং তারা অনেকক্ষণ থেকে গোল চক্কর মতো করলো, গোলের মতো হাঁটলো। হাঁটার পর এবার এরা আবার একটার উপর একটা উঠতেছে। এরা যখন দেখছি তখন বলছি আমি এখানে থাকতে পারবো না, সোজা দৌড় দিই। আমরা দুইজন দৌড় দিয়ে তককে চলে আসছি, আসার পর চুপচাপ ফিরে আসি, কারোর কিছু ঘটনা কিছু বলিনি। তারপরের দিন যখন আমার একটা ফ্রেন্ডে যখন এই ঘটনা বলতেছি, সে বলল যে আবার তুমি বলছিলাম যে জায়গাটা খারাপ, কারণ সেও আগে এই জায়গাটা দেখছে, ওই জায়গায় একটা সাউন্ড হয়, এমন একটা সাউন্ড পাইছে যে তুই হাতির কানের মতো দুটা বাড়ি খেতেছে উপরে দেখতেছে। আমার একটা কিছু দেখছি, আমার বলছিল বাউন্ডারি যেতে খারাপ, তারপর আমরা গেছি কেন, এই একটা ভয়ের ব্যাপার গেছি। ওই মাদ্রাসার মধ্যেই আরেকটা ঘটনা যেটা নিজের সাথে ঘটছে সেটা হইতেছে,
আপনার সাথেই ঘটেছে?
হ্যাঁ, আমার সাথে যেটা ঘটছে সেটা হইতেছে পরীক্ষার আগে, আমি যে পরীক্ষার আগে যেহেতু পড়া চাপ থাকে অনেক, মাদ্রাসায় পড়তে পারতাম না টাইম ছাড়া, একটা টাইম করা থাকে টাইমে পড়ো, সবাই ডিস্টার্ব হতো, সবাই ঘুমের টাইম, আমরা মসজিদে যা পড়তাম, সেই মসজিদের পিছে হইতেছে সর্দারদের কবরস্থান, ভিতরের দিকে আরো ভিতরের দিকে কবরস্থান। এখন আপাতত বেশি বাড়িটা হয়েছে, বাট কবরস্থান হয়ে জায়গাটা অনেক ফাঁকা, এখন একটা পুকুরও আছে। তো আমরা যখন ওই জায়গায় পড়তেছি, যেহেতু আমরা মসজিদের ভিতরে পড়তে পারতাম, ওই জায়গায় ওই দিন তাবলিগের জামাত আসে, তাবলিগের জামাতের কারণ আসার কারণে আমাদের বারান্দায় এসে পড়তে হইতেছে। তো সবাই 4-5 জন ছিলাম, সবাই পড়ে চলে গেছে, আমি আর একটা ফ্রেন্ড ছিল, সে দুজন আমরা দুটো পর্যন্ত পড়তেছিলাম। হঠাৎ আমি এক কর্নার পড়তেছি, ও আরেক কর্নার পড়তেছে, ও যে কর্নারটা পড়তেছে সেই রোডটা হইতেছে কবরস্থানে যাওয়ার। সে হঠাৎ করে পরে স্টপ করে আমার বলতেছে, আমার ছোটই আর কি, আমার বললো হাসান ভাই এদিকে আসে, ঠিক আছে। তো আমার বলে একটা আওয়াজ পেতেছেন, চিৎকার শুনেন, আমি প্রথমে শুনি নাই, পরেরবার অনেকক্ষণ চুপ থাকার পর একটা আওয়াজ শুনলাম, যে একটা চিকন কান্নার আওয়াজ হইতেছে, বিড়ালের কান্নাও এত চিকন না, এত চিকন একটা কান্নার আওয়াজ আসতেছে পিছের দিক থেকে, এবং কান্নাটা আওয়াজটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে আমাদের দিকে,
যে দিকে কবরটা আছে, কবরগুলো আছে ওই দিক থেকে,
হ্যাঁ ওই দিক থেকে মসজিদের দিকে আসতেছে আমাদের আওয়াজটা, মানে সামনে আসতেছে, সামনে আসতেছে।
আচ্ছা,
আমরা শুনতেছি, আমি বললাম যে জিনিসটা কি হতে পারে। তখন ও বলতেছে দেখেন গ্রামের বাড়িতে গুলো পাতিল, মানে পাতাল পাখি বলে, ওই যেহেতু দিকে কবরস্থান বলে গ্রামের বাড়িতে পাতাল পাখি বলে, এগুলো যাওয়া ঠিক নেই, এগুলো এরকম কান্নাকাটি করে ডাকার পর মেরে ফেলায়। তখন আমি বললাম ঠিক আছে, এই টাইমে পাবলিকের এখান থেকে একটা লোক বেরিয়েছে, সে বাথরুমে যাওয়ার জন্য বের হওয়ার পর সে বলতেছে, তারে বললাম ঘটনাটা বের হওয়ার পর, সে বললো হ্যাঁ শুনতে পারতেছি চলো দেখে আসি কি। তখন আমি বললাম যে যাওয়াটা ঠিক হবে না এসব ব্যাপার,
সে জোর করতেছে যে না চলো দেখে আসি, তিনজনই তো সমস্যা নেই,
খুব আগ্রহ দেখে।
তারপর আমার খুব ইচ্ছা করতেছিল জিনিসটা কি পাতাল পাখি টাইপের,
ভয় করুক। অনেকে বলবে কি যে ভয় লাগে না, আসলে ভুল, কিন্তু ভয় লাগে আবার দেখতে ইচ্ছা করছে, ভয় লাগতেছে।
বাট একা থাকলে কখনোই না, একা থাকলে তো এখানে এসে, বাট যেহেতু দুজন আছে তখন সাহসটা আরো বাড়ে। এরপর তিনজন আসছি, আমার নাম ঠিক আছে চলো দেখে আসি, সে হাঁটলাম বেশি না 7 মিনিট লাগে আর কি, বেশি দূরে যেতে 7 মিনিট 10 মিনিটই ধরলাম, 10 মিনিট লাগে ওইখানে যাইতে আর কি। সে খুব আগ্রহ, সে দেখবে জিনিসটা কি। হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে গেছে, কবরস্থানের গেট আমাদের ডান সাইডে, আমার কবরস্থান পার হয়ে গেছে,
কবরস্থানের বর্ডার ক্রস।
কবরস্থানে আমরা ডান পাশে পড়ি, আমরা ঢুকি না কবরস্থানের দিকে, অনেক বড় একটা কবরস্থান, আমরা সোজা হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে আর সামনে দিয়ে গেছি। বাট কবরস্থানে এসে এমন কি দরজাটা ঠিক আছে, বাট ওয়ালটা এতটুকু হাইট, 2 ফিট হাইট বা 3 ফিট হাইট, বাকি সব দেখা যেত খোলা,
মানে প্রায় কোমর সমান।
হ্যাঁ, কোমর সমান। তারপর গেটটা দিয়ে রাখছে যেহেতু একটা সুন্দর জায়গা, বর্ডার একটা। আমরা হাঁটে যেতেছি, হঠাৎ করে সে ফ্রেন্ড আমার হাত দিয়ে বললো সামনে যা লাফি সাইডে দেখা যায়। আমার নাম তাবলিগ ফ্রেন্ডটা দেখতেছি, মানে স্লিম টাইপের একটা মেয়ে, খুবই চিকন চাকন একটা মেয়ে, সাদা সাদাই পুরোটা সাদা, তার শৈলী কি পড়া আছে সেটা দেখা যেতেছে না, পুরোটা সাদা একটা ইয়া দেখা যেতেছে, যেহেতু মানে আলোর মধ্যে দেখা যায় যেরকম কালো একটা, যদি কালো মানুষ খুব কালো দেখা যায়, ফর্সা টাইপের হয়তো একটু সাদাও দেখা যায়। সে বুঝাই দিতেছে সে সাদা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গায়, মানে সে আস্তে আস্তে হাঁটে ওই দিয়ে যেতেছে। তখন সে বলতেছে, বলছিলাম পাতালবাসী, এখন ব্যাক করেন, দেখছেন তো পাবলিক জামাতের বলতেছে ঠিক আছে চলে যাও। সে এখন ভয় পাইছে ঠিক মতোই, যে দেখছে এবার ঠিক আছে ত্যাগ করো। এখন আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল সে আবার ওই গ্রামের ছেলে, তো সে ভালোই আছে, সে বললো যে হাঁটেন বাট পিছু তাকেন, যাই হোক পিছু তাকেন না আর কেউ দৌড় দিয়ে না, মানে তিনজন আছে তিনজনে একজনের ফালায় দৌড় দিন না, সমানভাবে হাঁটে যান বাট পিছু তাকেন। আমরা দ্রুত গতিতেই হাঁটতেছি,
মসজিদের দিকে হাঁটতেছি,
মসজিদের দিকে
এখন আবার
ঘুরে গেছি,
ঘুরে ফিরে আসি,
ঘুরে ফিরে হাঁটতেছি। আমার সাইডে যে আমি মাঝখানে ছিলাম, আমার এক সাইডে উঠছিল এক সাইডে উঠছিল, এখন আমার যে ফ্রেন্ডটা ছিল সে তো কবরের সাইডে বলি, সে আমরা তিনজন একই হাঁটতেছি, দৌড়ে দ্রুত গতিতে হাঁটতেছি, আর মেয়েটা ছিল অনেক দূরে, আমরা কাছে দিকে দেখি নিয়েছি, দেখলে তো অনেক কিছু দেখতে পাচ্ছি, মেয়েটা অনেক দূরে দেখছি, আমরা জোরে হেঁটে আসতেছি। তখনই তো মানে বলে পিছিয়ে তাকাবেন না, পিছিয়ে তাকাবেন না। মসজিদে আসলাম, দ্রুত গতিতে তিনজনে আসি মসজিদে, আসার পর সে আমার ফ্রেন্ডটা প্রথমে এতটুকু বলে নাই, সে বলতেছে আমি আবার ওই মসজিদের দোতলাই ঘুমাইতাম উপরে, সে আমার বলতেছে খালি দেখ কিছু না মনে করলে আমার দিয়ে আসতে পারবে না, আমি আমি দিয়ে আসতে পারলে তো আমি আবার আসতে পারবো না, আমার তো নিয়ে আসতে হবে, সে ওই মাদ্রাসা হোস্টেলে থাকে আর আমি মসজিদের উপরে থাকি, ক্রস করে যাইতো না 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 ওটা আরেক সাইডে, মানে একটু দূরত্ব দেখে সে ভয় পেয়েছে,
হোস্টেলের মধ্যে একটু দূরত্ব
আছে, বাট সে ভয় পাওয়ার কারণে সে একা যেতে পারতেছে না। আমার বলছে আমার একটু দিয়ে আসেন, আমি বললাম যে ভাই আমি আপনাকে দিয়ে আসলে আমি আসবো কি করে, তার থেকে ভালো আমার সাথে দোতলায় ঘুমান। এতটুকু বলার সাথে সাথে সে সেন্সলে পড়ে গেল। আমি বললাম তিনজন আসিলাম, তিনজনে তো কোনো ভয় পাইলাম না, ভয় পাইছে ওই জায়গায় বাট আমরা তো কিছু দেখিও না, সে এমন ভাব হয়ে গেল কেন। তার 10 মিনিট হয়েছে, তার পানি টানি দিয়ে উঠালাম, উঠার পর সে খুব পাগলামির মতো করতেছিল, বললো যে আমার তো ঝাড়ি মারতেছিল যে বলছিলাম যেতে না এইসব ব্যাপার নিয়ে। আমি বললাম কী হিসেবে, আমরা তো গেছি যে ভয় এত পাওয়ার কি আছে, বললো আপনারা তো আমার ডান সাইডে ছিলেন বাট আমি তো এক কর্নারে ছিলাম, আমরা যে এত দূর দূর হাইটে হাইটে আসতেছি বাট আমার বাম সাইডে আমি দেখতেছি মেয়েটা আমার সাথে সাথে হাঁটতেছে, মানে তার সাথে সাথে মেয়েটা হাঁটতেছে,
মানে মানে আপনাদের তিনজনের সাথে
সেও আছে,
দুই ছেলেটার পাশে,
ছেলেটার পাশে, ছেলেটার পাশে সেও আসতেছে, একজন পাশে থাকলে তো বোঝা যায় সে তাকাইতেও আছে না, মানে আমরা তো কেউ পিছিয়ে তাকাইনি, ডানাও তাকাইনি, বামেও তাকাইনি, তারা তিনজনে আমরা একসাথে সাইডে হাঁটতেছি,
আমার পাশে সে, চারজন হাঁটতেছিল,
হ্যাঁ আমার পাশে সে, বাম পাশে আমার ফ্রেন্ড, বাম পাশের দিকে তার, বাম পাশে তো সেও, সে বলল একই লেভেলে হাঁটতেছি, সে আমাদের একই লেভেলে হাঁটতেছে। আর সে হাঁটার বর্ণনা এমন দিল যে আমরা হাঁটলে তো নড়ি, এক কাঁধ নড়ে এক কাঁধ নড়ে, তার হাঁটার হইতে সে মনে হয় সে স্মুথ স্মুথ ভাবে আসতেছে বাতাসের মতো, তার সাথে হাঁটতেছে। এটা শোনার পর বললাম যে আসলে ওই জায়গাটা যাওয়া ঠিক হয় না পাতাবাসি। তারপর যখন হুজুরদেরকে বলছি, হুজুররা আরো ভয়ানক ভাবে বিশ্লেষণ দিল যে তারা বললো যে তোমরা পিছিয়ে ব্যাক ক্যান করলা, পাতালবাসী তো দেখছি ওই জায়গায়, তোমরা পিছে ব্যাক ক্যান করলো, তোমার সামনেই হেঁটে যেটা হয়তো সামনে থেকে ঘুরে পুকুর পাড়ে হেঁটে ঘুরে তারপর রাস্তা
একই পথ দিয়ে আসছে,
একই পথ দিয়ে তোমরা ব্যাক করছো, তাই ও বুঝতে পারছো তোমরা ভয় পাচ্ছো বা তোমরা দেখছো ওকে, এই কারণে তোমাদের ফলো করছে, এই না ছাড়া তোমরা যদি উপাস থেকে ঘুরে আসতা
ভয় হইতো ঠিক আছে, ওই পাশে ঘুরে আসতে তোমাদের কোনো ক্ষতি হইতো না, বাট ওই ছেলের আসলে জ্বর ছিল অনেক, বাসায় চলে গেছিল সব ব্যাপার।
রিল টাইপ আউটছে যখন
আমি সিরিয়াসলি আমার আমি নিজে আসলে
আই হ্যাভ হ্যাড গুড পাম্পস আফটার আ লং টাইম।
এখন তো সে এমন জায়গা চোখ বন্ধ করে বললেও ভালো অনেক, এন্ড তাকিয়ে থাকলে আরো ভয় খুবই।
না ইউ সি আমি আমি যেটা চিন্তা করতেছি ওই ছেলেটার কন্ডিশনটা সুমন, তুই চিন্তা কর যে সাইডে তাকাইতে পারতেছে না, সে বলতে পারতেছে না যে আমি এটা আমার পাশে পাশে আসতেছে,
ঘোরা
হয়ে গেছে তার মধ্যে আজকে যে ঘটনাটা শুনলাম এটা শুনে আমার
মানে সবাই শুনে তো একটা ভয় পায়, ওই মুহূর্তে ওই জায়গায় যে থাকে তার যে কি অবস্থা হয় কারণ ওইটার কোন সুস্থ মস্তিষ্ক থাকে না যে দেখার, যেটা দেখতেছি আমি সুস্থ আছি কি কখনোই না, ওই জিনিসটার মধ্যে দেখছি দেখার পর আমি টিকে আছি দুইটা ফ্রেন্ডের কারণে, দুজন সাথে আসছিল তাই একা থাকলে তো আমি ওই জায়গায় গেছি। দ্বিতীয় ব্যাপার হইতেছে আরেকবার যেটা ফ্রেন্ড আরেকবার হইতেছে যে দাদির বাসায় হয়েছে সেটার কারণে তো আমি পুরাই শেষ, নড়তেও পারি না চড়তে পারি না, ওই জায়গায় শেষ হারায় ফেলেছি, এমনকি আমার সাথে সারা রাত কি হয়েছে সেটা জানি না, আমার সকালে সব ঘুঘু উঠেছে, এমন একটা পরিস্থিতি থাকে ওই মুহূর্ত গুলার মধ্যে। ঠিক ওইটার মুহূর্তের মধ্যে আরেকবার হয়েছিল ঠিক এরকমই, আমি যখন মাদ্রাসা দোতলায় থাকি যেহেতু পড়াশোনা করে আবার যখন মাদ্রাসার দিকে আসি সেম এরকম রাত্রে একবার
মানে মসজিদের দোতলা থেকে পড়ালেখা শেষ করে আপনি
তখন মসজিদে দোতলায় থাকতাম, অনেক সময় পড়ার কারণে মসজিদে দোতলায় থাকতাম আবার হোস্টেলেও থাকতাম, দুই দিকে মিলিয়ে থাকতাম। এখন ওই দিকে ছিল তখন মাদ্রাসা প্রায় ছুটির দিক, আমার বেড হইতেছে মসজিদের দোতলার দিকে প্রায় খালি হয়ে গেছে ছুটির দিক, বিকালের দিকে ছুটি হয়েছে সবাই প্রায় চলে গেছে, যাদের দূরে দূরে তারা আর কি এখানে আসে কিছুটা। ওই দিন রাত্রে আমি মাদ্রাসায় ঘুমাইছি, মানে প্রথমে তো ঘুমাইনি, প্রথমে তো ছয় সাতজন ফ্রেন্ড ছিলাম আমরা, যে একসাথে যারা ক্লাস করি ছয় সাতজন ফ্রেন্ড আমরা আড্ডা দিতে ছিলাম রাত্রে এগারোটা না দশটা।
ফ্যান কিছু খেয়াল করছিস? এখানে কিছু একটা ডাকতেছে, জানি না এখানে একটু একটু মানে এখন একটু কেয়ারফুল থাকা উচিত। ওকে তারপর আমরা আরো করি, আমরা আরো আগে বসি,
সবাই একটু সামনের দিকে চলে আসেন, ক্লোজ হয়ে যায় আমরা কথা বলতে পারছি, বুক কাঁপতেছে,
ক্লোজ হয়ে যায় আমরা। ওকে ঠিক আছে,
মানে মাদ্রাসার ভিতরে আগে ছয় সাতজন ফ্রেন্ড আড্ডা দিচ্ছি, এগারোটা বারোটা পর্যন্ত জেগেছিলাম, নর্মালি এতটা রাত জেগে হয় না, ছুটির কারণে আমরা জেগেছিলাম রাত বারোটা পর্যন্ত আড্ডা দেওয়ার পর অনেকে আছে দেখা যাচ্ছে ঘুমাই গেছে, তো আমার বেড তো ওই জায়গায়, এখন আমার একলা যেতে আমার সাথে যারা ছিল তারাও ওই জায়গায় ঘুমাইতে শুরু, বাট আমি একলা এই জায়গায়, আমার বেড তো ওই জায়গায় আমি নিয়ে আসি, আমি বলে ওঠে বলে ঠিক আছে আমি ওই জায়গায় ঘুমাই তোমরা জায়গায় ঘুমাই পড়ো, বারোটা সাড়ে বারোটা বাজে ঠিক সেটা বলি, মাদ্রাসার পাশে হইতেছে পুকুর, বড় পুকুর, ওই পুকুরে আমি সাঁতার শিখি, পুকুর থেকে আমি হাইটে যেতে হয় চিকন রাস্তা হয়ে চিকন রাস্তা দিয়ে তখন ঠিক তোমরা ঘুমাও আমি আসতেছি, আমি বলছি মসজিদে আমি হয়তো ঘুমাবো আর না তো আমি আবার ফেরত চলে আসবো, আমি দেখেছি সাথে হাঁটতেছি পুকুর পারে একটা আওয়াজ হইতেছে, কেউ হয়তো গোসল করতেছে এমন কিছু, আমি পুকুর পারে গোসল করতেছি কি আমি দেখার জন্য শুধু তাকাইছি, পুকুর পারে কেউ গোসল করতেছে না, বাট যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখলাম আমার বড় একটা ছায়া ওই পুকুর পারে দেখা যায়, আমার ছায়াটাই
আপনার ছায়া দেখা যায়,
আমার ছায়া দেখা যাচ্ছে পুকুরের ওই পারে,
মানে আপনি এই পারে আছেন আপনার ছায়া দেখা যাচ্ছে ওই পারে,
আর যেহেতু মাদ্রাসাল্লাহ এই সাইডে তো ছায়াটা শুরু পুকুরে পড়বে আলো ওদিকে যায়, বাট আমার ছায়াটা পুকুরে, নর্মালি সবাই দেখেছে আমি হাঁটতেছি আমার ছায়াটা পুকুরে দেখা যেত, বাট আমার ছায়াটা এত বড় হয়েছে যে ওই পাশে গাছ গাছালের মধ্যে লাইটটা পড়ে, যেহেতু একশো পাওয়ার বাল্বগুলো অনেকগুলো বাল্বগুলো লাইটে আলো উজি পড়ে, আমি দেখেছি আমার ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে ওই পারে আমার গাছের মধ্যে ছায়াটা পড়ছে, আমি জিনিসটা অবাক হলাম যে আমার ছায়া তো এখানে থাকার কথা ছোট হয়ে
ছোট
এত বড় হয়ে গেল কি করে, আমি আবার একটা হাত দিলাম দেখলাম আমার ছায়া আর তো ওই পাশে উঠে, তাহলে যে ভালোই আমি ছায়াটা দেখতেছি আমি হাত নাড়াইতেছি, এবার যখন দুই পা দিলাম দুই পা আগে গেলাম তৃতীয় পা দেওয়ার সময় দেখি
আছে, আমি হাঁটতেছি, ওটা দাঁড়ায় আছে,
মানে ছায়ার নড়ছে,
ছায়ার নড়তেছে না। আমি তখন অবাক হয়ে গেছি, আমি বললাম তখন আমি ভয় পাই নাই, আমি বললাম কি হতে পারে। আমি আবার হাত দিলাম, দেখি হাত নাই, পিছের দিকে পা দিলাম, দেখি না, আমি পিছের দিকে পা দিছি, পিছের দিকে তারপর ছায়া নড়তেছে না। তখন আমি পিছিয়ে দিকে তাকালাম, এটা কার ছায়া হইতে পারে, আমার ছায়া তো ছাড়া উপায় নেই। তখন তাকিয়ে আছি, আমি একটানা তাকিয়ে আছি ছায়ার দিকে, ছায়াও নড়তেছে না কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করে দেখি ছায়াটা একটা নিমিশের মধ্যে ছোট হয়ে দিকে সোজা চলে গেছে। তখন আমি অবাকে দাঁড়াইছিলাম, পিছিয়ে দেখলে মাথায় চলে যাবো, আমি থাকবো জানে। এই চিন্তাটা করার মাঝখানের মধ্যেই দেখলাম ছায়াটা আবার ওই জায়গায় আসে, সেম যে জায়গাটা দেখছি দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ায়। এখন আমি বলছি আমি থাকবো না, দৌড় দিয়ে একটা মাদ্রাসা দিকে আমি আমার ফ্রেন্ড গেম নিয়ে আসি। ঠিক দৌড়টা দিচ্ছি, এই টাইমে দেখতেছি ছায়াটা ওই পাশ থেকে এই পাশে আসতো। এবার দেখতেছি ছায়াটা আমার সাথে এই পাশে এই পাশে নড়াচড়া করতে হয়, সেই যে পুকুরের পাশ থেকে আমার দিকে আসছে,
সরাসরি পুকুর
সরাসরি দিকে আসতেছে। আর আমি যে দরজা দিয়ে বেরোইছি সেটা হইতেছে মাদ্রাসার এক দরজা থেকে বের হইলো বিশাল একটা জায়গা, তারপর হচ্ছে আবার আরেকটা দরজা পড়ে, ওই দরজাটা নর্মালি আটকানো। আমি চিন্তা করছি যে আমি ওই পর্যন্ত দরজা পর্যন্ত যেতে পারবো না, যদি এটা পুকুরের পাড় থেকে আসতেছে হয়তো আমার টান দিয়ে পুকুরে নিয়ে যাবে, আমি দরজা পর্যন্ত পৌঁছাতে পারবো না তার গতিতে। আমি সোজা পাশে যে দরজাটা আছে স্টিলের দরজা, তো আমি ওইটার মধ্যে ভাঙিনা, কারণ ওটা আটকানো। বাট আমি এমন ভাবে বাড়ি গেছি যে আমি ভাঙিয়ে ঢুকতে পারবো, এমন ভাবে বাড়ি মেরে বাস এখানে পড়ছি, আমি হাতে ব্যথা পাইছি। ফ্রেন্ডরা কাঁচা ঘুম ছিল, সে উঠে দরজা খুলতে বলে কি, আমি বললাম আমি এটা দেখছি এই ছায়াটা এখান থেকে দেখি। ফার্স্টের দিকে কেউ আমার এটা ইয়ে করে নাই, বলে কি সব ব্যাপার। তারপর কয়েকটা ফ্রেন্ড বলতেছে আসলে ভয় কিছু হইতে পারে, তখন বলতেছে আমরা একসাথেই ঘুমাই, ইয়া হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে। একসাথে ঘুমাইলাম, ওইখানে চারজন ফ্রেন্ড ছিলাম, চারজনের মধ্যে দুজন আগে চলে গেছিল মসজিদে, আমরা চারজন ছিলাম মাদ্রাসার ওই হল রুমের মধ্যে ঘুমাইতেছি। এখন আমার তো ঘুম আসে না এই ঘটনা ঘটার পর, আমি এক একটা ফ্রেন্ড শুধু খোঁজা খোঁজা জায়গায় রাখি, আমার সাথে বুঝে আমি ঘুমার পরে ঘুমাই। এরকম করতে করতে চারজনই জায়গা আসি, একজন একজন ঘুমাইতে দিতেছি না এই ভয়ের কারণে। কিছুক্ষণ পর ওই দরজাটা বললাম যে এক দরজা আটকানো, আর এক দরজাটা নর্মাল শুধু আজানো থাকে, কেউ যদি বের হয় আর ঢুকে এরকম। কিছুক্ষণ পর টের পেলাম ওই দরজাটা খুলে কেউ ঢুকছে, আমরা চারজন ফ্রেন্ড এবার চুপচাপ তাকিয়ে আছি কে ঢুকলো। নর্মালি লাইট জ্বালানো ডিম লাইট, ঢুকছে একটা, ঢুকছে ছায়া, পুরোটাই ছায়া দেখতেছি, ঢুকছে, ঢোকার পর আমার মশাই সামনে দিকে হাঁটতেছে, চলাফেরা করতেছে। এবার দেখলাম যেখানে হুজুরের আগে বেড, নর্মালি টুকটা বেড থাকে, ওই বেডের উপরে বসছে। আমরা বললাম কোনো কথা বলতে না, এটা কোনো আমাদের কেউ না,
লাইটের আলোতে,
হ্যাঁ আমরা আমাদের কেউ না, এটা অন্য কেউ বসে থাক, সে ওই জায়গায় বসে আছে। তার একটু পর দেখলাম ভিতরে ঢুকলো, এবার চিনতে পারছি আমাদের বোর্ডিং এর যে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব যে থাকে সে ঢুকছে, তার তার চেহারা তার ফিকার সব কিছু ঢুকছে। আমরা চারজন ফ্রেন্ড চুপচাপ দেখতেছি, এক একজন বলতেছে চোখ বন্ধ করে রাখ, আরেকজন বলতেছে না দেখে থাক, আমার কথা ফিস ফিস করে বলতেছি সেও তারা শুনতেছে। সে চারজন বোর্ডিং আসলো, তারপর দেখলাম আমাদের দিকে এভাবে তাকিয়ে 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 গিয়ে সে ওই বেটে যেয়ে বসলো, বসে তারা কথা বলতেছে। তখন আমরা চারজনজন বলছি চিল্লাম দিয়ে উঠি, এখন উপায় নেই।
তার মানে ওইখানে দুইটা ছায়া দেখলেন?
হ্যাঁ, একটা ছায়া আর একটা দেখলাম আমাদের যে পরিচিত বোর্ডিং এর দায়িত্ব, তার উপরে চিনতে পারছি সে আসছে, সে দেখে দেখেই গেল, দুইজনের বেটে বসে গল্প করতে,
ছায়াটার সাথে আপনাদের ওই
বোর্ডিং এর দায়িত্বে সে কথা বলতেছে
ছায়ার সঙ্গে।
হ্যাঁ, সে কথা বলতেছে, তার মধ্যে আমরা বলছি চিৎকার দিই, এনা ছাড়া উপায় নেই। আরেক দিকে বলতেছে যে চিৎকার দিলে কোনো লাভ নেই, যে দায়িত্বে যে এখন আসে সে একবার সে সে রুমে, পুরো মাদ্রাসা লম্বা, আমরা কিছু মাঝখানের দিকে, শেষের দিকে কেউ নেই, সামনের দিকে এসেছে যে দায়িত্ব থাকে তারা, দরজার এখানে সে এত রাতে ঘুমাইয়ে গেছে। আমরা বললাম চারজন ফেটে উঠে বস, কোনো উপায় নেই আর সে বসে থাক। তখন আমরা তিনজন চারজন মিলে দোয়া করতেছি আর বলতেছি চোখ বন্ধ রাখ, দোয়া করতে করতে চোখ খুলে দিবি, আর কেউ নাই, চোখ বন্ধ করে দোয়া করতেছি। চোখ বন্ধ করে দেওয়ার পর আমার সাথে আরো একটা ফ্রেন্ড এসে চোখ খুলি নেই, বাট দুইজন ফ্রেন্ড যখন বলছে এবার চোখ খুলে উঠে বস, আমরা তিনজন একসাথে বলছি, চারজন একসাথে বলছি, এবার চোখ দোয়া পড়ছি, এইসব এসব দোয়া পড়ছি, এবার চোখ খুলে বস, আমরা দুইজন চোখ খুলি নেই, আর দুইজন যে চোখ খুলছে, দুইজন চোখ খুলে পর এমন একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পর আমরাও ভয় পেয়ে গেছি, তার চিৎকানে আমরা, আমরা পরে চিৎকার দিচ্ছি, তারা চিৎকানে আমরা চিৎকার দিচ্ছি, চিৎকার দিয়ে চারজন মিলে কোনো কথা নেই, বালিশ টালিশ, আমরা কিছু জানি না যে কি হয়েছে না হয়েছে, আমরা দুজন জানি না, বাকি দুজনের দৌড় দেখে আমরাও দৌড় দিচ্ছি। দরজা খুললে বাইর হয়ে সোজা কেয়ারটেকার এখানে আসি, তার দরজাটাকে উঠাইছি, উঠানোর পর বলতেছি রুমে আসতে, এইসব ব্যাপার লাইট জ্বালাইছি। তখন বলছে আমি তখন আমরা দুজন যে দেখি নাই, দুজন বলতেছি কি হয়েছিল, তখন কেয়ারটেকার বলতেছে কি হয়েছিল যে তোমার পাশে দুজনেই বুঝে নেই, তখন ও বলতেছে এই ছায়া হিসেবে ঢুকছে, আমার এতটুকু তো ঠিক আছে, বাট দোয়া টোয়া তো পড়ছে না, তারপর কি হয়েছে বল, দোয়া পড়ার পর চোখ থাকায় দেখি দুই ছায়া, মানে এক ছায়া হইতেছে তার বেডের উপরে মশারির উপরে বসে, মানে হাওয়ায় ভাসতেছে, আরেক যে বোর্ডিং এর হুজুর সে হইতেছে তার মাথায় হাত বুলাইতেছে,
তার মাথায় ওই ওদের মাথায়,
ওদের মাথায় যে তাকাইছে দুইজন, যে দুইজন তাকাইছে, আমরা তো চিত হয়ে শুয়ে আছি, দেখছি ডান পাশে দেখছি, দেখার পর চিত হয়ে চারজনই ঠিক করছে দোয়ার চোখটা বন্ধ করবো, দোয়া টোয়া পড়া পড়বো, যেহেতু চলে যায় দোয়া দূর করলে, দোয়া দূর করার পর তাকাবো, দোয়া দূর করার পর আমার চারজন তো তাকানোর কথা, আমরা দুজন তাকাইনি ভয়ে, চোখ বন্ধই রাখি, দুইজন যে তাকাইছে
তাকানোর পর একজন দেখছে তার মশার উপর ছায়াটা ভাসতেছে, সে চোখ খুলে সাথে আরেকজন চোখ খুলছে, তার মাথায় হাত বুলেতেছে ওই বোর্ডিং এর যে দায়িত্ব আছে। এই চিৎকার হওয়ার পর সে ক্যাটেগা বলতেছে ধর এইসব ভয় পাওয়ার কি আছে, এইসব ভালো কিছুই আসে না, কারণ এইসব ঢোকার কোনো কোনো সাহস নেই কারো কিছু, এটা ভালো কিছুই আসছে বাট তোমরা ভয় পাইছো বেশি। আমি বললাম এখানে আর সম্ভব না, তার দুই মাস পর আমি ছেড়ে দিচ্ছি।
কিন্তু আমাকে বলেন ওই ওই যে বোর্ডিং এর দায়িত্বে ছিল উনার সঙ্গে আপনাদের আর দেখা হয় না কথা হয় না?
উনি
ওইটা আসলে কে ছিল?
উনি ছুটি হয়েছে বিকালের দিকে, সে বিকালের দিকে বাড়ি চলে গেছে, সেটা আমরা চারজনই জানি। আমরা চারজনই জানি কে কে বাড়ি চলে গেছে, কে কে না গেছে, কোন কোন হুজুরে চলে গেছে, কোন কোন দায়িত্ব আছে সেটা মাঝে সবাই জানে। সে বিকালে চলে গেছে আমরা সবাই জানি, যখন ছায়াটা ঢুকছে তার তো কোনো আকৃতি বুঝিনি, বাট চারজনের তারপরের আকৃতিটা বুঝতে পারলাম সে বোর্ডিং এর দায়িত্বে আছে। সে ঢুকলো, আমরা পুরোপুরি দেখলাম, দেখার পর সে ওখানে বসলো, আমরা বুঝতে পারছি এটা খারাপ কিছু, বাট যে দায়িত্বে আছে সে বললো যে এটা খারাপ কিছু না, খারাপ কিছু থাকলে কোনো ক্ষতি করতো, এরকম হয় মাদ্রাসার মধ্যে খালি থাকলে এসব ঢুকে, বাট এটা খারাপ কিছু না, তোমার ভয় পাওয়ার কিছু না, তোমাদের ক্ষতি করতো না। তারপর তার মাথা যে হাত বোলানোর কথা বলে সেটা বলতেছে, দেখো তোমাদের তো ঘাড়ও মোটকাতে পারতো ওই জায়গায়, তোমার তো মাথায় হাত বুলেতেছিল, বাট ভয় আর কার মানায় এইসব দেখার পর, কে রে ভয় মানায় নাকি? আমি আর দুই মাস পর এখানে থাকি নাই, ওই ব্যাপারে মানুষের বন্ধ হলেও একটা প্রবলেম হয়, এরকম একটা ছোট ছেলেও ছিল কোরবানি যে সময়, সে স্পষ্ট দেখতেছে কেউ কোরবানির পর যে হাড়গুড় গুলো ফেলা দেয় সে স্পষ্ট শুনতে পারতেছে, কেউ হাড়গুড় গুলো খাইতেছে, আওয়াজ পাইতেছিল ফার্স্টের দিকে, সে ওই জায়গায় রান্নাও করতেছে, যেহেতু কেউ নাই বোর্ডিং এর দায়িত্বে মাদ্রাসা মাত্র খুলছে কোরবানির পর, সে মাদ্রাসায় যাওয়ার পর সে চার পাঁচজন ছিল তার রান্না সে করতেছিল, আওয়াজটা পাইছিল পাশের থেকে যে কেউ একটা হাড্ডি হাড়টার চাবা যেরকম কর্মক কর্ম আওয়াজ হয়, সে চার পাঁচবার শোনার পর সে শিওরও যেন বাইরে যা দেখে কেউ এসব খাইতেছে। নর্মালি এটা হয় জিন্না হাড়ের মধ্যে হাত দিলে ওটা আবার ওটা পরিপূর্ণগ্রস্ত হয়ে যায়, এটা এটা ইয়ে আছে যে হাড়টার কোন সময় খাইতে হয় না পুরাপুরি, এটা রাইখা দিতে হয়, এটা হচ্ছে জিন্দের খাবার। এই কারণে কোরবানির সময় তো নর্মালি হাড়টার অনেক ফেলা দেওয়া হয়, ওই হাড়ের কারণে একটু পুরাটা খালি, এই হাড়ের কারণে হাড়ের ওখানে যা খাইতেছে ওইটা দেখার পর সে একটা দারুণ ভয় পাইছে। এরপর আর বেশি দিন থাকি নাই, দুই তিন মাস পর আমি ছেড়ে চলে আসছি, এখনো ওইটা আছে, ওই ইয়াটাও আছে, বাউন্ডারিটাও আছে, আর এটা তো আমাদের পিসের দিকে দেখি
দ্বীপের মধ্যে বলতে গেলে
নামটা ভালো দিচ্ছিস,
এই চতুর্দিকে এত হাওয়া এবং এই কবরের মধ্যে বসে মানে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, তো কেমন সব মিলায় কেমন মনে হলো?
আসলে সবার কথা তো শুনলাম, আসলে খুব ভয়ঙ্কর, সবার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে, আসলে দেখা গেছে এই ঘটনাগুলো কিন্তু সবার জীবনে ঘটে না, এক হাজার মানুষের ভিতরে একজনের ঘটে,
এটাই আমি বলতে নিছিলাম, সবার জীবনে ঘটে,
এক হাজার মানুষের ভিতরে একজনের ঘটে,
কেউ কেউ আছে আমার মতো
সুমনের মতো কথাগুলো বলে
কিন্তু ঘটে না,
ওই 999 জন লোকে কিন্তু কথাটা বিশ্বাস করতে চায় না,
যে
এতগুলো মানুষের মধ্যে তোমার বেলায় এই জিনিসটা ঘটলো
ঘুরে ফিরে তোমার,
হ্যাঁ কিন্তু যার ঘটে সেই বুঝতে পারে আসলে যে ঘটনাটা কি,
এখানে মানে আপনি 999 না বললে 997 বলতে পারেন, দুজন থাকে আমার আর সুমনের মতন যারা ঘুরে কিন্তু তাও ঘটে না।
হ্যাঁ তাই।
আচ্ছা আমার মনে হয় যে রেহান মানে গভীর রাত হয়েছে, জানি না কোনো না কিছু হতে পারে, চল আমরা
যারাই
এমন বিপদে পড়ে
সবাইকে যেন হেল্প
করে,
সবাইকে যেন হেল্প করে।
তো আজকে চলেন আজকের মতো আমরা উঠি এখান থেকে, যে আমরা এবার
আসলে এখানে যতক্ষণ ছিলাম আসলে গল্প বলেন সত্যি ঘটনা সত্যি হয়তো অনেকের কাছে গল্প, যতক্ষণই যা বলছি সবার মধ্যে কাজ করছে, আমার মধ্যে একটা কাজ মনে একটা কাজ করছে যে এখানে বসে বলতেছি হয়তো আমার পিছনে কেউ আছে, আমি হয়তো ওই জায়গাটাই এখন ওই জায়গাটাই আছি, ভয় যে ওই সময়ের যে ভয়টা আমার ওই ভয়টা এখনো কাজ করতেছে, ওই সময়ের যে ভয়টা এই এই পরিবেশে আসলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই
ঠিক আছে। আমরা উঠি এবার, আজকের মতো এই কবর দ্বীপ থেকে আমরা চলেন রওনা দিই।
পঞ্চম পর্বের এখানেই তীরান্ত তারা, কিন্তু দশ খুঁজে বেড়াচ্ছে আরো একটি হন্টের জায়গা যেখানে বসে ধারণ করা হবে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো, যদি সাহস থাকে এবং একই সাথে যদি দশ দিনের সাথে আপনি ভ্রমণ করতে চান বাংলাদেশের কোন একটি হন্টের জায়গা, বলতে চান আপনার জীবনে ঘটে গেছে কি সব অতি প্রাকৃত ঘটনা, যোগাযোগ করুন আমাদের সাথে, ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, তারপরে বলছি 0961389282। 8928 9982 এখানে ফোন করার পরে পিন চাপতে হবে। তারপর আপনার জীবনের অতিপ্রাকৃত ঘটনাগুলো এখানে রেকর্ড করতে হবে। যদি ডর টিম শোনার পরে ভয় পায় তবে আমরা যাচ্ছি আপনার কাছে। আজকের মতো এখানে এটি টানছি। চমৎকার গাঢ় গভীর একটা রাত আপনাকে উপহার দিয়ে শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.